This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh. সবাইকে রমাদানুল মুবারক জানাচ্ছি বন্ধু। আজকে প্রথম রোজা শুরু হলো এবং সবাই সিয়াম সাধনা করেছেন এবং আমিও করেছি এবং এই মুহূর্তে হয়তো অনেকেই একটু টায়ার্ড অনুভব করছেন, অনেকে হয়তো ক্লান্ত সারা দিনের এই সিয়াম সাধনার পর। তারপরও রমজান হচ্ছে পবিত্রতার মানে চিহ্ন এবং এই রমজান মাসে সংযমের মাস, সবকিছুই সংযম করতে হবে, সংযত হতে হবে। আর এত কথা না বাড়াই সবাইকে ওয়েলকাম করছি বন্ধু। প্রাণব ভালোবাসার বাংলাদেশে এই মুহূর্তে মেঘলা আছে আপনারই সাথে, আর অবশ্যই একটু পরে যুক্ত হতে যাচ্ছেন গুরু এহতেশাম। আর বলছিলাম যে রমজান মাসের কথা, এই পবিত্রতার মাসে এবং সামনে যে ঈদ আসছে, এই ঈদকে সামনে রেখে আজকে খুব দারুণ একটা কিছু শুরু হতে যাচ্ছে বন্ধু আপনাদেরকে নিয়ে, এবং সেটা খুবই চমৎকার একটা কিছু, সেটা বলার অপেক্ষায় রাখে না। আর আশা করছি যে যতক্ষণ সময় আপনার সাথে থাকবো ঠিক ততক্ষণ সময় আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটা শুনবেন এবং আপনাদের সেই যে বরাবরের মতো রেসপন্স করেন সেই রকম রেসপন্স করবেন এবং কিভাবে করবেন এবং যেভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন সেই নিয়মটা জানিয়ে দিচ্ছি। তাই বন্ধু আপনি যেভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন সেটি হচ্ছে SMS এর মাধ্যমে। আপনি আমাদেরকে SMS করবেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, তারপর টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, শেয়ার করতে চান তার জীবনের নানা ধরনের কথা, জীবনের নানা গল্প, যা কিছু আছে শেয়ার করতে পারেন ইজিলি আমাদের এই প্ল্যাটফর্মে এসে। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই বন্ধু আমাদের ফেসবুকে একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে আপনি এখান থেকে কমেন্ট করতে পারেন এবং আমাদের এই পেজটিতে লাইক দিতে পারেন। এবং আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন যারা ফেসবুকে কানেক্টেড আছেন, সো ওই পোস্টটিতে আপনি লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং অবশ্যই আমি আশা করব যে আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের এই পেজটিকে আরো সমৃদ্ধ করবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফেসবুকের পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার মোবাইলের মোবাইল থেকে যদি ব্রাউজ করেন তাহলে আপনাকে যেটা করতে হবে একদম ইজিলি, মানে মোবাইল থেকে বা আপনি যদি আপনার পিসি থেকে যেভাবে যেখান থেকেই ব্রাউজ করেন না কেন আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত সেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইকিং এর পরিমাণ কত, অনেক অনেক অনেক, 1,10,000 ছাড়িয়ে গেছে। এবং বন্ধু আপনিও এই পেজটিতে লাইক দিবেন আশা করছি। আর বন্ধু যারা এই মুহূর্তে পথে ঘাটে আছেন তারা যখন রাস্তা পার হবেন বলে ভাবছেন তাদেরকে বলছি যে যখন রাস্তা পার হবেন তখন ডান বাম দেখে তারপরে রাস্তা পার হবেন। এবং আপনি যখন ডান বাম দেখবেন তখন ডান বামের দিকে তাকাবেন আর কি, তখন দেখবেন যে রাস্তায় অনেক মানুষই শুয়ে আছে এবং এদের মাঝে অনেক শিশু আছে যাদেরকে আমরা পথ শিশু বলে থাকি। এবং এই সমস্ত পথ শিশুরা কিন্তু বাংলাদেশের অবহেলিত এক নাগরিক গোষ্ঠী এবং সমাজের সবার মতো তারাও স্বপ্ন দেখে, তাদেরও ইচ্ছে হয় আর অন্য সবার মতো পড়ালেখা করতে ইচ্ছে করে, ঈদের দিনটিতে নতুন কাপড় পরে বন্ধুদের সাথে হাসি মুখে ঘুরে বেড়াতে, তাই না? আমরা কিন্তু সেটা শুধু দেখি কিন্তু কতটুকু অনুভব করি মন থেকে সেটা আজকে আমরা গুরু হিতেশামের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো। এবং আজকের যে অতিথি বন্ধুদ্বয় আছেন খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, আপনারা একটু ওয়েট করতে হবে আজকের অতিথি বন্ধুদ্বয় যে কারা সেটা আপনারা একটু পরেই শুনতে পারবেন। তো যেটা বলছিলাম পথ শিশুদের নিয়ে কথা, যে তাদেরও ইচ্ছে করে, অনেক কিছু ইচ্ছে করে, তাদের নিজেদের দিনটিতে কেমন যায়, কেমন ভাবে কাটে আসলে আমরা কিন্তু তেমন করে খোঁজ রাখি না। এবং আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিছু পথ শিশুদের আমাদের এই প্ল্যাটফর্মে এবং আমরা যেটা করতে যাচ্ছি শুধু তাদের আজকে জীবনের কথা শুনবো, কথা শুনে তাদের আবার তারা জায়গায় ফিরে যাবে, আবার আগের মতো জীবন যাপন করবে সেটা কিন্তু না। আজকে আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, প্রাণব ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মের মাধ্যমে এবং অবশ্যই ঢাকা এফএম 90.4 এর উদ্যোগে, সেই ছোট একটা কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে আমরা আপনাদের বন্ধু সবাইকে আহ্বান করছি এবং অনুরোধ করছি এই কর্মসূচিটাতে যোগ দেবার জন্য। এবং সেটি হচ্ছে যে এইসব পথ শিশুদেরকে আমরা কাপড় দিতে চাই, কাপড় আপনাদের মাধ্যমে। এবং আপনাদের যার যেরকম সামর্থ্য আছে, হতে পারে আপনি দিতে পারেন সেটা নতুন কাপড়, বা আপনার বাচ্চার কোনো বাড়তি কাপড় থেকে যেতে পারে, সেই কাপড়টিও দিতে পারেন এই পথ শিশুদের জন্য। এবং সেই কাপড়টি, সেই সামান্য উপহারটি আপনি আমাদের এই ঢাকা এফএম এর অফিসে পৌঁছে দিতে পারেন যে কোনো সময়। এবং আমরা সমস্ত কাপড় একসাথে কালেক্ট করে আমরা অগাস্টের 1-2-3 তারিখ, এই তিনটা দিন বিতরণ করব পথ শিশুদের মাঝে। এবং আপনি আমাদের এই ঢাকা এফএম এর অফিসে এসে ইজিলি দিতে পারেন। এবং আমাদের ঢাকা এফএম এর অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th floor, গুলশান 1। ওকে, আর আমি জানি যে সব বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই এই কর্মসূচিটাতে অংশ নেবেন। এবং গুরু এতে সব আসছেন সেই সব পথ বন্ধুদের নিয়ে অবশ্যই, আর অবশ্যই আপনি শুনতে থাকবেন এবং শুনতেই থাকুন। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, সেটি হচ্ছে এলিটা এবং মাহাদির হৃদয়, খুবই চমৎকার একটি গান। সাথেই থাকুন, ফিরে আসবো একটু পরে। ভালোবাসার বাংলাদেশে সাথে আছি মেঘলা এই মুহূর্তের সাথে, এবং অবশ্যই একটু পরে যুক্ত হতে যাচ্ছেন আপনাদেরই সবার প্রিয় গুরু এতেশাম। অনেক সুন্দর সুন্দর কিছু শিশু মুখ নিয়ে, যাদেরকে আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যারা কানেক্টেড আছেন ফেসবুকে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিটি, এবং খুবই সুন্দর একটি ছবি। গুরুকে জড়িয়ে ধরে অনেক শিশু বন্ধু ছবি তুলেছেন, এবং তারাই হচ্ছেন পথ শিশু, এবং তারাই হচ্ছেন আজকে আমাদের অতিথি বন্ধুদ্বয়। এবং অনেক বন্ধু এখানে লাইক করেছেন এবং কমেন্ট করেছেন, এবং বন্ধু আপনার লাইকস এবং কমেন্ট এক্সপেক্ট করছি আপনারই কাছ থেকে। এবং সেটা যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টে যাবেন এবং আপনার সার্চ বারে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিশিয়াল ফ্যান পেজটি চলে আসবে, এবং সেই পেজটিতে লাইক করবেন। এবং ওখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন আমাদের, সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওকে, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আমাদেরকে এস এম এস ও করতে পারেন, আমাদের একটা কমন এস এম এস পোর্ট আছে, এবং সেটি নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং বরাবরের মতো আজকেও জানাতে চাই যে যেকোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং আমাদেরকে ফেসবুকে যেভাবে ভিজিট করবেন সেটার অ্যাড্রেসটা তো জানিয়ে দিয়েছে এবং কিভাবে SMS করবেন সেটা নিয়মও জানিয়ে দিয়েছে। এবং আরেকটা নিয়ম জানানো বাকি আছে, যেভাবে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, এসে জানাতে চান আপনার জীবনের কথা, সেই নিয়মটি হচ্ছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন সিম্পলি 16260 এই নাম্বারটিতে। এবং আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে ডিরেক্ট আসতে পারেন, এসে আপনার কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশি টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1। এবং বন্ধু, যেটা বলছিলাম আপনাদেরকে প্রথমেই যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পথ শিশুদেরকে, এবং শুধু আমরা আজকে তাদের জীবনের কথাই শুনবো তা নয়। এবং যেটা বলছিলাম যে আমরা ছোট্ট একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা হচ্ছে এই ঈদে আমরা চাই না একটি বন্ধু, একটি যে যেসব বন্ধুরা রাস্তায় বাস টার্মিনালে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের কোনো থাকার ঠিকানা নাই, যাদের কোনো পরিবার নেই, কোনো পরিজন নেই, যারা অসহায়ের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের একটু খাবার খেতে অনেক অনেক কিছু করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, সেই সব বন্ধুদের মুখে ছোট একটু অল্প একটু হাসি ফুটানোর একটা চেষ্টা আমরা করছি, একটা প্রয়াস আমরা করছি এই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। এবং সেই কর্মসূচিটা হচ্ছে যে আমরা এইসব বন্ধুদের জন্য কাপড় কালেক্ট করব তাদের ঈদের ড্রেস হিসেবে, এবং সেটা হতে পারে নতুন এবং হতে পারে পুরনো এবং যে কোনো সাইজেরই হতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবিতে যেসব শিশুরা রয়েছে, তো যে কোনো সাইজেরই হতে পারে, এটা কোনো সমস্যা নয়। আপনি আপনার এই সমস্ত এই সামান্য উপহারটি আপনি আমাদের এই অফিসে এসে দিয়ে যেতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি আরও একবার বলতে চাই, সেটি হচ্ছে 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1। এবং আপনি দেখছেন যারা ফেসবুকে আছেন কানেক্টেড অলরেডি যে গুরুর সাথে খুব সুন্দর একটা ছবি আছে এসব বন্ধুদের, এবং অনেক বন্ধু লাইক করছেন এবং কমেন্ট করছেন। এবং আবারও রিকোয়েস্ট করছি যে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আর আর যে বন্ধুরা SMS করেছেন আমাদেরকে, কিছু SMS তো অবশ্যই পড়ব, যেমন আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, রাজু আছেন ওল্ড ডিওএইচএস থেকে, লিখেছেন যে শুভ মাহে রমজান মেঘলা, কেমন আছেন, মনে আছে আমাকে, ওকে আমি ঠিক চিনতে পারছি না, এনিওয়ে যাই হোক শুভ রমজান আপনাকে। এবং দুলালও যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে, লিখেছেন যে মেঘলা আপু আজ প্রথম রোজার বিকেলটা খুব ভালোভাবে কেটেছে, তোমাকে এবং গুরুকে সালাম, শুভ হোক পুরো অনুষ্ঠান। ওকে থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দুলাল। এবং রিয়াজও আছেন গ্যান্ডারিয়া থেকে, লিখেছেন হেই মেঘলা আপু অ্যান্ড গুরু আসসালাম আলাইকুম, অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম, অ্যান্ড লিখেছেন যে আপু আপনার ভয়েসটা চমৎকার, আপনি কেমন আছেন, অ্যান্ড থ্যাংকস এগেইন, অ্যান্ড আমি ভালো আছি এই মুহূর্তে, অনেক ভালো। অ্যান্ড এনামুল যুক্ত হয়েছেন, লিখেছেন যে মেঘলা আপু হাউ আর ইউ, আই এম ইয়োর নিউ ফ্রেন্ড, অ্যান্ড উনি আমাকেও খুব ভালোবাসেন এবং অবশ্যই গুরু এহতেশামকে প্রচন্ড ভালোবাসেন, সেই কথাটিও লিখেছেন। এবং তাবরিজ যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে, লিখেছেন যে আজকের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্য প্রাণা ভালোবাসার বাংলাদেশ, থ্যাংক ইউ গুরু। অ্যান্ড তাবরিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতো আমাদের যেসব বন্ধুরা আছে সবাই নিশ্চয়ই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন সব সময়। এবং প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যে সবসময় চেষ্টা করে আপনাদের পাশে থাকতে, শুধু আপনাদের কথা শুনে মানুষকে মানুষের সাথে শেয়ার করা সেটাই কিন্তু না, নানাভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছে এই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। এবং আপনি সেটা জানেন, সো যারা জানেন না, যেসব বন্ধুরা জানেন তাদের দায়িত্ব হচ্ছে যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া। ওকে, অ্যান্ড তাবরিজ আপনাকে আরো একবার থ্যাংক ইউ। অ্যান্ড মনির হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে ওকে উনি আমাদের এই অনুষ্ঠানটা বরিশাল থেকে শুনছেন, ওকে থ্যাংক ইউ। এন্ড মাজহারুল যুক্ত হয়েছেন আমাদের সাথে, উনি ক্লাস এইটে পড়ে, ওকে। এন্ড শাওনও যুক্ত হয়েছেন, উনি আমাদের প্রোগ্রামটা নিয়মিত শোনেন এটা লিখেছেন। এবং মামুন আছেন কাপাসিয়া থেকে, লিখেছেন মেঘলা আবু কেমন আছো, আমি তোমার নতুন বন্ধু, ওকে মামুন ওয়েলকাম করছি আপনাকে, প্রাণ আপ ভালোবাসি আর বাংলাদেশে সব সময় থাকবেন আমাদের সাথে। এন্ড সুমন আছেন আমাদের সাথে, আছেন শ্যামল ময়মনসিং থেকে, লিখেছেন মেঘলা প্ল্যান্ট গুরু তোমরা কেমন আছো, আমরা অনেক ভালো আছি এই মুহূর্তে। এবং ওকে আমাদের পরনের জামার কালার কি এটা জানতে চেয়েছেন, এবং এটার অ্যান্সার আমি গুরু হেতাশামকে সাথে নিয়েই দিব ইনশাল্লাহ। এবং আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন শ্রেষ্ঠ টঙ্গী থেকে, আছেন এনামুল, উনি একটু আগেই উনার নামটা বলেছি। ইমরানও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন অনিক। অনন্ত আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, শামিমা এবং তানজিল যুক্ত হয়েছেন, উনারা আমাদের নতুন বন্ধু, এবং উনারাও আমাদের এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের সাথেই থাকবেন এবং সবসময় শুনবেন প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। এন্ড বন্ধু সেটাই আশা করছি। এবং আরো একবার বলছি যে ফেসবুকে যারা কানেক্টেড আছেন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ফটো আপলোড করা হয়েছে, গুরু এহতেশামের সাথে অনেকগুলো বন্ধু ছবি তুলেছেন গুরুর হাত ধরে, খুবই চমৎকার একটি ছবি। এবং এই সমস্ত বন্ধুরাই হচ্ছে আজকে আমাদের অতিথি বন্ধু, সো তারা কি বলে আজকে সেটাই শোনার বিষয়, এবং জানি না তারা কিভাবে কি বলবে। এবং অফ ইয়ারে যখন ওদেরকে দেখছিলাম খুব মজা করছিল ওরা নিজেদের মধ্যে, অনেক ভালো লাগছিল দেখে আসলে। অ্যান্ড সেই ভালো লাগাটুকু কতটুকু আপনার মাঝে লাগবে, কতটুকু আপনার মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। সো সাথেই থাকুন, শুনতে থাকুন সব সময় আমাদেরকে এইখানটিতে, ঢাকা FM 90.4 এ প্রাণ অব ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, চিঠি, সেটি হচ্ছে আরফিন রুমি অ্যান্ড ন্যান্সির।
This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. বন্ধু সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে, সাথে আছি মেঘলা এই মুহূর্তের সাথী, এবং অবশ্যই একটু পরে যুক্ত হতে যাচ্ছেন আপনাদেরই সবার প্রিয় গুরু এহতেশাম, অনেক সুন্দর সুন্দর কিছু শিশু মুখ নিয়ে, যাদেরকে আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যারা কানেক্টেড আছেন ফেসবুকে তারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিটি, এবং খুবই সুন্দর একটি ছবি, গুরুকে জড়িয়ে ধরে অনেক শিশু বন্ধু ছবি তুলেছেন, এবং তারাই হচ্ছেন পথ শিশু, এবং তারাই হচ্ছেন আজকে আমাদের অতিথি বন্ধুদ্বয়। এবং অনেক বন্ধু এখানে লাইক করেছেন এবং কমেন্ট করেছেন, এবং বন্ধু আপনার লাইক এবং কমেন্ট এক্সপেক্ট করছি আপনারই কাছ থেকে। এবং সেটা যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টে যাবেন এবং আপনার সার্চ বারে ঢাকা FM লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি চলে আসবে, এবং সেই পেজটিতে লাইক করবেন, এবং ওখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন আমাদের সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, ওকে। এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আমাদেরকে SMS ও করতে পারেন, আমাদের একটা কমন SMS পোর্ট আছে, এবং সেটি নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং বরাবরের মতো আজকেও জানাতে চাই যে যেকোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং আমাদেরকে ফেসবুকে যেভাবে ভিজিট করবেন সেটার অ্যাড্রেসটা তো জানিয়ে দিয়েছি এবং কিভাবে SMS করবেন সেটা নিয়মও জানিয়ে দিয়েছি। এবং আরেকটা নিয়ম জানানো বাকি আছে, যেভাবে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, এসে জানাতে চান আপনার জীবনের কথা, সেই নিয়মটি হচ্ছে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন সিম্পলি 16260 এই নাম্বারটিতে। এবং আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে ডিরেক্ট আসতে পারেন, এসে আপনার কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশি টিম আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1। এবং বন্ধু, যেটা বলছিলাম আপনাদেরকে প্রথমেই, যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পথ শিশুদেরকে, এবং শুধু আমরা আজকে তাদের জীবনের কথাই শুনবো তা নয়। এবং যেটা বলছিলাম যে আমরা ছোট্ট একটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা হচ্ছে এই ঈদে আমরা চাই না একটি বন্ধু, একটি যে যেসব বন্ধুরা রাস্তায় বাস টার্মিনালে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এবং যাদের কোনো থাকার ঠিকানা নাই, যাদের কোনো পরিবার নেই, কোনো পরিজন নেই, যারা অসহায়ের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের একটু খাবার খেতে অনেক অনেক কিছু করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, সেই সব বন্ধুদের মুখে ছোট একটু অল্প একটু হাসি ফুটানোর একটা চেষ্টা আমরা করছি, একটা প্রয়াস আমরা করছি এই প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। এবং সেই কর্মসূচিটা হচ্ছে যে আমরা এইসব বন্ধুদের জন্য কাপড় কালেক্ট করব তাদের ঈদের ড্রেস হিসেবে, এবং সেটা হতে পারে নতুন এবং হতে পারে পুরনো এবং যে কোনো সাইজেরই হতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবিতে যেসব শিশুরা রয়েছে, তো যে কোনো সাইজেরই হতে পারে, এটা কোনো সমস্যা নয়। আপনি আপনার এই সমস্ত এই সামান্য উপহারটি আপনি আমাদের এই অফিসে এসে দিয়ে যেতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি আরও একবার বলতে চাই, সেটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1। এবং আপনি দেখছেন যারা ফেসবুকে আছেন কানেক্টেড অলরেডি, যে গুরুর সাথে খুব সুন্দর একটা ছবি আছে এসব বন্ধুদের, এবং অনেক বন্ধু লাইক করছেন এবং কমেন্ট করছেন। এবং আবারও রিকোয়েস্ট করছি যে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে। আর আর যে বন্ধুরা SMS করেছেন আমাদেরকে, কিছু SMS তো অবশ্যই পড়ব, যেমন আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, রাজু আছেন ওল্ড ডিওএইচএস থেকে, লিখেছেন যে শুভ মাহের রমজান মেঘলা, কেমন আছেন, মনে আছে আমাকে, ওকে আমি ঠিক চিনতে পারছি না, এনিওয়ে যাই হোক শুভ রমজান আপনাকেও। এবং দুলালও যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে, লিখেছেন যে মেঘলা আপু আজ প্রথম রোজার বিকেলটা খুব ভালোভাবে কেটেছে, তোমাকে এবং গুরুকে সালাম, শুভ হোক পুরো অনুষ্ঠান। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দুলাল। এবং রিয়াজও আছেন গ্যান্ডারিয়া থেকে, লিখেছেন হেই মেঘলা আপু অ্যান্ড গুরু আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম, লিখেছেন যে আপু আপনার ভয়েসটা চমৎকার, আপনি কেমন আছেন, থ্যাংকস এগেইন, অ্যান্ড আমি ভালো আছি এই মুহূর্তে, অনেক ভালো। অ্যান্ড এনামুলও যুক্ত হয়েছেন, লিখেছেন যে মেঘলা আপু হাউ আর ইউ, আই এম ইয়োর নিউ ফ্রেন্ড অ্যান্ড উনি আমাকেও খুব ভালোবাসেন এবং অবশ্যই গুরু এহতেশামকে প্রচন্ড ভালোবাসেন, সেই কথাটিও লিখেছেন। এবং তাবরিজ যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে, লিখেছেন যে আজকের উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্য প্রাণা ভালোবাসার বাংলাদেশ, থ্যাংক ইউ গুরু। অ্যান্ড তাবরিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতো আমাদের যেসব বন্ধুরা আছে সবাই নিশ্চয়ই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন সব সময়। এবং প্রাণা ভালোবাসার বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যে সবসময় চেষ্টা করে আপনাদের পাশে থাকতে, শুধু আপনাদের কথা শুনে মানুষকে মানুষের সাথে শেয়ার করা সেটাই কিন্তু না, নানাভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছে এই প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। এবং আপনি সেটা জানেন, সো যারা জানেন না যেসব বন্ধুরা, যেসব বন্ধুরা জানেন তাদের দায়িত্ব হচ্ছে, যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়া। ওকে, অ্যান্ড তাবরিস আপনাকে আরো একবার থ্যাংক ইউ। অ্যান্ড মনির হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে ওকে উনি আমাদের এই অনুষ্ঠানটা বরিশাল থেকে শুনছেন, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড মাজহারুল যুক্ত হয়েছেন আমাদের সাথে, উনি ক্লাস 8 এ পড়ে, ওকে। অ্যান্ড শাওনা যুক্ত হয়েছেন, উনি আমাদের প্রোগ্রামটা নিয়মিত শোনেন, এটা লিখেছেন। এবং মামুন আছেন কাপাসিয়া থেকে, লিখেছেন মেঘলা আবু কেমন আছো, আমি তোমার নতুন বন্ধু। ওকে মামুন, ওয়েলকাম করছি আপনাকে, প্রাণ আপ ভালোবাসি আর বাংলাদেশে সব সময় থাকবেন আমাদের সাথে। অ্যান্ড সুমন আছেন আমাদের সাথে, আছেন শ্যামল ময়মনসিংহ থেকে, লিখেছেন মেঘলা প্যান্ট গুরু তোমরা কেমন আছো, আমরা অনেক ভালো আছি এই মুহূর্তে। এবং ওকে, আমাদের পরনের জামার কালার কি এটা জানতে চেয়েছেন, এবং এটার অ্যান্সার আমি গুরু হেতাসামকে সাথে নিয়েই দিব ইনশাল্লাহ। এবং আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন শ্রেষ্ঠ টঙ্গী থেকে, আছেন এনামুল, উনি একটু আগে উনার নামটা বলেছি। ইমরানও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন অনিক। অনন্ত আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, শামিমা এবং তানজিল যুক্ত হয়েছেন, উনারা আমাদের নতুন বন্ধু, এবং উনারাও আমাদের এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের সাথেই থাকবেন এবং সবসময় শুনবেন প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। অ্যান্ড বন্ধু, সেটাই আশা করছি। এবং আরো একবার বলছি যে ফেসবুকে যারা কানেক্টেড আছেন, দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ফটো আপলোড করা হয়েছে গুরু এহতেশামের সাথে, অনেকগুলো বন্ধু ছবি তুলেছেন গুরুর হাত ধরে, খুবই চমৎকার একটি ছবি। এবং এই সমস্ত বন্ধুরাই হচ্ছে আজকে আমাদের অতিথি বন্ধু, সো তারা কি বলে আজকে সেটাই শোনার বিষয়, এবং জানি না তারা কিভাবে কি বলবে। এবং অফ ইয়ারে যখন ওদেরকে দেখছিলাম, খুব মজা করছিল ওরা নিজেদের মধ্যে, অনেক ভালো লাগছিল দেখে আসলে। অ্যান্ড সেই ভালো লাগাটুকু কতটুকু আপনার মাঝে লাগবে, কতটুকু আপনার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই চেষ্টা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। সো সাথেই থাকুন, শুনতে থাকুন সব সময় আমাদেরকে এইখানটিতে, ঢাকা এফএম 90.4 এ প্রাণ অব ভালোবাসার বাংলাদেশে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, চিঠি, সেটি হচ্ছে আরফিন রুমি অ্যান্ড ন্যান্সি। জি বন্ধু, যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। খুবই ইজি ইজি ইজি, অ্যান্ড আমাদেরকে খুঁজে পাওয়া তার থেকেও আরো বেশি ইজি, কারণ আপনি আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। এবং যে সমস্ত বন্ধুরা এখনো যুক্ত হননি তাদের জন্যই বলছি স্পেশালি যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো অবশ্যই নিয়মটা বলে দিচ্ছি, মানে অ্যাড্রেসটা বলছি, সেটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেই নিয়মটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের এই কাঙ্ক্ষিত ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। এবং এখানে আপনি দেখছেন যে আজকে আমাদের অতিথি বন্ধুদয় কিভাবে গুরু হিতেশামের হাত মানে ধরে, দুটি হাত দুই পাশ থেকে অনেক বন্ধুরা ধরে ছবি তুলেছেন এবং খুবই চমৎকার, খুব বিমূর্ত একটা ফটোগ্রাফ, এবং অনেক আনন্দিত ছিল তারা ওই মুহূর্তটাতে। এবং যতক্ষণ তাদেরকে আমি দেখছি এই রেডিও স্টেশনে, খুবই খুবই এনজয় করছে এবং যতগুলো গান বাজছে ততগুলো গানের সাথে খুব মজা করে নাচছিল, খুবই মজার একটা দৃশ্য আসলেই তাই। আর বন্ধু, অবশ্যই আপনি আমাদের ফটোটি দেখছেন এবং এই পেজটিতে লাইক করেছেন, এবং রিকোয়েস্ট করব যে এই পোস্টটিতে লাইক করুন এবং আপনার মূল্যবান কমেন্টগুলো করুন। এবং যদি ইচ্ছে করেন আপনি আমাদের এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারবেন। এবং আমাদের একটা কমন SMS পোর্ট আছে, সেখানটিতেও আপনি SMS করছেন, এবং যারা করবেন বলে ভাবছেন তাদের জন্য নিয়মটি আরেকবার জানিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদের এই প্ল্যাটফর্মে যে সমস্ত বন্ধুরা আসতে চান অতিথি বন্ধু হয়ে, শেয়ার করতে চান তার জীবনের নানা ধরনের কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন সেই একটি নাম্বার 16260 তে। ওকে, খুবই ইজি ইজি ইজি। এবং অবশ্যই আপনি আমাদের অফিসে এসেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 5 Navana Tower 15th floor Gulshan 1। ওকে, এবং যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছেন তারা হচ্ছেন যে সোহান জয়পাড়া থেকে লিখেছেন যে আমাদেরকে ওকে রমাদানুল মোবারক জানিয়েছেন। ওকে সোহান, আপনাকেও। মাসুদও যুক্ত হয়েছেন, উনি লিখেছেন যে ওকে আমাদের এই প্রোগ্রামটা অনেক লাইক করে এটা লিখেছেন। এবং অদিতি ঢাকা থেকে লিখেছেন যে ওয়াও গুরু, ওয়াও মেঘলাপু, অ্যান্ড ওয়াও প্রাণা ভালোবাসার বাংলাদেশ, অ্যান্ড থ্যাংক ইউ আপনাকে অদিতি। অ্যান্ড অলোক দাস গাজীপুর থেকে লিখেছেন যে আপু এই পদক্ষেপটা আমরা কিছু বন্ধুরা মিলে কাজ করছি, মানে এই পদক্ষেপটা নিয়ে যেটা নিয়ে আমি কথা বলছিলাম পথ শিশুদের নিয়ে, আমাদের যে ছোট একটা কর্মসূচি আমরা আজকে থেকে শুরু করেছি যে এই ঈদে আমরা এইসব পথ শিশু বন্ধুদের জন্য কিছু কাপড় সংগ্রহ করব। এবং বন্ধু, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের এই কর্মসূচিতে অংশ নেবেন আপনি, আপনার যেরকম সামর্থ্য আপনি নতুন কাপড় দিতে পারেন, ইচ্ছে করলে আপনার বাড়িতে যে বাড়তি কাপড় আছে আপনার বাচ্চার সেই কাপড়টিও দিতে পারেন, এবং যে কোনো সাইজের হতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো কাপড় আপনি দিতে পারেন এবং নতুনই হতে হবে এমন কোনো কথা নেই। এবং এই উপহারটি আপনি এই উপহারটি আমাদের অফিসে এসে দিয়ে যেতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি বলছি 45 নাভানা টাওয়ার 15 ফ্লোর গুলশান 1। এবং অলোক দাস জানিয়েছেন যে এই পদক্ষেপটা আমরা কিছু বন্ধুরা মিলে নিয়েছি অনেক আগেই, আশা করি সাকসেস হব এবং সাধুবাদ জানাই ঢাকা এফএম কে, অ্যান্ড থ্যাংকস অলোক দাস। এবং আপনি যদি ইচ্ছে করেন আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আর সবাই মিলে যদি কাজটা করি তাহলে আরো অনেক ভালো হবে। ওকে, তো আপনি যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের অফিসে এবং আমাদের সাথে থেকে এই কাজটি করতে পারেন, হয়তোবা সাকসেস হবেন ইনশাল্লাহ, এটাই আশা করছি। অবশ্যই সাকসেস হবেন, হয়তো বা না, একসাথে যখন কাজটা করব তখন আরো বেশি বেশি করে এটার পরিধিটা বাড়বে এবং অবশ্যই সাকসেস হবই এই ক্ষেত্রে, কোনো মানে এটার কোনো ডাউটই নেই, কোনো সন্দেহ নেই এক্ষেত্রে। এবং আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন, নাম না জানা একজন বন্ধু লিখেছেন যে ওকে আমরা অনেক সুইট এবং উনি আমাদের নতুন বন্ধু, ওকে এন্ড ওয়েলকাম করছি নামনা জানা বন্ধু আপনাকে। আফরিনও যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে মেঘলা আপু এটা আমার প্রথম SMS আপনাদের প্রোগ্রামে, আমি অনেকদিন শুনছি আপনাদের এই প্রোগ্রামটা অ্যান্ড ওকে উনি আমার একটা খুব প্রশংসা করেছেন অ্যান্ড থ্যাংক ইউ আফরিন। অ্যান্ড আরো একজন বন্ধু আছেন নাজমুল টাঙ্গাইল থেকে, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো এবং গুরুকে অনেক ভালোবাসা দিও। আর একজন লিখেছেন যে গুরু প্রাণ অফ ভালোবাসার বাংলাদেশ মাই মোস্ট ফেভারিট প্রোগ্রাম অ্যান্ড আই লাইক ইউ সো মাচ অ্যান্ড আপনাকে স্যালুট। ওকে অ্যান্ড শাহিনও আছেন আমাদের সাথে, আছেন কামরুল লক্ষ্মীপুর থেকে, লিখেছেন যে মেঘলা আপু গুরু সালাম নেবেন এবং তাড়াতাড়ি প্রোগ্রাম শুরু করো। ওকে আমি আর বেশি টাইম নিতে চাই না, অবশ্যই প্রোগ্রামটা তাড়াতাড়ি শুরু করব, কারণ অনেক বন্ধু আছেন দেখতে পাচ্ছেন যে ফেসবুকে যারা কানেক্টেড আছেন তারা দেখছেন যে এত ছোট ছোট সুন্দর বন্ধুরা কি সুন্দর করে ছবি তুলেছেন গুরু এতেশামের সাথে, এবং অবশ্যই আমি আর মানে ওয়েট করতে চাই না। আমি এখন যে কাজটি করতে চাই সেটি হচ্ছে বন্ধু। আমি গুরু এতেশামকে ওয়েলকাম করতে চাই, তবে একটা প্রশ্ন দিয়ে ওয়েলকাম করব যে একটা প্রোগ্রাম নিয়ে যে কারো হয়তো একটা বার্থডে ছিল আইমানের বার্থডে, এবং আমিও গতকাল একটা SMS পাঠিয়েছি মাই লিটল প্রিন্স অ্যান্ড হ্যাপি বার্থডে টু আইমান। সো আমি তাকে বার্থডে উইশ করতে চাই অন এয়ারে, অ্যান্ড গুরু আপনি কিছু বলুন আইমানকে নিয়ে।
আমি প্রথমে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আয়মান এতেশাম আমার একমাত্র সন্তান, তার প্রথম জন্মদিন ছিল 9th July, এবং সঙ্গত কারণেই আমি এই অনুষ্ঠানটি সেইভাবে সেলিব্রেট করিনি, কিন্তু আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি তার জন্য, তার সুস্থতার জন্য। প্ল্যান করেছি হয়তো কামিং কোন রোজাতে হয়তো কোন এক ইফতারিতে একেবারে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে হয়তো ইফতারিটা করব, এইভাবেই সেলিব্রেট করার একটা প্ল্যানিং আছে। এবং এই বিষয়ে আমি আরেকটু কথা বলতে চাই, একটা টেক্সট হয়তো নেওয়ার জন্য মেঘলা তুই ইতিউতি করছিস, টেক্সটটা একটু নিয়ে।
ওকে টেক্সটটা আমি নিতে চাই, তারপর আমি তার আগে একটা জিনিস করতে চাই, সেটা আইমানের জন্য স্পেশালি ফ্রম অন ইয়ার, অ্যান্ড সে খুবই ছোট কিছুই বুঝবে না, কিন্তু তারপরও যখন বড় হবে প্রোগ্রামটা ডাউনলোড করে গুরু গুরুর কাছেই রাখবেন, যখন বড় হবে সে শুনবে তখন হয়তো তার অনেক ভালো লাগবে, এবং সেটি হচ্ছে
ধন্যবাদ তোকে এবং ধন্যবাদ সবাইকে যারা আসলে আমাকে এইভাবে আমার সন্তানের এই জন্মদিনটা সম্মানিত করার সুযোগ করে দিল। এবং এটি নিয়ে যখন কথা বলছি, যে কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সঙ্গত কারণেই আয়মানের জন্মদিনটা ওইভাবে সেলিব্রেট করিনি, বরং প্ল্যান করেছি যে ছিন্নমূল মানুষগুলোকে নিয়ে প্রথম রমজানের ইফতারিতে থাকার কথা ছিল, কিন্তু প্রথম রমজানে আনফরচুনেটলি আর ফরচুনেটলি আমার বন্ধুদের তাগিদে বা বন্ধুদের কথায় সাড়া দিতে আমার স্টুডিওতে চলে আসা, সেই কারণে সেই সুযোগটি হয়নি। তবে কামিং স্যাটারডে তে আমার প্ল্যান আছে যে কোনো এক ইফতারি ছিন্নমূল মানুষদেরকে নিয়ে করে তাদের তার জন্য প্রার্থনা করার কথা বলবো। এবং এটি নিয়ে যখন কথা বলছি মেঘলা, আমি আসলে 15 তলার উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আমাদের স্টুডিওটা নাভানা টাওয়ারের 15th floor যেটা মেঘলা প্রায়শই বলে, তখন উপর দিকে তখন যখন তাকাচ্ছিলাম যে ঝকঝক করছে অনেক অনেক বড় বড় বিল্ডিং, এবং সমস্ত বিল্ডিং এর ভেতর থেকে যে আলো ঠিকরে ঠিকরে পড়ছে, তখন আমার সন্তানের মতো আমিও তখন ভাবছিলাম যে এই এই বয়সী শিশুরা কতই না যত্নে কতই না স্নেহে, কতই না ভালোবাসায় লালিত পালিত হচ্ছে। কিন্তু যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, তখন অনেক অনেক ছেলে এবং মেয়ের মুখ আমার মানসপটে ভেসে উঠছিল, যারা কতই না অবহেলায়, কতই না বঞ্চনার মধ্য দিয়ে দিনকে দিন বেড়ে উঠছে। তো এই যে পাহাড় সম ফারাক একই জেনারেশনের দুইটি ক্লাস্টারের মধ্যে, সেটি আসলে মেনে নেওয়ার মতো না। এবং সেই তাগিদ থেকেই আজকে আমরা উদ্যোগ নিয়েছি যে সেসব পথ শিশুদেরকে আমরা আমাদের স্টুডিওতে জায়গা করে দেব। এবং আমি বিশ্বাস করি, মেঘলা, মন থেকে বিশ্বাস করি যে শুধুই অনুষ্ঠানটা করবার জন্য করা নয়, শুধুই আজকে অনুষ্ঠানের কথাগুলো শুনবার জন্য শোনা নয়, বরং যে আহ্বান তুই বারবার রাখছিলি অন ইয়ারে, যে এইসব পথ শিশুগুলোর পরনে একজনও যেন বাদ না পড়ে, তাদের পরনে যেন আমরা নতুন পোশাক তুলে দিতে পারি। অ্যাটলিস্ট নতুন পোশাক না হলেও আমাদের বাসায় যেসব পোশাকগুলো হয়তো এখন অব্যবহৃত অবস্থায় আছে, সেই পোশাকগুলো যেন তাদের গায়ে তুলে দিতে পারি। একটা দিন ঈদের আগ দিয়ে বা একটা অকেশনকে উপলক্ষ করেই হয়তো উদ্যোগটা আমরা নিচ্ছি, তার আগ দিয়ে যেন সমস্ত পথ শিশুদের গায়ে আমরা সেই পোশাকটা তুলে দিতে পারি। এই উদ্যোগটাকে সামনে নিয়েই আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি।
এক্স্যাক্টলি গুরু যেটা বললেন, এবং অনেক বন্ধুই টেক্সট করেছেন এই আমাদের উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। এবং আরেকটি টেক্সট আছে যেটি সবসময় বিতর্কিত, যেটি হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটি কি সবসময় এত সাজানো গোছানো থাকে, মানে সবকিছু এত স্টেপ বাই স্টেপ এত সুন্দর মতন হয়, তো অনেকেই হয়তো মানে মনের মধ্যে অন্যরকম একটা ধারণা পোষণ করেন যে এটা কি আসলেই রিয়েল, এটা কি রিয়েলি রিয়েলিটি শো, নাকি এটা আসলেই হচ্ছে মানে এটাকে কি বলবো যে বানানো সাজানো।
আমি আমি প্রশ্নটা অলরেডি বুঝেছি আসলে। এবং এই ধরনের প্রশ্নের সামনে মাঝে মাঝে যে পড়তে হয় না তা না, সেটি হচ্ছে যে আমরা যেসব ঘটনাগুলো উপস্থাপন করি তার মধ্যে কোন রকমের মানে অতিরঞ্জিত ব্যাপার আছে কিনা, বা কোন রকমের সাজানো ব্যাপার থাকে কিনা, অথবা গুরু হেতেশাম তার চেয়ার থেকে কতটুকু জাস্টিফাইড। যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে যেভাবে তিনি কথা বলেন, কোন সেলিব্রিটি বা যার প্রচন্ড রকমের ফেম আছে তার ক্ষেত্রেও কি সে ধরনের কথা বলেন কিনা, এই এই বিষয়গুলো আমার মনে হয় অলরেডি আমাদের অনুষ্ঠানগুলো এটির ব্যাখ্যা দিয়ে দিয়েছে। কারণ এই অনুষ্ঠানে এসেছে শাওন, মেহের আফরোজ শাওন এখানে এসেছিলেন গত অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে, নাসির হোসেন বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেটার, এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে তারা কিন্তু অ্যাকনলেজ করেছে তাদের ভেতর তাদের এই জায়গা থেকে, তারাও কিন্তু কনফেস করেছে যেসব জায়গাগুলোতে তাদের ভুল ছিল, যেসব জায়গাগুলো মনে হয়েছে যে জিনিসগুলো করা ঠিক হয়নি, সেসব প্রসঙ্গগুলো কিন্তু তারা নিজেরা তুলে নিয়ে এসেছে, এবং সেসব জায়গাগুলো থেকে তারা এসবের জন্য তারা অ্যাকনলেজ করেছে এবং বলেছে জিনিসগুলো ঠিক ছিল না। নাসির হোসেন তো অনেক স্ট্রেইট বলেছিলেন যে আমি এমন কোন ট্রেনে বা এমন কোন গন্তব্যে কাউকে তুলতে চায় না যে গন্তব্যটা আমি তাকে দিব না, কিন্তু এরকম হান্ড্রেডস না থাউজেন্ডস অফ এরকম ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আমার কখনোই তাদের সাথে করা ঠিক হয়নি, অদূর ভবিষ্যতে আমি সতর্ক থাকবো যেন সেই ঘটনাগুলো না আসে। এতে করে যারা একেবারেই মানে ডাইং অ্যাবাউট নাসির হোসেন, তারা হয়তো চিন্তা করেছে যে গুরু হেতেশাম তার জায়গা থেকে কেন তাকে এইসব প্রসঙ্গগুলোকে এত ডিটেলসে নিয়ে আসার চেষ্টা করছে। আমার বিনয়ের সাথে বলছি বন্ধু, যে তার ফেম তা তার যশ বা তার খ্যাতিকে কোনোভাবেই ছোট করা না, কারণ আমরা জানি যে নাসির হোসেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কত বড় একটি ফিগার। শুধুমাত্র সেই নিরপেক্ষতা জায়গাটা ধরে রাখার স্বার্থে সবার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে ওইভাবেই ক্রস চেক করার চেষ্টা করি। এবং এটি যে সাজানো ঘটনার সামান্যতম অবকাশ থাকে না, এটি হচ্ছে তার বড় প্রমাণ যে সাধারণ থেকে অসাধারণ ব্যক্তিত্বে যারা পৌঁছেছে, কাউকেই আমরা সেই ফিল্টারিং এর ভেতর থেকে নিয়ে যেতে সবাইকে আমরা বাধ্য করি। এবং আপনারা যেভাবে জানতে চান বা বুঝতে চান সেভাবেই আমরা আমাদের হটসিটে আসা অতিথিদেরকে আমাদের জায়গা থেকে প্রশ্ন করি।
এক্স্যাক্টলি, এটা তো গেল আমাদের প্রোগ্রামের কথা, কিন্তু সাজিয়ে গুছিয়ে অনেক ফেক পেজই কিন্তু আছে আমাদের প্রোগ্রামটি নিয়ে। অনেক ভালোবাসার বাংলাদেশে ফেসবুকে অনেক পেজ আছে, এবং সেগুলোতে অনেকে অনেক স্টেটাস দেয় গুরু হেতেশামের নাম করে এবং আরজে মেঘলার নাম করে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের না আসলে। এবং আমাদের শুধু অফিসিয়াল ফ্যান পেজ, যেটা আমি সবসময় বলি www.facebook.com/dhakafm90.4, এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ। এবং গুরুর একটি পেজ আছে, সেটি হচ্ছে গুরুস ভালোবাসা। এছাড়া আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই ফেসবুকে, এটা বন্ধুদেরকে জানিয়ে রাখা কর্তব্য মনে করছি। এবং গুরু হেতেশাম, আপনি যদি কিছু বলেন এটি নিয়ে।
এক্ষেত্রে একটা কথাই বলার, সেটি হচ্ছে যে খুব স্বাভাবিক যে কোনো একটা জায়গাতে যদি কোনো একটা হাইপ ক্রিয়েট করে কোনো অনুষ্ঠান বা কোনো ক্যারেক্টার, খুব স্বাভাবিকভাবে তাকে ট্যাগ করে বিভিন্ন জন এই ফায়দাটা নিতে চায়। আমি অন এয়ার স্পষ্টতই বলে দিচ্ছি বন্ধু, আমি গুরুহিত শ্যাম। বহু বছর প্রায় হয়ে আসলো এফএম ইন্ডাস্ট্রিতে, কখনোই কোন রকমের পার্সোনাল গ্ল্যামার কারোর সাথে আমি কোনো সময় ডিসপ্লে করি না, কখনো কারো কাছ থেকে কোনো ফেভার নিই না। একটা ছোট্ট থেকে ছোট্ট উদাহরণ বা প্রমাণ যদি কেউ দিতে পারেন, আমি এতে শ্যাম আমার অনুষ্ঠান কখনোই ক্যারি ফরওয়ার্ড করব না। তাই আমার নাম নিয়ে যদি কেউ কোন রকম অ্যাডভান্টেজ নিতে যায় বা কোনো সুযোগ নিতে যায়, অবশ্যই তাকে সুযোগ সেটা দিবেন না এবং ভাববেন যে তারা হিপোক্রেট। কখনোই আমি সাধারণত দৃশ্যপটে থাকি না অনুষ্ঠান করার পরে।
এক্স্যাক্টলি, যেমন গুরু থাকেন না তেমন আমিও থাকি না এবং আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই। এবং বন্ধু, আপনি দেখছেন ফেসবুকে, যারা আছেন আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, তারা দেখছেন যে ফটো আপলোড করা হয়েছে গুরু হেতেশ্রামের সাথে অনেক পথ শিশু বন্ধুদের, এবং আপনি সেখান থেকে লাইক করছেন এবং কমেন্ট করছেন। এবং যেসব বন্ধু এখনো কমেন্ট করেননি এবং লাইক করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনি আমাদের এই পেজটিতে আসুন, পেজটিতে লাইক করুন এবং আমাদের এই পোস্টটিতে লাইক করুন এবং কমেন্ট করুন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্ব এবং আমাদের ঢাকা এফএম 90.4 এর সাথে সংযুক্ত থাকুন সব সময়। এবং গুরু হেতেশ্যাম, আজকে একটা কথা বলতেই হয় যে এই পথ শিশুদের খুঁজতে আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাই কিন্তু অনেক কষ্ট করেছেন আজকের এই প্রথম রোজায়, এবং প্রায় পুরো 15 ঘন্টা রোজা এখন আমরা করছি এবং করব। তবে এইটাতে মানে আমরা যে উদ্যোগটা নিয়েছি এবং পথ শিশুদেরকে যে আনতে হবে, কথা বলতে হবে, এদের সাথে কথা বলা, ম্যানেজ করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। আপনি নিজেও কথা বলছিলেন, সো সেই ডিফিকাল্ট কাজটি কিন্তু ইন্তেজার ভাই, আমাদের প্রোগ্রাম প্রডিউসার, খুব সুন্দর এবং সাবলীল ভাবে করেছেন এবং সবসময় উনি এই কাজটি খুব চমৎকার ভাবে অ্যারেঞ্জ করেন।
আমি এই ক্ষেত্রে তাকে ধন্যবাদ দিব না, এই কারণে এই শেয়ারিংটা করা জরুরি, এই কারণে যারা আমাদের অনুষ্ঠানটি শোনেন তারা যেন অ্যাটলিস্ট বোঝেন যে মানসিক অবস্থান থেকে আপনার অনুষ্ঠানটি শোনেন, ঠিক একই রকম মানসিক যোগাযোগ থেকে আমরাও কিন্তু অনুষ্ঠানটাকে বিনির্মাণে আমাদের মতো করে চেষ্টা করে যায় প্রডিউসার ইন্তেজার। সেই সাথে এমনও হয়েছে যে ধর আজকে এইভাবে 7 ঘন্টার ভ্রমণ করে আসা, রাস্তাঘাটে যা পাইলাম সেটা দিয়ে ইফতারি সেরে নেওয়া এবং ফাইনালি স্টুডিও পর্যন্ত আসা, দিস অল অ্যাবাউট এফোর্ট এই এই অনুষ্ঠানটির পেছনে। এবং এই এফোর্টগুলো তখনই সাকসেসফুল হবে, প্রডিউসার ইন্তেজারের এই কাজটি তখনই হয়তো বাস্তবে রূপ নিবে যখন দেখব যে বন্ধুরাও সেইভাবে তাদের পক্ষ থেকে সেই সহযোগিতা এবং সেই মানসিক যোগ আমাদের সাথে যুক্ত করেছেন। বন্ধুরা, আমি অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম যে পথ শিশুদের নিয়ে এবং এই ধরনের ছিন্নমূল মানুষগুলোকে নিয়ে আমরা কাজ করছি বা অনুষ্ঠান করছি বিভিন্ন মিডিয়ামের মাধ্যম দিয়ে, কিন্তু খুব কম ক্ষেত্রে দেখা যায় যে সেই জিনিসটা সত্যিকার অর্থে বাস্তবে, বাস্তব জীবনে এটির কোনো প্রতিফলন ঘটছে। আজ এটির অন্য একটা রূপ আমরা দেখতে চাই। তার আগে একটু বিনয়ের সাথে বলি, রমজান আমরা জানি যে মুসলমানদের জন্য 5টি স্তম্ভের একটি বড় একটি স্তম্ভ, এবং এই রমজানের যে পবিত্র অ্যাক্টিভিটিস সেখানে যেন কোনোভাবেই কোনো অন্তরায় না হয় আমাদের অনুষ্ঠান, এই কারণে আমরা চেষ্টা করব যে যাদের হয়তো একটু আমরা ঘুম কাতুরে, একটু হয়তো অলস প্রকৃতি, তাহলে তার আগে অনুষ্ঠানটা প্রয়োজনে শুনব না, যাতে করে আমরা সেহরি মিস না করি। এবং সেই সাথে আমরা সবাই মিলে একটি ভালো কাজের সাথে যুক্ত হতে যাচ্ছি এবং তারাই শুধু অনুষ্ঠানটার সাথে সম্পৃক্ত এখন থাকবো বলেই আমি অনুরোধ করব, যারা সত্যিকার অর্থে মানসিকভাবে চিন্তা করেন যে মানুষগুলোর জন্য সত্যি কিছু করার আছে, শুধু অনুষ্ঠান শোনার জন্য শোনা না, অনুষ্ঠানের পরেই এটি আমরা সত্যি কার্যক্ষেত্রে পরিণত করতে যাব।
এক্স্যাক্টলি, এবং গুরুর কথা রেশ ধরেই বলি যে গুরু ইচ্ছে মানে বন্ধু আপনি ইচ্ছে করলে আমাদের প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন, যে এখনই শুনতে হবে এমন কোনো কথা নেই। তো সেক্ষেত্রে নিয়মটি জানিয়ে দিচ্ছি, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইট থেকে আপনি আমাদের প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং অনেক বন্ধুই যুক্ত হয়েছেন আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন যে এই উদ্যোগটিকে তারা স্বাগত জানাচ্ছেন। এবং হারুন আছেন আমাদের সাথে ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন যে উনি আমাদের এই উদ্যোগটিকে খুবই পছন্দ করেছেন এবং অবশ্যই উনি কন্ট্রিবিউট করবেন আমাদের এখানটিতে, এই কর্মসূচিতে অংশ নেবেন। এবং বিপ্লব বিশ্বাস আছেন এবং উনিও সেম কথাটি লিখেছেন। এবং আরো একটি পার্সোনাল একটা এসএমএস আমি নিতে চাই, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমার একটা ফ্রেন্ড আছে, তো তাকে যখন আমি এই কথাটি শেয়ার করছিলাম যে আমরা এরকম একটা প্ল্যান করছি পথ শিশুদের নিয়ে, সো ও খুব অ্যাপ্রিসিয়েট তো করেছে এবং এটাও বলেছে যে ওখান থেকে কিছু কন্ট্রিবিউট অবশ্যই সে করবে পথ শিশুদের জন্য।
এবং আমরাও কিন্তু আমাদের জায়গাতে ট্রান্সপারেন্ট একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু যারাই এই পথ শিশুদের জন্য আমাদের ঢাকা এফএম এর অফিসে এসে এই কন্ট্রিবিউটটা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের একটা কমেন্ট কার্ড এখানে থাকবে, সেখানে আপনারা কমেন্ট দিবেন, আপনাদের সেল নাম্বার দিবেন, আমরা প্রয়োজনে র্যান্ডমলি কিছু নাম্বারে আমরা আপনাদের ইন্টারভিউ পরবর্তী অনুষ্ঠানে নিব এবং আপনাদের এই এই আপনারা যে কন্ট্রিবিউট করছেন সেই প্রাপ্তিটা ওয়ান ইয়ারে সেটা আমরা স্বীকার করার চেষ্টা করব। এবং ফাইনালি আমরা যে যত সম্ভব আমরা চেষ্টা করছি যে আগস্ট ফার্স্ট এই তারিখে আমরা এটি পথ শিশুদের হাতে পৌঁছে দিব একেবারে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত জায়গাতে গিয়ে শরীরে এবং সেগুলো আমরা ফেসবুকের মধ্যে প্রতি মুহূর্তে আপডেট করার চেষ্টা করবো।
এবং আগস্টের 1-2-3 এই তিন দিনই আমরা বিতরণ করবো
কিন্তু কালেকশন শুরু হয়ে গেল এখন থেকে, আজ না আমি বলবো এখন থেকে, কারণ আমি খুব ভালোভাবেই জানি যে স্টুডিওতে যখন আমরা অনুষ্ঠানটা করতে থাকবো অনেকেই হয়তো হানা দিবেন যে আমরা কন্ট্রিবিউট করতে চাই এবং কন্ট্রিবিউশনটা নিয়ে এসেছি এখানে, এবং বিশ্বাস করুন এভরি কন্ট্রিবিউশন কাউন্ট, এভরি এফোর্ট কাউন্ট। ফাইনালি সেই মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা করছি ঈদের আগ দিয়ে, যাতে করে কোন পথ শিশুই নতুন কোন পোশাকের বাইরে না থাকে, অথবা নতুন যে কোনো পোশাক, সেটি নতুন হতে হবে জরুরি না, অব্যবহৃত যে কোনো পোশাকই আপনারা আমাদের কাছে এসে কন্ট্রিবিউট করে যেতে পারেন। সময় চলে এসেছে মেঘলা, বন্ধুরা আপনারা প্রস্তুত? আমরা অনুষ্ঠানে স্বাগত জানাতে চাচ্ছি এইরকম একটি তারাকে যে তারা বুকের মধ্যে খুব দারুণ মমতা এবং ভালোবাসায় জলজল করার কথা ছিল, কিন্তু কোন এক বিচ্ছিন্ন কারণে অনেক অবহেলা, অনেক অযত্ন, অনেক অনাদরে যাকে বাড়তে হয়েছে। এরকম আরো অনেক অনেক শিশু আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, আমরা পর্যায়ক্রমে তাদের সবাইকে উপস্থাপন করব। জরুরি হচ্ছে এই বোধ, এই মানসিক অবস্থাটা তৈরি করা যে আমরা হয়তো ফর্চুনেটলি অনেক আদরের একটি কোল পেয়েছি, কিন্তু যারা আনফর্চুনেট তারা কিন্তু এর জন্য কোনোভাবেই দায়ী না। মানুষ হিসেবে মানুষের দায় থেকে আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা। আজকের হটসিট অলঙ্কৃত করেছে যথারীতি আজকের অতিথি বন্ধু শাহিদা। শাহিদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই প্রাণাপ ভালোবাসার বাংলাদেশি স্টুডিওতে আসবার জন্য।
আমি আন্তরিক হতে অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা এটা ছিল, অনেক দিনের স্বপ্ন গুরুর অনেক এই লাভপুরের সম্বন্ধে আমি অনেক শুনেছি, অনেক দেখেছি, কিন্তু আজকে আমি যে সরাসরি পাবো এটা আমি জীবনেও ভাবতে পারিনি। ভুল স্বপ্ন দেখলেও আমার ভুল হতো।
এগুলো আসলে জীবনের অনেক বড় বড় পাওয়া, যেভাবে বিভিন্ন জনের ভালো লাগে এবং ভালোবাসা আমাকে স্পর্শ করে এবং স্রষ্টা এই ভালোবাসা সামনাসামনি দেখার সুযোগ করে দেন।
আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওনা
শাহিদা তার জীবনের অনেক না পাওয়ার মধ্যে যদি সত্যি একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলে থাকে, সত্যি একটি পাওয়ার যদি সান্ত্বনা খুঁজে পায়, তাহলে আমরা জানি যে তুমি খুশি হও, আমি খুশি হই, আমরা সকলেই খুশি হই। এবং একটা ছোট্ট কারেকশন, আমি যে প্রোগ্রামটি যে নামে করতাম লাভ গুরু থেকে গুরু হেতেশাম, এটা আসলে মানুষ ভাববারও প্রয়োজন মনে করে না, মানুষ এটা নিয়ে সেকেন্ড থার্ড দেবারও দরকার মনে করে না, ওরা মনে করে যে তাদের কোন এক আপনার জনদের সাথে আছে। শাহিদা, শুরু করি আপনার জীবনের কথা।
আমার জীবনের কথা শুনতে অনেকেই যে খারাপ লাগবে, যে আমরা পথ শিশু, যে আমরা পথ শিশু, আমার এই স্বপ্নটা আজকে স্টুডিওতে আমি যে বলতে পারছি এটা অনেকে ভাববে যে এটা একটা নাটকের মতন, কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় পাওনা এটা, যে আমার প্রথমেই বলতে আমার কান্না চলে আসতেছে, আমি বলতে পারতেছি না যে আমি এতটাই আনন্দিত হয়েছি এই জায়গাটায় এসে, যে আমার জীবনে অনেক কষ্ট হয়েছে, অনেক যে এই কষ্টগুলোকে আমি এখন তুচ্ছ বলে দিয়েছি, যে আমার সবচেয়ে বড় পাওনা আমার জীবনে বাবা মা কিছু নাই, কিন্তু আমি এই জিনিসটাকে পেয়ে মনে হয় যে আমার বাবা মা সব পেয়েছি, আমি গুরুর সাথে কথা বলে মনে হয়েছে আমার বাবাকে ফিরে পেয়েছি, এটাই আমার সবচেয়ে এখানের যে আজকের আমার জীবনের এতগুলো পছন্দ চলে যাওয়ার একটা শেষ মুহূর্ত মনে হয় এটা আমার জীবনের কল্পনাও করতে পারি না কি বলবো।
বন্ধুরা, আমার অফিয়ারে কথা হচ্ছিল শাহিদার সাথে। শাহিদা এক পর্যায়ে বলছিল যে এক বছর বয়স তখনই আমার বাবা চলে যায় আমাকে ছেড়ে, এবং আমার মাও চলে যায় আমাকে ছেড়ে। মা অন্য জায়গায় বিয়ে করে, বাবা অন্য জায়গায় বিয়ে করে। তারা একবার পেছন ফিরে দেখার প্রয়োজন মনে করেনি যে যে মানুষটিকে ফেলে দিয়ে গেলাম তার হাতটা কে ধরবে। এবং কথার একটা পর্যায়ে সে এটাও বলছিল যে রেডিওতে যখন আপনার অনুষ্ঠানটি শুনি তখন আমার বাবার সে কষ্টটা দূর হয়ে যায়, মনে হয় যে আপনার ভেতরে আপনার মমত্ব ওদের মধ্যেই আমার বাবার ভালো লাগা বা মন্দ লাগা সেই ব্যাপারগুলো আমি খুঁজে পাই। আমি বিনয়ের সাথে বলছি যে এত বড় জায়গা পাওয়ার ক্ষমতা আমি রাখি না, কিন্তু সত্যি আমি যদি এরকমভাবে কোনো মানুষের সামান্যতম ভালো লাগার উপলক্ষ হতে পারি আমি এতে সাম আমার জীবন ধন্য। আমরা এগুলো নিয়ে কথা বলবো বন্ধু, আমরা একটু সময় দিয়ে দিই শাহিদাকে। শাহিদার কথা বলতে আসলে এত বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছে সঙ্গত কারণে, একটু তার মতো করে তাকে সুযোগ দিয়ে দিই যাতে করে আবার গুছিয়ে নতুন করে কথা শুরু করতে পারে। মা এবং বাবা এই দুটি বিষয় নিয়ে কথা হচ্ছিল। মা যে একটি জীবনে কত বড় একটি জীবন, ম্যারাডোনা ফুটবল জগতের লিভিং লেজেন্ড, ম্যারাডোনা বলছেন যে আমার আমার জীবনের সমস্ত অনুপ্রেরণা উৎসই হচ্ছে আমার মা। মাইকেল জ্যাকসন আরেকজন লেজেন্ড, যিনি যিনি এই মিউজিকের জগৎটাকে অন্য একটি মাত্রা নিয়ে এসে দিয়েছেন, তিনি বলেছেন যে সমস্ত সমস্ত অনুপ্রেরণার সোর্স যদি বলি, ভান্ডার যদি বলি, তাহলে হচ্ছেন আমার মা। এবং এইরকম যারা লেজেন্ড আছেন, সোফিয়া লরেন খুব দারুণভাবে বলেছেন মায়ের কথা। মায়ের কথা বলেছেন এইভাবে যে আমরা সাধারণ মানুষ চিন্তা করি একভাবে, পৃথিবীতে শুধু একটি মাত্র জাত আছে, একটি মাত্র গ্রুপ আছে, একটি মাত্র শ্রেণী আছে, সেটি হচ্ছে মা। যারা চিন্তায় শুরু করেন দুইভাবে, যে কোনো একটা ঘটনা সামনে আসলে আগে চিন্তা করেন তার সন্তানের জন্য তাহলে এটা কেমন হবে, তারপরে উনি চিন্তা করেন তাহলে তার নিজের জন্য কেমন হবে, তার মানে দুইবার তাকে চিন্তা করতে হয় সেই ঘটনাটাকে নিয়ে। আর আমরা সাধারণ মানুষজন একটা ঘটনা সামনে আসলে হয়তো আগে নিজের কথাটা চিন্তা করি যে ঘটনার প্রেক্ষিতে আমার জীবনে কি হবে। ধর একটা ন্যাচারাল ডিজাস্টার, ধর বড় রকমের রেক্টার স্কেলে 8 or 9 ভূমিকম্প, আমরা চিন্তা করবো যে আমার কি হবে এখন। কিন্তু একটা মা আগে চিন্তা করবেন যে আমার সন্তানটার কি হবে, তারপর হয়তো ভাবলে ভাববেন যে আমি কোথায় যাব, বা ওই ভাবনাটা হয়তো আসেও না তার মধ্যে। সেই মা সেই বাবা যখন অনুপস্থিত থাকে তখন একটা মানুষের জীবন কেমন হতে পারে শুনি শাহিদার কাছ থেকে।
জি, আমার যখন এক বছর বয়স, যখন আমার এক বছর বয়স তখন থেকেই আমার জীবনের যুদ্ধ সংগ্রাম শুরু হয়। যে আমার এক বছর বয়সে, আমার এক বছর বয়সে মনে আমার ওই সময়টাই, যদি আমার কি বলবো, যদি আমার নানিটা সাপোর্ট না করতো ওই সময়, আমার নানি যদি আমার পাশে না থাকতো, যে আজকে যে স্টুডিওতে যে শাহিদা কথা বলছে সে শাহিদার নামটা কেউ জানতো না দুনিয়া। আজ শাহিদাকে পাচ্ছে যতটুকু তার নানির কারণে, নানি পালতে পারে নাই, নিজের মতন করে তৈরি করতে পারে নাই, কিন্তু যতটুকু দেওয়ার যে একটা মানুষ বেঁচে থাকার জন্য কিছুটা পরিমাণ আর কি দিছে। খাউন পরনটা তার ওটা যদি রাইতে থাকছি রয়েছি, কিন্তু আমাদের একটা গ্রাম যে শেরপুর, আমাদের দেশের বাড়ি শেরপুর,
শেরপুর
আমি ওই আমাদের শেরপুর লোনের একটা বালুগাটা বাজার আছে, তার পাশে আবার গাজীর খামার বাজার আছে, আমি দুটো বাজারে আর কি দিনে দুইবার করে আপডাউন করতাম। কিসের জন্য আপডাউন করতাম? আমার পেটের খিদায়, পেটের খিদায়। বাড়িতে খাউন পাইতাম না,
বাড়িতে খাওয়ান পেত না, যেটা বলছো তুমি সেটা হচ্ছে নানির ওখানে,
নানির ওখানে গেলেও পেতাম না, বাবা তো দেখতো না, কারণ বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে। আমার ওই সময় থেকেই আমার যুদ্ধ শুরু হয়েছে
বাবার বাবার কাছে যেতে, সেটা হচ্ছে
না দেখার মতো নেই, যে কখনো যে আমার আমি যে তার পয়লা মেয়ে এই কথাটা সমাজ জানেই না, যে আমার যে আমার যে গ্রাম যে শেরপুর যে পিবশ্বর আমার নিজের বাড়ি, আমার বাড়ির আজ পর্যন্ত আমার নিজের আপন দাদারা অনেকে জানে না যে আমি শাহিদ, আমি শাহিদা আমার বাবার পয়লা স্ত্রীর পয়লা মেয়ে। আমি যদি কখনো বেড়াতে যাই যে এত বছর পরে এত যুদ্ধ সংগ্রামের পরে জিজ্ঞেস করে তুমি কোথাকার, তোমার তো এর আগে দেখি নাই, তখন আমার বাবার নামটা বলতে আমার প্রতি ঘৃণা জাগে, যে কেমন দুনিয়াতে আসছে আর কেমন বাবার জন্ম আমি, যে আমার বাবার কারণে আজ আমি আমাকে মানুষ চিনে না, আমার বাবাকে আর আমার বাবা আরেকটা মেয়ে আছে তাকে সবাই চিনে, আমার বাবা আরো চারটা পোলা আছে তাকে চিনে, আমার বাবার তত গুষ্টি গেছে, কিন্তু আমি যে তার পয়লা বেটি এটা কেউ জানে না, আমার বাবা কাউকে জানাও না, কারণ সে পাঁচটাই না দাবি করে দেয়, না দাবি করে দিছে। তারপরে আমি এক বছর বয়সে ওখানে অনেক একটু করলাম, দুই বছর বয়সে মনে করেন আমার যে চোখটা নষ্ট হয় সেটা আমার বাবা দেখে না, মা দেখে না, না খাওয়া না অবহেলায় অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসা ব্যাপারে বৈশাখ মাসের দিন কে কার কথা শুনে, কে কাকে দেখে, নিজের পোলা মাকেই দেখে না, আর তো নাতিন, তারপর মা কাছে নাই।
বন্ধুরা একটু কারেকশন করে দিই, সেটি হচ্ছে যে শাহিদার সেই মানসিক অবস্থা এবং সেই পরিণত বয়সটা নাই যেটাতে করে সমস্ত টাইম ফ্রেম ক্যালকুলেট করে সে বলতে পারে। আমি যতটুকু জানি সেটি হচ্ছে শাহিদা এক চোখে দেখতে পায় না এবং তার ডান চোখটা পরিপূর্ণভাবে অন্ধ, এক চোখে শাহিদা দেখে এবং এই চোখে অন্ধ হওয়ার যে ঘটনাটা সেটি আমরা এখন শাহিদার কাছ থেকে শুনবো। শাহিদার বয়স তখন হয়তো খুব বেশি হলে 3 থেকে 3.5 বছর বা তারও কিছুটা বেশি হতে পারে, যেভাবে চোখটি নষ্ট হলো শাহিদার।
আমার চোখটা নষ্ট হয় অবহেলা অবনঞ্চনা চিকিৎসা বেগরে, মানুষের যে যত্ন, যে একটা বাচ্চার যে বের ওঠার জন্য যে যত্নটা সেটা আমি পাই নাই। এই দিনের পর দিন না খেয়ে না ইয়ে শুয়েছিলাম, এমনও দিন গেছে যে খিদে আমার যে মাসে যে ডাটা লাগা গ্রামে যে ডাঙ্গা বলে সে ডাঙ্গার গুড়ালি খেয়ে রয়েছি এটা। তারপরে ওখানে খেয়ে একদিন বসে মাসে দিন ঘোর পারতে ঘুমিয়ে গেছি, ওখানে সবাই দান দুন বাইরেতেছে, কখন চোখের মধ্যে আইসা পড়ছে বুঝতে পারি না, একটা গোটা পড়ছে পুরাপান মানুষ।
বৈশাখ মাস প্রচন্ড দাবদাহ, তার মধ্যে ওই মাঠে উঠানের মধ্যে গড়াগড়ি করে ওখানে ঘুমিয়ে যেতাম,
ঘুমিয়ে পড়তাম, দয়া মা লাগলে উঠাইতো নাইলে ওখানেই থাকতাম। আমার সকালে উঠে না খেয়ে ওভাবে ঘুরে,
এই সময় ধান যে ধানের তুষ
জি
এরকম কিছু তোমার চোখে ঢুকে যায়?
আমার চোখে যায়, কিন্তু আমি ঘুমের দান্তে চোখটাকে আর কি অনেক কসলা মুসলি করি, সকালে দেখি যে চোখ একটু ফুলে যায়, ফুলে যাওয়ার পরেও কি বলবো, কেউ দেখে না কাকে বলবো নিজের কথা, পরে ও চোখটা আর একটু ফুলে যায়। পরে এরকম করতে 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 মনে করেন যখন একটু বেশ অনেকখানি ফুলে যায় তখন আমার নানি খেয়াল করে যে তোর চোখে কি হয়েছে, আমি তো তখন বলতে পারি না, বল কি মনে নাই, তোরা বললো যে তুই কোথায় থাকে, চোখটা কেমনে কি হলো, কোথায় কি করছস। পরে বললাম যে এতটুকু খালি মনে আছে যে রাতে ঘুমাইছিলাম, তোমরা ধান বাড়াইতেছিলে, তখন মনে আমার চোখে এটা একটা কিছু আইসা পড়ছিল, তার জন্য ডলা দিছিলাম। পরে তারা অনেক একটু কম বেশি সবাই একটু এটা দেখা সেটা দেখা, যে গ্রামের কেউ আর কি ভালো একটা ডাক্তারের পরামর্শ দেয় না, ভালো কবিরাজের পরামর্শ দেয় না, ওর কথা শুনে ওটা যারে এটা যারে। কিন্তু একসময় আমার চোখটা ওই যে গাছান্ত ওষুধ দিতে 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 মানুষের কথা শুনতে শুনতে
প্রচন্ড রকমের যন্ত্রণা ব্যথা কষ্ট সেটা তো হতোই চোখের মধ্যে,
কানতাম চিৎকার পারা গোর পারতাম,
কেউ দেখান না, কেউ বলেও দিচ্ছে না, একটু ধরতেছে
না, চিৎকার পারা কানতে কানতে আবার ওই সময় রাতে ঘুমাইয়া পড়তাম। একসময় ওই চোখের ব্যথায় আমার একটা জ্বর হয়ে যায় অনেক বড়, ওই জ্বর থেকে আর কি একটু ঠুসার মতন পড়ে যায়, গাও হয়ে যায়, সে গা হওয়ার পরে আমার চোখটা ফুটে যায় আর কি, পাকতে পাকতে লাল হওয়ার পরে চোখটা ফুটে বের হয়ে যায়, মনিটার কি মানুষের যে এই সাইডটা যে ইটা থাকে সেখানে আমার বেজে থাকে, মনিটা ফুটে যে একটা
চোখের এই কোটর থেকে মনি এই যে চোখটা ফুটে বের হয়ে যায়
জি, এখানে ঝুলে থাকে,
ঝুলে থাকে,
হ্যাঁ,
চোখের কোটর থেকে চোখের মনি বের হয়ে ঝুলে থাকে,
ঝুলে থাকে।
এই যে বিভিন্ন রকমের ওষুধ, বিভিন্ন নামের যে ওষুধ, এই কবিরাজি ঝাড়ফুঁক এসব করতে করতে চোখটাই শেষ হয়ে যায় এবং কোনো যত্ন বা দেখার কেউ
না। পরে যখন চোখটা ফুটে যায় তখন আমার মা আর কি বলে যে গেন্দি তোর মেয়ের চোখটা তো ফুটে গেল, এমনি তো তোর ওর দাদা দাদিরা দেখেই না, এর মধ্যে চোখটা নষ্ট হয়ে গেছে, এখন তো আরো দেখবে না। তখন মনে করেন এমন দিন গেছে বাড়িতে যদি খবর পাঠাইতো যে আপনার মেয়ের খাওয়ান খোরাক লাগবে এটা লাগবে, তখন বলতো আমার মেয়েকে আমার কাছে পাঠাতো, কিন্তু পাঠা দিলে করতো ওই গরু রাখাতো ই করতো, ওখান থেকে অনেক কষ্ট করার পরে চোখটা ফুটে যাওয়ার পরে ওখানে 3 বছর বয়স যখন হলো বাজারে ভিক্ষা করে খাইতাম, ওই যে যখন মরা মানুষ আর কি মরে গেত মেয়ে ওখানে চাল দিত সেটা চাল এনে নানি খেয়ে দিতাম।
বন্ধুরা আপনারা শুনছেন তো, এবং যারা এখন এই মুহূর্তে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং যাদের হয়তো যারা ফর্চুনেট অনেকেই হয়তো সন্তানের বাবা এবং মা হয়েছেন তারা হয়তো রিলেট করতে পাচ্ছেন। আমি যেমন আমার আয়মানকে হয়তো নিচেও যখন হাঁটাই তখন সাবধানে থাকি একটা পিঁপড়াও যেন ওর পায়ের উপর দিয়ে না যায়। সেখানে আরেকটা সন্তান শাহিদা যার কথা আপনারা শুনছেন, আমার বিশ্বাস যে খুব মনোযোগ দিয়ে শুনছেন, যে তাকে বৈশাখের দাবদহের মধ্যে মাটিতে গড়াতে গড়াতে ঘুমিয়ে পড়তে হতো, পাশেই হয়তো ধান পরিষ্কারের কাজ চলছে, সে তু শেষে চোখের মধ্যে ঢুকলো, চোখের ভেতর থেকে চোখের কোঠর থেকে মনে বের হয়ে আসলো, তাও দেখবার কেউ নাই, তাও ওইটি নিয়ে যত্ন নেবার কেউ নাই, বাবা মা থেকেও নাই, একার যুদ্ধ একার জীবন একার মতো করে পার করছে, ফাইনালি চোখের ওই কোটর থেকে ঝুলে পড়া সেই মনি, চিন্তা করুন কল্পনা করুন এরকম একটি চেহারা। এবং খুব ভালো হয় আমি সহ সবাই যদি আমাদের সন্তানকে এইরকম ভাবে কল্পনা করতে পারি তাহলে মানুষ হিসাবে এদের পাশে না দাঁড়ানোর আর কোনো কারণ আছে বলে আমি এতেশাম বিশ্বাস করি না। আমি স্বপ্নে হয়তো ভাবতে পারি না যে আমার আয়মানে এতেশাম ওর কখনো এরকম দশার মধ্যে পড়তে হোক, কিন্তু মানুষ হিসেবে দায় পূরণ করতে গেলে অবশ্যই আল্লাহর সেই সহানুভূতি পেতে গেলে, ভগবান স্রষ্টা যে নামেই ডাকি না কেন তার সহানুভূতি পেতে হলে অবশ্যই পরিস্থিতি থেকে মানুষের পরিত্রাণ অবশ্য আমাদেরকে নিশ্চিত করতে হবে। মানুষ মারা গেছে সেখান থেকে চাল নেয়া, ভিক্ষা করা, ওই কোটর থেকে ঝুলে পড়া চোখটাকে সাথে নিয়ে এইরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে শাহিদা।
পরে ওখানে চাল এনে নানিকে দিতাম, যদি যেদিন চাল দিতাম সেদিন নানি আমাকে ঘরে নিত, কিবা খাওয়াতো, এক মুঠো ভাত দিত, নানারা বকতো, নানা বকতো, মামা বকতো, চোখ ফুটে যাতে আমার কানা বলছে, আমার মামারা কানাও বলছে, আমার নানাও কানা বলছে যে ওর বাপেই দেখে না কানাকে, এমনি আগে দেখে না, অন্তত কানা হয়েছে, এই কানাকে কে পালবে, কে দেখবে। তখন যে কষ্টটা, যে বাবা যদি আজকে মা থাকতো তার মানে এই কথাটা কেউ বলতো না, কেউ বলতে সাহসও করতো না যে এই কানাকে কে দেখবে। কিন্তু ওই সময়টা যে কষ্ট, ওই ভিক্ষা করা চাল এনে নানিকে দিতাম যখন, তখন একটু ভাত পাইতাম, আর নাহলে পেতাম না, না খেয়ে থাকতাম, এই রাস্তায় রাস্তায় বাজারে ঘুরতাম। তখন 3 বছর বয়স হলো, তখন নানি এই কষ্টগুলো দেখতে না পেরে তার বাজার, আমার ওখানে যে বালুগড়া বাজারটা থাকে সেই বাজারের জব্বার মিয়া বাড়ি, জব্বার সে জব্বারের বাসায় আমার কাজে দেয়, কাজে দেয়ার পরে আমি সেখানে মাসখানিক করি। মাসখানিক করার পরে আমার যে আমার মা যে বিয়ে হয়ে যায় সেদিকে একটা ছেলে হয়, সেই ছেলের খবরটা শুনে সবাই তো চা যায় বড় বোন। আমি তো তখন আপন পর বুঝতাম না, যখন যে আপন পরটা যতটুকু বুঝি যে এটা আমার আপন ভাই না কিংবা আপন বোন না, তো আমি তো ভাবতাম সেটাই আমার আপন। তাই সেই আপন বোন ভাই ভেবে ভাইয়ের জন্য একটুকু তেল চুরি করছিলাম সেই বাড়ি থেকে,
জব্বার মেয়ের বাড়ি থেকে যেখানে কাজ করতে তুমি, সেখান থেকে একটু তেল চুরি করেছিলে, কারণ তোমার অপর তোমার মায়ের পক্ষে যা নতুন যে সন্তান হয়েছে যাকে তুমি তোমার ভাই মনে করছো, হ্যাঁ তোমার ভাই, তার জন্য কিছু কিনে নিয়ে যাবা সেই কারণে। তারপর
কিন্তু কিনার সামর্থ্য না থাকাতে তেলটা চুরি করি, কিন্তু সে ধরা পড়াতে আমাকে অনেক মারধর করে, মারধর করার পরে আমি বলি যে আপনার আসতে আমার বাবা তার কাছে ঝাড়ু থাকে, যে আমি তখন উঠান ঝাড়ু দিতেছিলাম তেলটা আমার কুচি ছিল,
তখন তোমার বয়স তো 4 বছর বা 4.5 বছরের বেশি না, তখন কি চোখ একদম অন্ধ?
চোখটাতে দেখি না, 2 বছর বয়সে আমার চোখটা হারিয়ে যায়।
আচ্ছা, তারপর হ্যাঁ,
পরে সে ঝাড়ুতে অনেক মারে, মারার পরে আমি কান্না করার পরে বলি যে আমার যদি আজকে বাবা থাকতো তাহলে আপনার ওখানে কাজও করতাম না, আর আমার তেলটাও চুরি করতে হতো না। তখন বললো যে চুরি করছো আবার বড় কথা বলছ, তারপর আমার নানির কাছে দিয়ে যা। তখন আমার নানিও বলে যে এক জায়গায় দিলাম থাকতে পারলি না, চুরি করস চুন্নি। তখন আরো কষ্ট পাই যে চুন্নি বলল যে কি করবো, আমার জন্মটাই মনে আমার পাপ ছিল, যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ মাঝে মাঝে অনেক কষ্ট, যে আমার এই কষ্টটা কাকে বলবো, কে আমার এই কষ্টের বন্ধু হবে, কে আমার কষ্টের ভাগিদার হবে, না আমি বাবাকে দোষবো, না মাকে দোষবো, না আমার কপাল নিজের ভাগ্যকে নিজেই দোষবো, ভাই বা পায় না। এমনি কান্না করতে করতে রাত পোয়া দিতাম, এমন দিন গেছে যে বাজারে ভিক্ষা করে যদি কিছু না পাইতাম, নানির পাকঘর থাকে সে পাকঘরে ছাগল শুয়ে থাকতো চুলা পারে, আমি চুলা পারে ছাগলের সাথে শুয়ে থাকতাম, ছাগল আমার বন্ধু ছিল সে সময়। এই সময় আমার মা বাবা ভাই বোন কেউ সঙ্গে ছিল না, সে সময় ছাগল ছিল আমার মা, ছাগল ছিল আমার বাবা, সেই চুলা পারে আমি বসে থাকতাম। সেই দিনগুলোতে যখন আবার সকাল হইতো নানা নানি দেখার আগে দৌড়ে চলে গেতাম, যদি নানা নানি দেখে যে আবার তো পিটবে, মামারা বকবে, আমার কারণে আমার নানা নানি বকা খায়, যে মাইয়া বিয়া দিয়েছে এক জায়গায় নাতি নয় যে কানা দিয়াস না তোর বাপে দেখে না আমরা বলবো কিসের জন্য? এই কথাগুলো শুনতে শুনতে অনেক কষ্ট। তারপরে ওখান থেকে আমার আবার ঢাকায় কাজে দেয় নারায়ণগঞ্জে, চার পাঁচ বছর বয়সে নারায়ণগঞ্জে কাজে দেয়। সে সময় আমি রুটি বেলতে পারি না, চাল ধুতে পারি না, তার ভিতর থেকে কালো চাল বাঁচতে বলে। সে রুটি গোল হয় না দেখে মানে সে ময়লা গরম খুশিটা নাকের মধ্যে বাড়ি ফিকে মারে কিন্তু চোখে লাগে না, লাগে নাকে। তাহলে ওই বেটা বলে যে যদি আজকে এই সন্তানটা তুই তোর হইতো তুই কেমনে করতি? সাতটা ভালো ছিল যে ওই মেয়েটার চোখটা কান হলো, মেয়েটাকে যখন নিয়ে আসছিস তখন তো অনেক কিছু বলে নিয়ে এসছিস, পড়ালেখা করাবি, কোন কাজ করাবা না,
ঘরের যে কর্তা সে বলে এই কথা, মানে স্যার বলতে যাকে, আর ঘরের যিনি কর্ত্রী ম্যাডাম যাকে বলতে, সে তোমাকে গরম ওই খুন্তি দিয়ে মারে।
রুটি উল্টানোর যে খুন্তিটা থাকে সেটা আমার ফিকে মারে কিন্তু চোখে না লেগে নাকে লাগে, কারণ আল্লাহ বুঝে যে দুটো চোখে যদি ধর অন্ধ করে দেই তাহলে আমি ওর প্রতি আমি ওর মেয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাবো। এই কারণে মনে আল্লাহ আমার একটা চোখ দিছে, নাহলে মনে দিত না আল্লাহ। তারপরে
আমরা কিছু টেক্সট নিই, মেঘলা মেঘলা আমি চাইবো যে কিছু টেক্সট আমরা জানো নি, আমরা আমরা কিছু টেক্সটে যাব, কিন্তু তার আগে আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম মেঘলা, যেটি দিয়ে শুরু করেছিলাম যে এই পথ শিশুদের জন্য যে কন্ট্রিবিউশন, যেটা আমরা চাচ্ছিলাম যে আপনারা আপনাদের মতো করে নতুন পোশাক অথবা অব্যবহৃত বাসায় পড়ে থাকা সেই পুরাতন পোশাকগুলো আমরা আমাদের এই ভালোবাসার প্রাণা ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে এই পথ শিশুদের হাতে পৌঁছে দিতে চাই, এবং এই সব মানুষগুলোর পাশে যদি আপনারা দাঁড়াতে চান অবারিতভাবে সেই পথ খোলা আছে, এবং আমরা চাইব যে প্রত্যেকটি কন্ট্রিবিউশন ট্রান্সপারেন্টলি যেন আপনাদের সামনে দিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। কোন পৃথিবীতে বাস করি আমরা মেঘলা, কোন যুগে আমরা রিপ্রেজেন্ট করছি এখন মেঘলা, আমরা আমাদের নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে অনেক বেশি যত্নবান, এটি খুব ভালো একটি খবর। আমরা নিজেদেরকে প্রাউড ফিল করতে পারি এরকম হাজারো উপলক্ষের ভেতর দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছে মেঘলা, কিন্তু এই সমাজে এমন শাহিদা বিলংস করছে যে শাহিদা প্রচন্ড কষ্ট এবং দুঃখ নিয়ে বলছিল যে আমি যে পাকঘরে ছাগলের সাথে থাকতাম সেই ছাগলই হচ্ছে আমার বাবা মা ভাই বোন, যার যে ছিল আমার সবচেয়ে পরমাত্মীয়ের মতো পরম বন্ধুর মতো, এবং একমাত্র অবলম্বন কোন পরিস্থিতিতে পড়লে একটি মানুষকে এই অবস্থার ভেতর এসে দাঁড়াতে হয়। যে শাহিদা এই কথাগুলো বলছে, সে শাহিদার বয়স খুব বেশি হলে 14 থেকে 15 বেশি কি হবে, শাহিদা বয়স কত এখন?
জি 15 থেকে 15
14 থেকে 15 বছর বয়স। সেই শাহিদাকে এত স্বল্প সময়ের ব্যবধানে জীবন কোন জায়গাতে নিয়ে এসেছে যে তাকে এরকম ভাবতে হয় যে ওই ওই ছাগলই হচ্ছে আমার একমাত্র পরমাত্মীয়। আমরা যারা এসব নিয়ে ভাবছি বা শুনছি, বা অনেকে হয়তো ভাবছি যেগুলো নিয়ে কি ভাবার কোনো প্রয়োজন নাই, আমি ঠিক, আমার দুনিয়া ঠিক, আমার পৃথিবী আমার জগৎ ঠিক থাকুক, এসব নিয়ে ভাববার সামান্যতম সুযোগ বা অবকাশ নাই, আসলেই কি নাই, সত্যি কি নাই? এই মুহূর্তে আমি হেতেশাম, আমার সাথে যদি আমার নিঃশ্বাস বিক্রয় করে, আমাকে যদি ফরজ গোসল দিয়ে, আমি যেহেতু মুসলমান, এখনই যদি কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এখনই যদি আমাকে কবরে নামায় দেওয়া হয়, এখনো যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় সবাই, যে তিনজন ব্যক্তি সর্বশেষ কবরে থাকে সে তারাও যদি উঠে যায়, যে ফেরেস্তারা আমাদের কাছে কোশ্চেন করে সে এসে যদি বলে বলে বসে মান রাব্বুকা, মুখ দিয়ে কি বের হবে রাব্বি আল্লাহ, মান নাবিউকা, বের হবে কি মুখ দিয়ে নবী রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আসবে না সত্যি যদি পরপারে, যদি কোনো কোনো জিজ্ঞাসার ব্যাপার না থাকে, বেঁচে গেলাম। কিন্তু প্রত্যেক ধর্মই বলছে যে পরপারে অবশ্যই এরকম একটি জিজ্ঞাসার ভিতর দিয়ে যেতে হবে, যেখানে নির্ধারিত হবে বাকি অনন্তকাল পর্যন্ত তুমি কোন অবস্থাতে থাকবে। তাই যদি হয় তাহলে এই দায় থেকে কি মুক্তি পাওয়ার সামান্যতম সুযোগ আছে যদি এ ধরনের শাহিদাদেরকে আমরা অ্যাভয়েড করে যাই? এত বড় ঘটনা, আমরা জিডিপির হার নিয়ে কথা বলি, আমরা দারিদ্র সীমার নিচে কমে যাওয়ার হার নিয়ে কথা বলি, কিন্তু এরকম এক না দুই না হাজারো শাহিদা লাখো শাহিদা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের কি সত্যি এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে বন্ধুরা? সেগুলো নিয়ে কথা বলবো, কিছু টেক্সট নিব, ছোট্ট একটি বিরতি, এক্ষুনি ফিরে আসছি।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই টেক্সট পাঠিয়েছেন আমাদের কাছে, এবং আমাদের এই শাহিদার কথা শুনছেন এবং রিয়েলি অনেক প্যাথেটিক বলবো, এবং বন্ধু আপনি শুনছেন, আপনি জানেন যে কেমন লাগছে আপনার। অনেক টেক্সটে পড়বো, যেমন হারুন আছেন আমাদের সাথে, উনি যুক্ত হয়েছেন এবং জানিয়েছেন যে তিনি আমাদের সাথে থাকবেন, এবং আর একজন বন্ধু আছেন উনি অস্ট্রেলিয়া থেকে, এবং আর একজন আছেন উনি শ্রীলঙ্কা থেকে। ওকে, উনি হচ্ছেন আমার ফ্রেন্ড, উনি আমাকে টেক্সট পাঠিয়েছেন, সে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শুনছে এবং আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এবং ফেসবুকে অনেক বন্ধু যুক্ত হয়েছে, যেমন আছেন জাহাঙ্গীর আলম, লিখেছেন, ভালোবাসার বাংলাদেশে কোনো শিশুর মধ্যেই ফারাক থাকবে না, আমরা সবাই মিলে উঁচু নিচু ছোট বড় ধনী গরিব সবাইকে নিয়ে সমতার মাঠে দাঁড়াব, আমরা যেন পারি এমন একটা সমাজ গড়তে যেখানে ভালোবাসার স্রোতধারা বয়ে যাবে সবার মনে। রাইট, আমরাই সেটা পারবো। এই প্ল্যাটফর্ম থেকে আমরা সব সময় চেষ্টা করি এরকম কিছু করতে, এবং অবশ্যই আমরা সেটা পারবো বন্ধু। এবং নজরুল ইসলাম লিখেছেন, নজরুল ইসলাম নিলয়, উনি রায়পুরা থেকে লিখেছেন যে চোখের পানি ধরে রাখতে পারছি না, জানি না শাহিদা আপুর জীবনের সাথে আর কতজনের জীবনের গল্পের মিল আছে, প্রার্থনা রইল আপুর জন্য। মৌযুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু চোখের জল ধরে রাখতে পারছি না। আরো আছেন মাজহারুল ইসলাম ইব্রাহিম, লিখেছেন ভালো একটা উদ্যোগ এবং গুরুকে স্পেশালি থ্যাংকস জানিয়েছেন। এবং আর একজন বন্ধু আছেন আরিফিন হৃদয়, লিখেছেন যে আমি আপনাদের উদ্যোগে জয়েন করতে চাই গুরু, এবং অবশ্যই এটা বলার কোনো অবকাশই নেই, আপনি যখন তখন জয়েন করতে পারেন আমাদের সাথে, এবং যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের অফিসে আপনার কন্ট্রিবিউশন নিয়ে, বা এমনিও আপনি আসতে পারেন। ওকে, এবং যেহেতু আমরা একটা কর্মসূচি হাতেই নিয়েছি, তো আশা করবো যে অবশ্যই আপনি কিছু কন্ট্রিবিউট করবেন, এবং সমস্ত বন্ধুরাই কন্ট্রিবিউট করবেন, এবং সেই আশাবাদী ব্যক্ত করে SMS করছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন। আর যে কর্মসূচিটি আমরা হাতে নিয়েছি সেটা আরও একবার বলতে চাই, যে আমরা ঈদকে সামনে রেখে এরকম একটি কর্মসূচি নিয়েছি, যেটি হচ্ছে যে আমরা সমস্ত পথ শিশুদের জন্য, সমস্ত না, আমরা যতটুকু পারবো, আমাদের সামর্থ্য যতটুকু কুলাবে, যেসব বন্ধুরা আমাদেরকে হেল্প করবে, কন্ট্রিবিউট করবে, সেভাবেই আমরা কাজটা এগিয়ে নিতে চাই, যে আমরা পথ শিশুদেরকে এই ঈদে নতুন জামা কাপড় বা পুরনো জামা কাপড় যেভাবেই হোক না কেন এটা কন্ট্রিবিউট করতে চাই, এবং কোনো পথ শিশু, কোনো শিশু যাতে এই ঈদটা মানে জামা, নতুন জামা কাপড় বা এরকম অসহায় ভাবে না কাটাই, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং আমি জানি যে বন্ধুরা গুরুর ডাকে অবশ্যই সাড়া দিবেন এবং সবসময় সেটা দিয়ে এসেছেন। আর তাই বন্ধু, এই অনুরোধ, এই আহ্বান প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আরও একবার। এবং অনেক বন্ধুই আছেন, মোল্লা ইয়াসিন লিখেছেন, হাই গুরু, আমি আপনাদেরকে সাউথ আফ্রিকা থেকে শুনছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। নীরব সিয়াম যুক্ত হয়েছেন, লিখেছেন, আমার পোস্টটা পড়ো, আমি আমাদের কলেজ থেকে ব্যবস্থা করে দিতে চাই, তোমাদের সাথে কন্ট্রিবিউট করতে চাই। ওকে সিয়াম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আপনি আপনার নাম্বারটা দিয়েছেন, সো নাম্বারটা লিখে দিলাম। অ্যান্ড আরিফ খানও আছেন, লিখেছেন যে আমি 100% তাদের পাশে এসে দাঁড়াবো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জিয়া আছেন কুমিল্লা থেকে, লিখেছেন, অবহেলিত মানুষগুলোকে সাহায্য করার জন্য ধন্যবাদ গুরুকে এবং মেঘা আপুকে, সো আই লাভ প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ, অ্যান্ড থ্যাংক ইউ জিয়া আপনাকে। তৌহিদুল যুক্ত হয়েছেন মাগুরা থেকে, লিখেছেন যে ওকে, উনি আমাদের এই প্রোগ্রামটিকে অনেক পছন্দ করেন সেই কথাই জানিয়েছেন। এবং আরও একজন বন্ধু আছেন আশিস, লিখেছেন, গুরু এবং মেঘা আপু ভালো আছো জানি, এবং ওকে, উনি আমাদের এই স্টেশনটা নিয়মিত শুনেন সেটাই জানিয়েছেন। এবং সৌমিত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হয়েছেন, এবং আরও অনেক বন্ধু আছেন। সো বন্ধু, যারা এই মুহূর্তে শুধু শুনছেন কিন্তু কোনো অপশনসেই নেই কোনোভাবে, মানে আমাদের ফেসবুকে বা কমন SMS করছে, SMS করছেন না বা ফেসবুকে কমেন্ট করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের সাথে যুক্ত হন ফেসবুকের মাধ্যমে, অথবা আমাদের আমাদেরকে SMS করতে পারেন। এবং নিয়মটা হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ ডি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান তারই ভালোবাসার কথা, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, তিন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে, ইচ্ছে করলে আপনি সেখানটিতে কমেন্ট করতে পারেন, এবং ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের এই মানে আপনাদের এই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি খুঁজে পাবেন। এবং এখানটিতে দেখছেন বন্ধু যে গুরু ইতেশামের সাথে অনেক পথ শিশু বন্ধু তাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন, খুব বিমূর্ত একটা ছবি, খুব চমৎকার। এই ছবি দেখে আপনার কি মনে হচ্ছে আসলে সবকিছু লিখুন আমাদের কাছে, এসএমএস ও করতে পারেন, কমেন্টও করতে পারেন। এবং রিকোয়েস্ট করবো যে আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আরেকটা জিনিস জানিয়ে দিই যে বন্ধু, যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজ বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। এবং আমাদেরকে কিভাবে ভিজিট করবেন এটা জানিয়ে দিয়েছি। সো এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, এই সাথেই থাকুন।
This track was downloaded from fusionbd.com.
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ঢাকা এফএম, কৃতজ্ঞতা আমাদের প্রাউড স্পন্সর প্রাণাপকে, যারা সুযোগ করে দিয়েছে আজকের তারিখে এই পথ শিশুদের জন্য কিছু করবার এবং জীবন হিসেবে মানুষ হিসেবে সেই দায়টা পূরণ করার। আমি মৃত্যুর এই কথা মেঘলার আগেও একদিন হয়তো বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম, আমি আজকেও হয়তো এই প্রসঙ্গটা একবার নিয়ে এসেছিলাম, ডিটেলস এই প্রসঙ্গটাতে আমি যেতে চাই, কারণ মৃত্যুর পরবর্তী সময়ে যে যে আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে দাফন থেকে শুরু করে কবর কবরস্থ পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার ভিতর আমি ঢুকতে চাই কিছুক্ষণ পরে আবার। এবং তার আগে শাহিদার কাছে শুনছিলাম যে শাহিদা ফাইনালি আপনাকে এরকম একটি পরিস্থিতির পর শাহিদা আবার নানির বাসায় পাঠিয়ে দেওয়া এবং নানির বাসা থেকে আবার নারায়ণগঞ্জে একটি বাসাতে কাজের জন্য পাঠানো, তখন বয়স কত শাহিদা?
জি তখন আমার পাঁচ বছর
বয়স। শাহিদা নারায়ণগঞ্জে আসার পর থেকে কি হলো?
নারায়ণগঞ্জে সে জায়গায় ওই বাসায় কাজ করলাম, ভালো লাগলো না, মার দূর করলো, অত চার সহ্য হয় না। তার একটা ছেলে, বড় ছেলে বিছানায় হাগে বিছানায় মুতে, সেটা আমার দিয়ে সাফ করাতে হতো, তখন ওইটা সাফ করতাম ঘৃণা আর কষ্ট করতাম।
তুমি কি বুঝবে, কারণ বয়স তো তোমারও কম, তখন তো তখন তোমার একদম মানে খেলাধুলার বয়স, মাত্র পাঁচ বছর।
জি তখন আর যে হাতের যে মাঝে মাঝে আঙ্গুল যে কেটে যা, তরকারি কাটতে যা, সেটা সাদা কাগজে রক্ত দেয় মা লেখে জামা দাউড়িয়ে দিতাম আর বলতাম যে আল্লাহ এই চিঠিটা যেন আমার মার কাছে পৌঁছে দাও, আমার মা যেন বুঝতে পারে যে আমি একটা কষ্টই আছি, যে মানুষের যে সময় মানুষ খেলাধুলা করে সে সময় আমি মানুষের ঘুমোতর টানা দই আর আমি কান্না করি, সে সময় আমি ভালোভাবে খেতেও পারতাম না, সকালে একটা রুটি দিত সেটা খাইতে খাইতে ওই খাওয়াটাই আমার সিম্মত হতো না, খেতে খেতে 10:11 বাজতো।
তোমার এই কথা শুনে বিশেষ করে যে কথাটা তুমি বললে যে পাঁচটা বছর বয়স যখন তরকারি কাটা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না একটা মানুষের পক্ষে, এবং সেই তরকারি কাটতে গিয়ে তোমার হাত কেটে যেত, যে হাতের হাত দিয়ে যখন রক্ত বের হয়ে আসতো সে রক্তের ছাপ দিতে সাদা কাগজে, সেই কাগজটাকে আবার উড়িয়ে দিতে তোমার মায়ের উদ্দেশ্যে যে মা তুমি দেখে যাও যে তোমার সেই সন্তান ভালো আছে নাকি কতখানি কষ্টে আছে, কিন্তু তুমি খুব ভালো করে জানো প্রচন্ড অবহেলায়, প্রচন্ড অনাদারে, প্রচন্ড ঘেন্নায় সে মা তোমাকে ফেলে চলে গেছে অন্য কারো ঘর করার জন্য। তারপরেও মন মানত না হয়তো সে উদ্দেশ্যে, মাকে উদ্দেশ্য করে সে রক্তে ভেজা সে চিঠিটি মায়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে,
কারণ সে সময় আমি বুঝতাম না যে আমার বাবা মা আলাদা, আমি কখনো ভালো করে জানতাম না যে আমার বাবা মা আলাদা, যেহেতু সে আমি মাকে যে তখন বুঝতে পারতাম যে এতটুকু যে আমার বাবা আমার কাছে নাই, কিন্তু মা যে কাছে নাই সেই জিনিসটা আমি
বুঝতে পারতাম না, কিন্তু বাড়িতে দেখতে যে মা কতটুকু আদর করে তার ছেলেকে সেটি দেখে তোমার লোভ হতো, এই কোমলমতি মনে লোভ হতো, আগ্রহ জন্মতো বা আকাঙ্ক্ষা জন্মতো আমিও যদি আমার মায়ের সেই সেবা সেই ভালোবাসাটা পেতাম। এবং একটি টেক্সট দেখে আমি আটকে গেলাম, তহিদ টেক্সটে লিখেছে যে গুরু আমার চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, শাহিদ শাহিদা মা পাওনি বাবা পাওনি, কিন্তু দেখো যে তোমার কথা শুনে মানুষগুলো কিভাবে তোমার প্রতি একই ভাবে সমর্থন জানিয়ে যাচ্ছে। হ্যাঁ তহিদ, জোরে করে চিৎকার করুন, অনেক জোরে চিৎকার করুন, যদি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দটাকে উচ্চারণ করে চিৎকার করবেন, তাহলে চিৎকার করে বলুন মা, আরো জোরে চিৎকার করে বলুন মা। কিন্তু সেই মা যেন সার্থক মা হয়, সে মা এমন কোন মা যেন না হয় যেভাবে শাহিদাকে প্রচন্ড অনদ অনাদরে এবং অবহেলায় ফেলে দিয়ে চলে গেছে মাত্র এক বছর বয়সে। সেই সেই সময় মাকে উদ্দেশ্য করে সে চিঠিটা পাঠাতে তুমি
জানলাটা ফেলে দাম, কিন্তু টিনের চালে সে চিঠিটা পড়ে গেত। তখন বলতাম যে মনে বাতাস এলে সে চিঠিটা উড়ে যাবে, কিন্তু সে বাতাস আসে ঠিকই, কাগজ সেই কাগজের জায়গায় পড়ে থাকে। কিন্তু আমার মনে হতো যে আমার মামন আসছে কখনো, যে মানুষের যে ওরা যখন তার ছেলেকে যখন খাওয়া দিত, ঘুম পাড়িয়ে দিত, তার হুজুর বাসায় এসে পড়া যেত, সে সময় আমি কষ্ট করতাম যে আমার যদি আজকে মা থাকতো তাহলে মনে হয় আমারও সে হুজুর বাসায় এসে আমার আরবি পড়া গেত, কিংবা আমার মা আমাকে সেই সময় খাওয়ায় ঘুম পাড়াতো, যে সময়টা আমি তার ছেলের সাথে তার ছেলের মাথা হাত বুলিয়ে দিই তার ছেলে ঘুমা, সে সময় আমি ওই সময়টা আমার মনে হতো যে সময়টা মনে আমার মা আমাকে বলে দিত, আমি সে সময় তার একজনের ছেলেকে আমি হাত বুলে দিই সেই ছেলে ঘুমা, সে ঘুমানোর পরে সেই চাল বাঁচতাম ঝাড়ু দিতাম, এই কষ্ট ভালো লাগতো না। সে রুটি গলতে পারি না দেখে, রুটি গোলা না দেখে আমাকে সেই খুচুন্ডা বাড়ি মারে। সেখান থেকে আমি পালাই আসি, এখন চাবি আদের কাছে দিয়ে, কেচিগেট ছিল, আমি দোতলার ছাদে থাকতাম, সেই সময় আমি সিঁড়ি দিয়ে বাইরে ভিতরটা তালা মেরে আমি পালাই আসি। তারা নিচ উপর থেকে ডাকে যায় উপরে ওঠ উপরে ওঠ, কিন্তু আমি তখন ভয় পাই যে যখন আমাকে ধরতে পারে তাহলে আর মেরে ফেলবে আমাকে, তখন এমনি মারে, আর যখন পালাতে যায় ধরা পড়ে গেছে তখন আরো মেরে ফেলবে, সেই ভয় দৌড়াতে থাকি দৌড়াতে থাকি। কিন্তু সে সময় আমার ঠিকানা মুখস্থ ছিল না, আমার যে এখন যে শেরপুর পরিচয়টা বলি সেই পরিচয়টা আমার মুখস্থ ছিল না। তারপরে তখন আমি হারিয়ে যাই, হারিয়ে যাওয়ার কারণে আমি ওই নারায়ণগঞ্জের ট্রেন ধরে স্টেশনে অনেকক্ষণ থাকি, না খাওয়া থাকি, আবার ওই ওই স্টেশনে আরেকটা বাসায় কাজে দেয় এক রাতের জন্য, যে তার আমার অনেক ই করে যে কাপড় চুপড় দেওয়া হয়। তারপরে তার পাও টিপানোর পর আমরা দুটো ভাত দেয়, ভাত দেওয়ার পরে বলে যে তোকে আমি রাখবো না, তুই জাগা, তুই যদি এক বাসে তো পালাই আসিস তাহলে আরেক বাসে তো পালাই আসবি, এই বাসে তো পালা যাবি গা। তখন বলি না আমার ওখানে মারধর করছে দেখে আমি পালাই আসছে, আমি তো পালাবো না। তখন তারা আমার বের করছে, তখন সেই স্টেশনে আমি ট্রেনে উঠি, সেই অজানা ট্রেন, আমি যে ট্রেন আমি জীবনেও ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না, সেই ট্রেন আমি অচেনা একটা জায়গায় একটা ট্রেনে, আমি ট্রেন জিনিসটাকে বুঝতাম না, সেই একটা গাড়িতে আমি উঠে পড়ি, সেই গাড়ি কই যা থামবে কি করবে কোথায় নামবো তাও আমি সেই স্টেশন জানতাম না। সে সময় এই ট্রেনটা কমলাপুরে যা থামে, কমলাপুরে যা থামার পরে আমি আর ওইখানে আমি ঘুমিয়ে যাই রাতে, সকালবেলা দাঁড়ান এম থেকে নামায় দেয় বাড়ি দেয়া, সেই স্টেশনে নামি না খাওয়াই, সেই সারা রাত না খাওয়া, সারাটা দিন গেছে না খাওয়া, পরে ওখানে বসে উঠে পরে কাঁদি। সেই একটা একটা সেন্টার ছিল ওই সময় যে কমলাপুর আট নম্বর একটা সেন্টার স্কুল থাকে, স্টিল স্কুল বলে, ওই স্টিল স্কুলে পড়ার লোক আর কি, দিনে একটু পড়ালেখা শিখা আর কেমনি খেলাধুলা দেয়, আমি তো পড়ালেখা খাওয়ানি পাই না, পড়ালেখার খেলাধুলা দেখি করবো, পরে স্ত্রী স্কুল আমার নিয়ে যা, নিয়ে যাওয়ার পর আমার জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, তুমি কেমনে আসছো, সে বাসা চিনি না, যে পরে বাসা যে যাবো যে বাসা থেকে আমার মার কাছে যাবো সে বাসাটাও আমি হারিয়ে ফেল, বাসাটা চিনি না, যে বাসা থেকে আমি যে পালায় আসি সে বাসাটা চিনি না দেখে আর যাইতে পারি না। পরে ওই অপরাজে নামে একটা সেন্টার আছে, সেই অপরাজে তারা ফোন দেয় পুলিশে, ফোন দেওয়ার পরে সেখান থেকে ওনার আপার আইসে আমারে আমার সাথে আমার সহকার আরো দুই তিনটা মেয়েকে নিয়ে যা, নিয়ে যাবো ওখানে থাকি, যে আমার চোখটা যে নষ্ট হয়ে যায়। তখন তারা আর কি ভাবে যে এ তো একটা মেয়ে, ওর জীবনটা কি হবে, ওর তো ভবিষ্যৎ আছে সামনে, সেটা মনে করে আমার পর্যায়টা শেষ পর্যায়ে তারা আবার অনেক ভাবে মিনতি আকুতি করে তারা পরে উপরের লেভেলে চিঠি পাঠায় যে এই বাচ্চাটা শেষ মুহূর্তে এসে পড়ছে, তার চোখটা অপারেশন করা যদি যেত তাহলে মনে আমগর একটা জীবনে একটা সার্থক হতো। ডাক্তাররা ভয় পাইছে যে আমার শরীরে রক্ত ছিল না, একদম শুকনা মানুষ একটা ছিলাম। তারপরে আমার তারা অনেক চেক আপ মেকআপ করার পরে তারা বলে যে ওর শরীর তো একদমই রক্ত নয়, তো দুর্বল ওর হাড্ডিও দুর্বল, যে ওর আমি যে শরীরে আঘাত করবো ওই মারাও যেতে পারে। তখন আমার জিজ্ঞেস করে আপা ভাইরা যে যদি তোমার অপারেশন করা গেল যদি তুমি মারা যাও তোমার লাশটা আমি কার কাছে দিব। তখন আমার বাবা মার প্রতি যে কষ্ট, যে চিঠি লেগে চিঠি উত্তর পাই না, বাবা কাছে নাই, সেই ছাগল ছিল আমার সেই সময় বাবা মা, সেই কষ্টগুলো মনে করে পড়ে অপরাধে সেই অপবাহ বলি যে যদি আমি মরে যাই আমার বাবা মা নাই, আমার যেখানে পাবেন যেমনি পাবেন সেমনি মাটি দিয়েন, সে কথাটা বলি।
জীবন যার কত রং নিয়ে কত রূপ নিয়ে আমাদের কাছে আসবে বন্ধুরা, আমরা কিন্তু ইন্টেনশনালি আপনাদের রাতটাকে খারাপ করবার জন্য এরকম একটা ইমোশনাল এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করি, তা কিন্তু না। এটাই হচ্ছে আসলে জীবনের রং এবং রূপ এবং জীবনের বৈচিত্রতা। আমাদের এখান থেকে হয়তো অনেক কষ্ট পাওয়ার পরেও অনেক ঘুরে দাঁড়ানোর গল্প উদ্ধৃত হয়েছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে, কিন্তু সঙ্গত কারণে শুধু কষ্টের কথা একটু বেশি বেশি আসে। এই কারণে যারা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থাকুক, তারা অনেক বেশি ভালো থাকুক, কিন্তু যারা কষ্টে আছে অনেক না পাওয়ার ভেতর দিয়ে আছে তাদেরকে আমরা বেশি বেশি করে সুযোগ করে দিই, যাতে করে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এবং এই যে শাহিদা মাত্র 14-15 বছর বয়সের একটি কৈশোরে পদার্পণ করেছে এমন একটি মেয়ে, তার জীবনের যতগুলো ঘটনা শুনছি একটা একটা করে শব্দ একটা একটা করে বাক্য আমার ভেতরে শেলের মতো বিঁধে যাচ্ছে এবং মনে হচ্ছে যে আগামীকালের সকাল সূর্য যখন উঠবে তখন সেই সূর্যের দিকে বুক টান করে একদম চোখ বড় করে তাকাতে পারবো কিনা, নাকি প্রচন্ড রকমের দুর্বলতায় প্রচন্ড রকমের নিজেকে ছোট মনে হবে এবং সমস্ত আত্মবিশ্বাস আমার মুখ থুবড়ে পড়বে, যখন যে সময় আমাদের দেশ আমাদের সমাজে এই ধরনের মানুষ বিলংস করে সেই সমাজে সেই সময়ে সেই দেশে আমরা কতটুকুই বা গর্ব করার সুযোগ পেতে পারি যদি সত্যি মনুষ্যত্ব আমাদের মধ্যে থেকে থাকে। শাহিদার সর্বশেষ কথাগুলো যে তোমার শরীরে সামান্যতম রক্তের লেশ মাত্র নাই, তোমার অপারেশন করলে তুমি মারা যেতে পারো, মারা গেলে তোমার লাশটা কার কাছে পাঠানো হবে, 14-15 বছর বয়স, তখন বয়স মনে হয় আরো কম ছিল শাহিদা,
তখন আমার 7 কিংবা 8 বছর,
8 বছর বয়সের একটা মেয়ে কিভাবে এই সিদ্ধান্ত নিবে, যেখানে সে খুব ভালো করেই জানে যে তার রক্তে লেখা সেই চিঠিগুলো যেটা মাকে উদ্দেশ্য করে উড়িয়ে দিত আকাশে, সেই চিঠিও কখনো পৌঁছাতো না তার মায়ের কাছে বা বাবার কাছে, কখনো সেই চিঠির উত্তর আসতো না এবং খুব ভালো করেই জানে যে লাশটাকে নেয়ার জন্য কেউ আসবে না। এত বেশি একাকিত্ব, এত বেশি না পাওয়া, এত বেশি শেকড়হীন একটা মানুষ, 7-8 বছর বয়সে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোনো কারণবশত যদি সে মারা যায় তার লাশটা কোথায় পাবে। প্রচন্ড আত্মগ্লানি নিয়ে, প্রচন্ড রকমের কষ্ট নিয়ে, প্রচন্ড রকমের অভিমান নিয়ে শাহিদাকে তখন বলতে হয়েছিল, আমি যদি সত্যি মারা যাই আমার লাশটা কোথাও ফেলে দিও, আমার লাশটা নেবার জন্য কেউ কখনো দাবি করবে না, কেউ নিতেও আসবে না। এই তো আমাদের সমাজের চেহারা, এই তো হচ্ছে বর্তমান আর্থ সামাজিক অবস্থা, যত গর্ব যত অহংকারই করি না কেন। ভালো দিকগুলো অবশ্যই ভালো, সেগুলো প্রেজ ওয়ার্ড দিয়ে, বা যেগুলো খারাপ দিক যেগুলো কষ্টের দিক সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, সেগুলো তুলে নিয়ে আসা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং এগুলোর পাশে এসে দাঁড়ানো তার চাইতে বড় কর্তব্য। সেখানে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম এই গেটওয়েটা কিছুটা হলেও ভিন্ন, আমরা দেখি যে এই ধরনের কন্ট্রিবিউশন করবে, এই ধরনের টেক্সট কি এসেছে। আপনারা চাইলে আমাদেরকে চমকে দিয়ে আমাদের স্টুডিওতে ঢুকে যেতে পারেন, যদি এই পথশিশুদের জন্য আপনারা যে ধরনের পোশাক আমরা বলছিলাম বারবার যে নতুন অথবা পুরাতন পোশাক নিয়ে যদি কেউ আসতে চান এবং এই মানুষগুলোর উদ্দেশ্যে তুলে দিতে চান, এ ধরনের কন্ট্রিবিউশনে যে ধরনের টেক্সট গুলো আসছে মেঘলা, একটু কয়েক বেশি বেশি করে পড়ি এবং এগুলো বেশি বেশি করে এন্টারটেইন করি।
রাইট,
রয়েছে, অনেক বন্ধুই আমাদেরকে টেক্সট করছেন এবং আমাদের এই উদ্যোগটাকে মানে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আমাদের সাথে থাকবেন। তো সেরকমই কিছু এসএমএস করতে চাই, যেমন বাপি আমাদের সাথে যুক্ত হয়েছেন খিলখেত থেকে এবং উনি লিখেছেন যে অবশ্যই আমাদের এই উদ্যোগে উনি থাকবেন, আমাদের কর্মসূচিতে অংশ নেবেন। এবং ফুয়াদ আছেন শেওড়াপাড়া থেকে, লিখেছেন যে আমি পথ শিশুদের জন্য কন্ট্রিবিউট করতে চাই, শাহিদার জীবনের কাহিনী শুনে ফেটে যাচ্ছে, গুরুকে ধন্যবাদ পথ শিশুদের জন্য এইরকম একটা ফ্যান্টাস্টিক।
ফুয়াদ অবশ্যই আপনি আপনার কন্ট্রিবিউশন করবেন। ফুয়াদ আপনাকে কথা দিচ্ছি, আপনাকে উদ্দেশ্য করে সবাইকে কথা দিচ্ছি, আপনারা ঢাকা এফএম এর অফিসে যখন আসবেন সেটি হচ্ছে নাভানা টাওয়ার গুলশান এক, নাভানা টাওয়ারের 15 তলা, সেখানে এসে যখন আপনাদের সেই নতুন অথবা পুরাতন কাপড় যখন পৌঁছে দিবেন, ওখানে একটা কমেন্ট কার্ড থাকবে যেখানে আপনারা আপনাদের কমেন্ট লিখবেন, সেই কমেন্টগুলো পরবর্তী অনুষ্ঠানে মেঘলা পড়ে শোনাবে যে আপনাদের আমরা কন্ট্রিবিউশন পেয়েছি এবং আপনাদের কমেন্ট সেটা আমরা শেয়ার করব আমাদের বন্ধুদের সাথে। এবং সেই সাথে আপনাদের নাম্বারগুলো দিয়ে যাবেন যে নাম্বারে আমরা র্যান্ডামলি ফোন করে আপনাদের সাথে আপনাদের কাছে যেন সেই কৃতজ্ঞতা আমরা পৌঁছে দিতে পারি।
এক্স্যাক্টলি, এবং আমরা এই জামা কাপড়গুলো বিতরণ করব অগস্টের 1, 2 এবং 3 তারিখে। আর তন্ময় আছেন মিরপুর থেকে, লিখেছেন
আজ হচ্ছে জুলাই 12, কিন্তু তার মানে এই না যে পহেলা আগস্ট পর্যন্ত আমরা ওয়েট করব আপনাদের। দ্য টাইম অলরেডি হ্যাজ বিগান, আমরা আজ এই মুহূর্ত থেকে এই মানুষগুলোর জন্য পাশে থাকার জন্য এদের জন্য সেই কাপড় পৌঁছে দেওয়ার কাজটা শুরু করে দিতে পারি। আমাদেরকে যদি সত্যি আপনারা চমকে দেন এখানে এসে, এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদের মতো খুশি, আমাদের মতো আনন্দ হয়তো আর কেউ পাবে না।
সেটাই। যেমন আছেন তন্ময় মিরপুর থেকে, লিখেছেন গুরু প্লিজ প্লিজ আমার এস এম এস টা পড়বেন, আমি আর থাকতে পারছি না, আমি আপনাদের এনি টাইম হেল্প করব, এবং উনি ওনার নাম্বারটিও দিয়ে দিয়েছেন।
হ্যাঁ তন্ময়, আমরা আপনার সাথে কমিউনিকেট করব, এবং শুধুমাত্র যে যারা দিতে পাচ্ছেন তারা অনেকে চিন্তা করছেন যে আমার তো দেওয়ার কোনো সামর্থ্য নাই, এই যে আপনি ভাবছেন অন্তত আপনার জায়গা থেকে এই যে কান্না আপনার মধ্যে সঠিক সমভাবে অনুরণিত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট, এভরি সিঙ্গেল টিয়ার্স কাউন্ট, প্রত্যেকটা জিনিস আমাদের, প্রত্যেকটা এফোর্ট আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশ থেকে কাউন্ট করা হচ্ছে বন্ধু। এবং ফাইনালি আমরা এই উদ্যোগটা নিয়েছি রমজানের এই দ্বিতীয় রোজাতে এই কারণে যে স্রষ্টা বলেছেন যে তোমরা এই রমজানের পুরো মাসটা আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাও, তারাবির পরে, তারাবি এবং শেহরির যে মধ্যবর্তী সময় সেখানেও আপনারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে পারেন। এবং এই যে পথ শিশুদের জন্য আমরা কিছু করছি সেটিও কিন্তু এই এই সময় আমরা জানি যে দান স্রষ্টার চোখে 70 গুণ এবং তারও বেশি অনেক ক্ষেত্রে বলা হয়েছে, এবং দানের কথা খুব বারে বারে উচ্চারিত হয়েছে। একটা ইফতার যদি পেট ভরে কাউকে করা হয়, কোনো রোজাদারকে করানো যায়, বা শেহরি যদি করানো যায়, সেটি যেমন এই কন্ট্রিবিউশনের মূল্য স্রষ্টার কাছে অনেক বেশি, ঠিক সেই রকম ঈদের উপলক্ষ হিসাবে এই পথ শিশুদের পাশে যদি দাঁড়ানো যায়, এই ইবাদত সত্যিকার অর্থে স্রষ্টার কাছে অনেক অনেক বড় একটি ব্যাপার। তাই আমরা বলতে পারি এটি শুধু অনুষ্ঠান নয়, এখন এই মুহূর্তে আমরা স্রষ্টার একটি ইবাদতের মধ্য দিয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এই রমজানের পবিত্রতা আরো বেশি মহিমান্বিত করার সুযোগ পাব এই পথশিশুদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে স্রষ্টার এই ইবাদতের এই মাসটাকে আরেকটু মহিমান্বিত করার চেষ্টা করা।
রাইট। আছেন আমাদের সাথে ইতি নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন গুরু আমি আপনাদের এই প্রোগ্রামটা অলওয়েজ শুনি, বাট আজ ছোট্ট মেয়ে শাহিদার কষ্টের কথাগুলো শুনে আমি স্পিচলেস। এবং আরেকজন বন্ধু আছেন রোমে, যিনি লিখেছেন যে মেঘলাপু আমরা 19 জন বন্ধু তোমাদের এই উদ্যোগের সাথে আছি।
রমেশ যদি সম্ভব হয়, আপনার টেক্সট অলরেডি নাম্বারটা আছে তাই তো, আমরা একটু চেষ্টা করব রমেশের সাথে ফোনে কথা বলার, এবং রমেশের সাথে যে বন্ধু বান্ধবরা আছে তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করব, এবং সবাই সমানভাবে আমাদের সাথে সংযুক্ত থাকুন। চলে যাচ্ছি শাহিদার কাছে, আবার ফিরে আসবো মেঘলাতুর কাছে। শাহিদা, শুনছিলাম যে ঠিক যখন অপারেশন করা হবে তার আগ মুহূর্তে তুমি বললে যে আমার লাশ নেবার জন্য কেউ আসবে না, আপনারা আপনাদের মতো করে আপনাদের কাজটি করুন, তখন বয়স মাত্র 8 বছর।
সে সময় ওই সময়টা আমার যে অপরাজ যে যারা সাপোর্টটা আমার দিছিল, যারা আমার এই চোখটা নিয়ে ভাবছিল, যে আমার বাবা মা আমাকে যেটা নিয়ে ভাবে না, আমার যে যারা জন্ম দিছে তারা ভাবে নাই, যেটা আমার এই অপরাজ ভাবছে, তাকে সে সময়টা মনে হয়েছে যে দুনিয়া সবচেয়ে যে সুখী একটা যে জায়গাটা, যে সময় যে এটা আমার তখন তারা দিছে, সে সময় তাদেরকে আমার বলার মতন কোন ভাষা ছিল না, যে রক্ত যে আমার শরীরে ছিল না, সে জায়গায় আমার দুটো আপা একটা ভাই আমার সেই রক্ত দিয়ে আমার এই অপারেশনটা করাইছে, তার নিজের শরীর থেকে আমাকে এক ব্যাগ করে দুই ব্যাগ রক্ত দিছে ওই সময়টা। যে তখন আমি যখন অপারেশন রুমে আগেই বলেছিল এক সপ্তাহ আগে অপারেশন আমার মেডিকেলে ভর্তি করায়, কিন্তু তখন এক সপ্তাহ হয়ে যাতে তখন দেখে আমার শরীরে স্যালাইন দিছে দুই তিনবার, তারপরে রক্ত দিছে দুই ব্যাগ, তারপর আমার শরীরের দুর্বলতা কাটে না। তারপর তারা বলছে যে আরো এক সপ্তাহকে আমরা ভর্তিতে রাখলাম, তারপর আমরা অপারেশন। তখন সে যে ঢাকা মেডিকেল সবচেয়ে যে বড় যে ডাক্তারটা, সে ডাক্তারটা তখন তার গ্রামের বাড়িতে ছিল, তার মাত্র তার মেয়ে হয়েছিল বলে আমাকে বলছে আপারা। তখন তো তখন যে আরো যে ডাক্তার গুলো থাকে যে তার সহকর্মী, তারা আমার এই অপারেশনটা করতে ভয় পাইছে যে আমরা এই অপারেশনটা আমরা করতে পারবো না যদি বড় স্যার সাথে না থাকে। তখন এই বড় স্যারকে বলে তারা আমার যে অফিসে যে অপরাজ ভাইয়ারা তারা অনেক রিকোয়েস্ট করছে, তারা বলছে যে দরকার হলে আমরা আপনার আরো কিছু টাকা বাড়িয়ে দেবো। তখন আমার এই জীবন কাহিনীটা যে আমার কথাটা আমার এই সম্বন্ধ গুলো যে ডাক্তার শুনতে পেয়ে তার মনে মায়া লাগছে, সে বলছে যদি আমার সাধ্য থাকতো আমি বিনা টাকাতে আমি সে অপারেশনটা করে দিতাম, কিন্তু আমি আমি সরকারের হাতে বাধা, সরকার আমাকে বেতন দেয় সেই অনুযায়ী সরকারের তো আমার কাজ করতে, তার জন্য সে আমার 25,000 টাকা থেকে 40,000 টাকাতে আমার অপারেশনটা করে দিছে। করে দেওয়ার পর আমার যখন অপারেশন রুমে সকাল 10টা বাজে ঢুকায়, তখন আমার ডাক্তার জিজ্ঞেস করছে যে মামুনি তোমার যদি কোনো দুর্বলতা থাকে কিংবা তোমার কষ্ট কিছু থাকে তাহলে তুমি আমার সাথে বলতে পারো, তুমি আমাকে বলতে পারো, যদি তোমার বাবা মা যদি এখন তুমি কেউ না থাকে, যদি তোমার অপারেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করে তুমি আমার বাসায় থাকবা। সেই সময় আমার আপাবারে বলছে যে এটা আপনার কাছে ধন্যবাদ লাগবে না, কারণ আমাদের শিশুদেরকে ওরকম দেওয়ার সিস্টেম নাই কারো বাসায় দেওয়ার। তখন সে ডাক্তার আমার অপারেশন রুমে সকাল 10টা বাজে ঢুকায়, আবার সকাল রাত 10টা বাজে আমার অপারেশন থেকে বের করা। সেই সময় বলে আমি দুদিন অজ্ঞান ছিলাম, এই দুদিন আমি খাওয়া পানি ছাড়া ছিলাম। সে ডাক্তার আমার পাশে ঘন্টা খানিক বলে বসেছিল, দুই তিন ঘন্টা। তারপর দিন সে ভোরে আবার আসছে, অন্য কোন রোগী দেখতে না, শুধু আমাকে দেখতে। সে ফল ফাকড়া নিয়ে আসে, বলছে যে মামুনি তুমি তুমি এখান থেকে একটু ফল খাও যে তোমার ভালো হবে, কিন্তু আমি খেতে পারি নাই। সে সময় আমার যা খাই তাই বমি করে ফেলে দেই। তারপরে সে ডাক্তার আমার একটা চশমা দিছিল, তারপরে তো চোখটা ফেলে দেয়, ফেলে দেওয়ার পর আমার চোখটা যে মানুষের একটা ভিতরে একটা কিছু না থাকলে সেই জায়গাটা গর্ত হয়ে যাও বন্ধ হয়ে যা, সে সময় আমার চোখটা ওই সময় ছিলাম একরকম শাহিদা, চোখটা ফুটে যাওয়াতে ছিলাম এক শাহিদা চোখ, অপারেশন হওয়ার পরে ছিলাম আরেক শাহিদা। তারপরে ওই ডিএসিটা যখন বন্ধ হয়ে যা তখন আমার ভয় লাগলো যে এই ডিএসিটা তো নাই, আমার তো মাত্র ওখানে 8-9 বছর অপারেশন হয়ে গেল, কিন্তু আমি ওখানে এরপরে বাকি জীবনটা গুতাই থাকবো, কি করবো, কার কাছে থাকবো, বাবা মা নাই, ঠিকানাও জানি না। সে পরে এরকম করতে করতে তখন ওখানে আমার 4-5 বছর হয়ে যা, 4-5 বছর পর্যন্ত, 4-5 বছরে আমার বাবা একবারও আমার নানির কাছে জিজ্ঞেস করে নাই যে আমার মেয়েটা বেঁচে আছে কি না, একবার আমার নানির কাছে জানতে চায় নাই যে আমার মেয়েটাকে আগে আসতো এখন আসে না, সেই কথাটা আমার নানিকে তারা জিজ্ঞেস করে নাই। যে আমার মা অন্য জায়গায় যে বিয়ে হয়ে গেছিল সেই মা তখন আর কি যে আমার নানিকে জিজ্ঞেস করছিল যে আমার মেয়েটা এখন আসে না কেন আমার কাছে, আমার মেয়েটা আমার কাছে দেখা করে না কেন। তখন তারা বললো যে আপনার মেয়ে তো হারায় গেছে, তারা সে বাসা বাড়ির লোকেরা বলেন খবরটা দেয় নাই যে আপনার মেয়ে এই বাসা থেকে পালাইছে কিবা হারিয়ে গেছে, আমার আমার নানীদেরকে জানেন। যখন আমার নানীরা যে খবর পালো ঈদ হয়ে গেছে, ঈদ হয় তখন এদেরকে বলছে যে আপনার মেয়ে আপনার নাতিন ভালো আছে, ঈদের পরে আসবে কাল আসবে, এরকম করে 2-3 মাস গেছে গা। তারপর আমার খবর পায় নাই, পরে কুলাইতে না পড়ে তখন বলছে যে আপনার মেয়েরা আপনার মেয়ের নাতিন হারিয়ে গেছে। তখন ওই সময় আমার বাবা টাকা খাওয়ার জন্য আমার নানির নামে কেস করে যে আমার মেয়েকে ওরা মেরে ফেলছে, আমার মেয়েকে ওরা বিক্রি করে দিছে। তখন আমার নানি সে কষ্ট সহ্য করতে না পেরে যে মহিলার কাছে আমাকে দিছিল তার জামের মাথার মধ্যে আমার নানি কোরআন শরীফ তুলে দেয়, সকালবেলা কোরআন শরীফ তুলে দেওয়ার কারণে আমার তখন মানুষ বলে যে তুই পাগল হয়ে গেছো তোর নাতিনির কারণে, তোর নাতিনটা তুমি দেখতে পারছো না, তোর নাতিনটা তুই ঢাকা শহর দিয়ে কাজে আর তুই সেই নাতিনের লাগে তুই কোরআন শরীফ তুলে দিলি মাইশের মাথায়। তখন আমার বাবা উল্টা আমার না আমার নানির নামে কেস করে, সে আমার নানি সে কেস তাই না এক বছর দুই বছর চালাইছে, সে জন্য আমার নানির পাঁচ দুই কাঠা জমিন পাঁচ কাঠা জমিন বিক্রি করতে হয়েছে। আমার নানির আগে যে অবস্থা ছিল তাও অর্ধেক নাই আমার পিছনে আর কি করতে যা। তারপরে সে সময়টা গেল আমার, তখন আমার বাবা আর কি আমার যখন আমি তো হারিয়ে গেলাম তখন আমার ওই লোক বাসা বাড়ির লোকের আমার বাবাকে দশ পনেরো হাজার টাকা দিছিল। টাকা দেওয়ার পরে সে টাকা খায় আমার বাবা আমার না দাবি করে দিছিল যে আমার মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে হারিয়ে গেছে। তখন আমার বাবা নিজে থেকে সেই কেস উঠে নিছে যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ে আমার মেয়ে বেঁচে নাই। তখন আমার না দাবি দিছে সেই ছয় বছর পরে আবার
আপনি যখন ছিলেন, আপনি যখন সাথে ছিলেন
জি,
তখন কিন্তু কেউ প্রয়োজন মনে করেনি সেই খোঁজ খবর কিভাবে করতে হবে, কিভাবে আপনার যত্ন আত্তি করতে হবে। যখন আপনি নাই তখন এই রকম নিজেদের মধ্যে টানাটানি, নিজেদের মধ্যে রাজনীতি, এই সব ব্যাপার স্যাপারে ভিতর দিয়ে যাচ্ছে। আপনার নানিও কিন্তু সে অর্থে, যদিও সে অক্ষম তার করার তেমন কোন সুযোগ ছিল না, কিন্তু সেই রকম যত্ন আত্তি কিন্তু করার সুযোগ করেও নি। আর আপনার মা বা বাবা তারা তো সেই অর্থে আপনার সাথে ছিলই না,
ছিল না। তারপর আমার বাবা সেই দশ পনেরো হাজার টাকা খেয়ে আমার না দাবি করে দেয়। ছয় বছর পরে আমি যখন গ্রামে দুই তিনবার করে আসি আমার শেরপুর, আমি যে জেলাটা আমার যে শেরপুর ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমি মনে করতে পারি না যে আমার আসল কোন শেরপুর, আমার আমার দেশের বাড়ি কোনটা, জামালপুর শেরপুর না ময়মনসিং শেরপুর। কিন্তু মানুষের কাছে যখন আমি জিজ্ঞেস করি যে ভাই শেরপুর কয়টা, ময়মনসিং শেরপুর না জামালপুর শেরপুর, মানুষ বলে যে শেরপুর তো একটা বগুড়া শেরপুর আছে একটা জামালপুর শেরপুর আছে, তখন আমি ঘাবড়ে যাই। তখন অপরে যে একটা আপা থাকে আমার তিনবার করে নিয়ে যায় অফিস থেকে যে আমার বাড়িটা চেনার জন্য, আমার বাড়িতে দিয়ে আসার জন্য, কারণ অফিস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে রাখবে কোথায়। তাদের কাছে আমি হাতে ধরি পায়ে পড়ি কান দি, এগুলো সহ্য করতে না পারে আমরা তিনবার করে নিয়ে যাই, কিন্তু আমি চিনি না। চারবারের মাথায় যখন আমি যখন আমার নয় বছর বয়স হলো তখন আমি একটু ওখানে যে আমি যেমন পথে ছিলাম আমার আমার এরকম একটা গাছ দিল যে তুমি পথের শিশুদেরকে বুঝাবা, সেজন্য আমার পনেরোশো টাকা দিছিল মাসে। সে পনেরোশো টাকা করে আমি তিন হাজার টাকা জমানোর পর আমি বলছি যে এবার মানুষকে জিজ্ঞেস করছি যে মানুষ আসল শেরপুর কোনটা, তখন মানুষ সবাই বলছে যে সবচেয়ে বড় শেরপুর হচ্ছে জামালপুর শেরপুর। সেই জামালপুর শেরপুরের কথা শুনতে শুনতে মানুষ আবার মাসের কাছে যখন শুনছি যে নালতাবাড়ি আছে, নালতাবাড়ির কথাটা শুনতে যা আমার তখন আমার মনে হচ্ছে যে আমি সে নালতাবাড়ি না আমি ভিক্ষা করতে গেছিলাম, সে ভিক্ষার কথাটা মনে করে
সাইদা প্রায় তিন বছর চার বছর বয়সের ঘটনা,
সে ভিক্ষের কথাটা মনে করে আর কি, ভিক্ষের সূত্রটা ধরে আমার দেশের বাড়িটা আমি ফিরে পাই।
না হলে সেটাও ফিরে পাওয়ার
সেটাও ফিরে পাওয়ার কোন সুযোগ ছিল না। সেটা মনে আল্লাহর ইচ্ছা যে ভিক্ষা তুই করতেই হবে, সেই ভিক্ষার উচিলা তুই আবার বাড়ি ফিরবি, সেই ভিক্ষার কথাটা তখন মনে পড়ে গেল। তখন আপাতত ভিক্ষার কথাটা বলতে পারি নাই যা আমি ভিক্ষা করছি, তখন বলছে যে আমি ওই সময় আমার নানির সাথে আমি সেই বাজারে বেড়াতে গেছিলাম, তখন বললো যে ঠিক আছে তোমার আমি নালতাবাড়ি দিয়ে নিয়ে যাবো। তখন নালতাবাড়ি দেয় আমার যখন নিয়ে যায় সে সময় রাত অনেক সারাদিন গাড়িতে থাকি, গাড়িতে থাকার পরে ভাবি যে ছটা বছর পরে।
এখন এই মুহূর্তে অনেকেই কিন্তু তোমার সাথে কথা বলতে চাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, অনেকে টেক্সট পাঠাচ্ছে, অনেকে ফোন করতে চাচ্ছে। যদিও আমরা জানি যে কিছু ফোন কল আমরা শেষের দিকে নিব, তারপরেও অনুষ্ঠানের মাঝখানে তন্ময় মনে হয় এখন ফোনে আছে। তন্ময় বলেছিল যে আমার নাম্বার প্রয়োজন, আপনারা এখান থেকে আমাকে ফোন করেন। তন্ময়ের সাথে একটু ফোনে যুক্ত হতে যাচ্ছি। সাইদা, অনেক না পাওয়ার মধ্যে, অনেক কষ্টের মধ্যে, একটি ভালো লাগার তো বটেই যে এখন এই মুহূর্তে অনেকেই সাহিদা নামের সাথে পরিচিত, অনেকেই সাহিদার কষ্টের সাথে সমভাবে ব্যথিত, অনেকেই সাহিদার এই কান্নার সাথে একইভাবে নিজের চোখের পানি ফেলছে। এখন আমাদের সাথে ফোনে আছে তন্ময়। হ্যালো
ভাইয়া, আমি কি বলবো আর কি আপনাদের,
হ্যাঁ তন্ময়
শুনে আমি আর কি ভাইয়া, আমি আপনাদের হেল্প করতে চাচ্ছিলাম, এটা কি আপনাদের অফিসে গিয়ে করতে হবে নাকি আর কি এখান থেকে কাউকে পাঠালে হবে?
তন্ময়, তার আগে আমার জানা দরকার সেটি হচ্ছে যে আপনি যখন এই কথাগুলো বলছেন তন্ময়, তখন আমার কেন জানি মনে হচ্ছে যে মাকে ঘিরে অনেক বড় একটি অভাব বোধ বা হাহাকার বোধ আপনার বুকের কোন একটি কর্নারে আছেন, একটু কি বলা যায় আমাদের সাথে? তন্ময়, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি
এরকম কোন ব্যাপার কি আছে?
আমার বাবা মা সব দিকে আদর পাইছি। জি জি
জি, আপনার কথা শুনতে পাচ্ছি, তন্ময় বলুন।
সবদিকে আদর পাওয়ার পরও আমার আর কি মা বা কোন কষ্ট আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আর আমার মাকে আমি সত্যি খুব ভালোবাসি। হ্যাঁ, আর কি ওনার কথাটা আমি শুনে বিশ্বাস করেন ভাই, আমি আর কি বলবো।
তন্ময়, এটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া যে একটা অপরিচিত, অদেখা, একেবারে না চেনা একজন মানুষ শাহিদা, যে যাকে তার নিজের বাবা মা একেবারে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়েছিল, যা সারা জীবন মনে হয়েছে যে জীবনে সবচেয়ে কাছের মনে হয় পরমাত্মীয় ছিল তার সেই ছাগল, যাকে জড়িয়ে ধরে পাক ঘরে সে শুয়ে থাকত, সেও তো একজন মানুষ, স্রষ্টার কাছে সেও তো সমানভাবেই প্রিয়। তারপরেও কেন এই ধরনের ভাগ্য বরণ করে নিতে হবে, যেখানে আমরা হয়তো অনেক আদুরে, অনেক অনেক ভালোবাসা নিয়ে বড় হচ্ছি, যেমন আপনি নিজের কথা বলছিলেন, সেখানে এই মানুষগুলোর কাছে পাশে দাঁড়ানোর বা সেই মানুষগুলোর পাশে থাকাটা কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? আপনি বলছিলেন যে আপনার জায়গা থেকে আপনি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চান, সাহায্য করতে চান। আপনি সাহায্য করতে চাইলে অবশ্যই তন্ময় আমাদের ঢাকা এফএম এর যে অফিস 15th floor গুলশান এক নাভানা টাওয়ার, এখানে সরাসরি এসে আপনার সাহায্যটা পৌঁছে দিতে পারেন। তন্ময়, যদি আপনার পক্ষ থেকে আর কিছু বলার থাকে। তন্ময়, আপনি যদি আর কিছু বলতে চান। জি প্লিজ বলুন।
বলতে চাচ্ছিলাম যে আমি জি
জি শুনছি, প্লিজ বলুন।
আমি আপনাকে এমন প্রোগ্রামের সবাইকে আমার পক্ষ থেকে একটি সালাম জানাইতে যাচ্ছিলাম। আর
জি তন্ময়,
একটি আপনারা যদি এরকম কোন প্রোগ্রাম সত্যি নেন, ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের পাশে আছি।
এরকম কাজের ভেতর দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছি তন্ময়। আমরা আগেই বলেছিলাম যে এটি শুধুই অনুষ্ঠান না, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মিডিয়া সার্কিট, নট অনলি ইন বাংলাদেশ, হোপ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা শুধুই প্রোগ্রাম করি না, প্রোগ্রামের মাধ্যমে তার কমিউনিটিকে একসাথে করার চেষ্টা করি, যার উদ্দেশ্যই থাকে কোন মহৎ কার্য সম্পাদন করা। আজ যেমন প্ল্যান করেছি আমরা, সামনে ঈদ সমাগত, ঈদের আগ দিয়ে সমস্ত পথশিশুর গায়ে একটি পোশাকের ব্যবস্থা করা, সেটি নতুন হোক আর পুরাতন হোক, এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আগস্ট এই তিন দিন আমরা এটি ডিস্ট্রিবিউট করব। তার আগে আজ এখন এই মুহূর্ত থেকে আমরা সংগ্রহ করতে শুরু করেছি আপনাদের ভালোবাসা, আপনাদের এই কান্না, আপনাদের এই সমবেদনা, এবং আপনাদের দেয়া এসব পোশাক পৌঁছে যাবে তাদের কাছে, এবং প্রত্যেকটি কন্ট্রিবিউশন আমরা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদের সামনে এই কন্ট্রিবিউশন গুলো পৌঁছে দিব। তন্ময়, অনেক 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 ভালোবাসা, অনেক 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 ভালো লাগা আপনার এই যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ছিলাম তন্ময়ের সাথে, তন্ময়ের বোধোদয় এইভাবে এসেছে যে আমি তন্ময় যেখানে অনেক ভালোবাসা নিয়ে বড় হচ্ছে আমার বাবা মার, সেখানে আমার বোন শাহিদা তার জীবনে কখনোই ভালোবাসার লেশ মাত্র জুটেনি। আমি সবকিছু ঊর্ধ্বে থেকে এই মানুষটির পাশে থাকতে চাই। এইভাবে আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন, তারা আমাদেরকে টেক্সট করুন, আমাদের পোর্ট হচ্ছে 16260, অথবা আমাদের ডেডিকেটেড অ্যাড্রেস, সেইখানে আপনারা ফেসবুক, সেইখানে যেখানে অলরেডি আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে, সেখানে আপনারা লাইক দিন বা কমেন্টস করুন। দেশ এবং দেশের বাইরে থেকে সেই কন্ট্রিবিউশনগুলো আমরা অন এয়ারে প্রচার করি, এবং ফাইনালি আপনাদের কন্ট্রিবিউশন নিয়ে মহতী উদ্যোগটাকে সামনের দিকে এগিয়ে নিই। কিছু টেক্সট আবার পড়ে নিই মেঘলা।
এক্স্যাক্টলি বন্ধু, যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আমি অফিসের অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি। 45 নাভানা টাওয়ার, 15th floor, গুলশান এক, এটা হচ্ছে আমাদের ঢাকা এফ এম 90.4 এর অ্যাড্রেস। আপনি এখানটিতে এসে আপনার কন্ট্রিবিউশন করে যেতে পারেন। এবং অনেক বন্ধু টেক্সট পাঠিয়েছেন আমাদেরকে, যেমন রোমান আছেন রূপগঞ্জ থেকে, লিখেছেন আমি আমার সব বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আপনাদের সাথে থাকতে চাই। এবং আরো একজন বন্ধু আছেন, লিখেছেন যে আমরা 19 জন ফ্রেন্ড তোমাদের এই উদ্যোগের সাথে আছি।
তার নাম্বারটা কি আছে?
হ্যাঁ অবশ্যই,
নাম্বারটা তো আমরা অলরেডি কমিউনিকেট করার চেষ্টা করি।
ওকে, আমি সেই নাম্বারটা দিচ্ছি, এবং কিছু টেক্সট আমি তার আগে পড়ে নিই। যেমন আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে মোহাম্মদ রিফাত মিয়া, লিখেছেন যে আমরা আপনাদের সাথেই আছি, 32 জন বন্ধু মিলে। এবং আরেকজন বন্ধু আছেন, লিখেছেন যে উনিও ওনার সব বন্ধুদেরকে জানাবেন। এবং আমাদের সাথে আছেন রিয়াজ, আছেন আমাদের সাথে মাজার রোড থেকে, লিখেছেন রিয়েলি গুরু এটা খুব ভালো একটা উদ্যোগ, আপনার উদ্যোগ সত্যি দারুণ এবং আমি আপনাদের সাথে থাকব ইনশাল্লাহ। তানজিনা আছেন, লিখেছেন যে আমি স্পিচলেস, আমি হেল্প করতে চাই, আমরা শুনছি এবং শুনে খুবই কষ্ট হচ্ছে। সুজনও যুক্ত হয়েছেন, উনি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং এই উদ্যোগের সাথে উনি সংযুক্ত থাকবেন, এই কথা জানিয়েছেন। এবং লিজা আছেন গুলশান থেকে, লিখেছেন যে ডিয়ার গুরু অ্যান্ড মেঘলা আপু, এই প্রোগ্রামটা আমি রেগুলারলি শুনি এবং এরকম একটি উদ্যোগ নেবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমি আরেকটি কথা মেঘলা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ না, এই সমাজের যে মানুষ, তারা কিন্তু চরম ভাবে এইসব ভালো কাজগুলোর পাশে থাকতে চায়, চরম ভাবে। কিন্তু আফসোসের ব্যাপার, দুঃখের ব্যাপার, আমরা আসলে বিশ্বাসের জায়গাটা এত বেশি হারিয়ে ফেলেছি যে কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে বা কোন সংস্থার মাধ্যমে আমার এই উদ্যোগ, আমার এই মানসিক যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে সেটি বিশ্বাস করে উঠতে পারি না। তাই আমাদের জায়গা থেকে সবচাইতে জরুরি হচ্ছে বন্ধু, আপনাদের প্রত্যেকটি কন্ট্রিবিউশন আমরা যেন ট্রান্সপারেন্ট হয়ে আপনাদের উপস্থিতিতেই এগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই ব্যাপারে আমরা অবশ্যই পুরোমাত্রায় আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এবং বন্ধুদের এই যে প্রচুর পরিমাণে টেক্সট আসছে আমাদের ডেডিকেটেড পোর্ট অথবা ফেসবুক আইডিতে, সেটির পেছনে একটি কারণ, সবাই কন্ট্রিবিউট করতে যাচ্ছে তার পেছনে একটি কারণ, প্রতিদিন প্রতি মুহূর্তে এই মানুষগুলো মনের মধ্যে কিন্তু এই ভাবনা, এই আশা, এই স্বপ্ন লালন করে যে মানুষগুলো পাশে থাকতে চায়। কিন্তু ভেরি আনফর্চুনেট যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার কোনো ওয়ে আউট খুঁজে পাওয়া যায় না। তাই আমরা মনে করেছি যে প্রাণাব ভালোবাসার বাংলাদেশ একটি টানেলের মধ্যে একটি আলোকচ্ছটার মতো, যে আলোকচ্ছটাটা সেই রাস্তাটায় দেখিয়ে দিবে যেখানে সবাই একজোট হয়ে এই না পাওয়া মানুষগুলোর পাশে এসে দাঁড়াবে এবং দারুণ একটি পৃথিবী তাদেরকে সামনে উপস্থাপন করবে, তাদের সামনে হাজির করবে। শাহিদা বলছিলেন পরবর্তী আপনার সেই জীবনের কথা, আপনি বলছিলেন যে ফাইনালি আপনার ওই জায়গাটাতে ফিরে যাওয়ার সুযোগটা তৈরি হল, আপনি যে ভিক্ষা করতেন তার মাধ্যমে অন্তত সেই জায়গাটা চিনতে পারলেন তারপর থেকে।
তারপরে আমি সেই ভিক্ষের কথা তার আপারে বলতে পারিনি, আপারে বলছে যে আপা আমি নানির সাথে সেই বাজারটায় গেছিলাম, তার জন্য বাজারটার কথা মনে পড়ছে। তখন নানি আপা বললো যে এত বছর পর তোমার হঠাৎ এই বাজারটার কথা মনে পড়লো, এর আগে মনে করলো তো তোমার আর আগেই দিতে পারতাম। কিন্তু আমি তো বলতে পারতাম যে আমার মনের কথাটা তো তাকে বুঝাতে পারতাম না যে আমি বললে সে কি করবে, কি বলবো, কিবা কিভাবে বললে সে বিশ্বাস করবে,
বুঝবে। তুমি তো খুব ভালো করে জানো যে তারা সেইভাবে তো তোমার পাশে এসে দাঁড়াবে না, তাই মনে থাকলেও হয়তো সেভাবে বলতে চাওনি, আপাতত যেখানে আছো খুব ভালো আছো সেই চিন্তা করে।
পরে বললাম সে আমার আর কি নিয়ে গেল সকালে গাড়িতে, খুব আনন্দ আর কি বাসে। আমি সারা দিন ভাবলাম ঘুম হয়নি, সকাল রাতেও ঘুমাইনি, পরদিন বাড়িতে যাব, সারা দিন ও বাসে বসেছিলাম। আমার আমার বাড়িতে যেতে প্রায় 6-7 ঘন্টা আমার বাড়িতে যেতে লাগে। ঢাকা থেকে যদি আমি সকাল 9টায় গাড়ি তুলি, সেই সময় আমি সন্ধ্যা 7টায় আমার বাড়িতে নামিয়ে দেয়, তারপর আমার বাড়িতে যেতে 8-9টা বাজে। সে সময়টা আমি ভাবতে থাকলাম যে আমার এত বছর পরে যদি আমার বাড়িটা একটু উন্নত হয়, এত বছর পরে আমি বাড়িতে গেছি, যদি আমার বাবা মা আমার একটু ভালোবাসে, আমার যদি একটু ভালোবাসে, তাহলে মনে আর আমার এই ঢাকার মুখ দেখতে হবে না। কারণ যে সময়টা আমার কষ্ট গেছে সেটা মনে আল্লাহ একটু ভুল দিয়ে আমার চেস করলো কিংবা পরীক্ষা করলো যে সাইদা তোর জীবনে তুই কষ্টকে তুই জয় করতে পারছিস, মনে হয় এতটুকু আমার কষ্ট আল্লাহ মনে দিছিল। সেটা মনে করে আমি এবার বাড়িতে ফিরে যাই। কিন্তু বাড়িতে যা দেখি, যেমন যে কাহিনীটা আমি দেখে আসছি, যে স্মৃতিটা, সেইটাই আমি ফিরে পেলাম। সেটা কি হলো, আমি বাড়িতে গেলাম, আমার রাতের অন্ধকারে আমার সেই বাড়িটা চিনতে পারলাম না অন্ধকারে। আমার আমার বাবার বাড়ি আমি ফেলে রেখে আসছি, আমার নানির বাড়ি ফেলে রেখে আসছি, সেই অন্ধকার জীবনটা আমার ফিরে আসবো যে আল্লাহ আমার বুঝাই দিল যে তুই অন্ধকার থেকে অন্ধকারই তুই থাকবি, অন্ধকার তোর জীবন থেকে সরবে না। সেই অন্ধকারটাকে এখানে অন্ধকার বুঝলাম যে আমার বাবার বাড়ি ফেলে আসলাম আমি চিনতে পারলাম না, আমার নানির বাড়ি ফিরে গেলাম চিনতে পারলাম না। সেই খালার বাসাকে যদি আমি ওই সময় মনে করতে না পারতাম, কিংবা সেই আমার খালুর নামটা যদি আমি মনে করতে না পারতাম, তার মানে আমার ওই বাড়িতে ফিরা হতো না, আমি আর বাড়িটাও পাইতাম না। কারণ সেই সময় বাড়িটা পেলাম কিসের জন্য, ওই গাজীর খামার যে বাজারটা আমি আমার মার যে পরবর্তীতে যে বিয়ে হয়েছে যে বাড়িতে, সেখান থেকে 10-15 মিনিট লাগে আমার নানির আমার সে আমার আমার মার দ্বিতীয় বাড়ি যেতে আর কি, আমার মা যেখানে বিয়ে করছে পরে সেই বাড়িতে, আর রাস্তায় আর কি সেই গাজীর খামার বাজারে নেমলে নামার পরে আমার খালার বাসা দেখা যা, আমার খালু ওই বাজারের রাজমিস্ত্রি যে লেপটপের কাজগুলো করে যে সিমেন্ট খাম বাবা না, তার নাম কি জানি কিন্তু সেই নামটা আমি জানি না, কিন্তু মানুষ যে তার ডাক নামে একটা ডাকে যে বম, সেই বম নামে তাকে আমি আর কি চিনতে পারছি, যে বম গাজীর খামার বাজারটা চিনতে পারছি সেই কারণে যে আমি ওই বাজারটা সেই বালুগাডা সেই নাদাতে পারে আমার ভিক্ষা করা আমার রুজি ছিল আমার জীবনের যে পেটের যে ভাতটা সে তিনটা বাজার আমারে দিত, যদি বাজার তিনটা ঘুরতে পারতাম তাহলে আমার পেটে ভাত হতো। ওই সময় যে ওই বাজারটার কথা মনে পড়লো, তারপর আমার সেই খালু যে বম সেই খালুর কথা মনে পড়লো, তখন বাড়ি চিনি না, মনে পড়ছে ঠিকই কিন্তু মনে এই বাড়ি চিনি না, তখন কারণ গেছে গা সেই বাজারের নাম চিপার কারণ গেছে গা, সেই বেটাদেরকে জিজ্ঞেস করলো আপা যে এখানে যে বম নামে কাউকে চিনেন কিনা, তখন আমার আপারে বললো
ফাইনালি কি বাড়ি খুঁজে পেয়েছিল সাইদা?
জি।
দিয়ে যখন বাসায় ঢুকলে তখন কি অবস্থা?
সে সময় আমার তো নানি বাড়ি ফেলে আসছি, বাবার বাড়ি ফেলে আসছি, আমার খালা যা দেখে রান্না করতেছিল, খালা চিনতে পারলো না, কিসের জন্য চিনতে পারে নাই, সে সময় আমি ছিলাম একরকম সাইদা, আমার চোখ অপারেশন করার পরে হয়েছে আরেক সাইদা, তো দুটো সাইদা দুই রকম হয়েছে, তখন ছিলাম আরো ছোট আরো নোংরা আরো বিচ্ছির, এখন ওই সেন্টারের সেবা পায় একটু পরিবর্তন হয়েছে, আমার চোখেরও পরিবর্তন হয়েছে, তাহলে একটা ছয় বছরের ঘটনা একটু ই হয়েছে না, তারপরে গেলাম, সে বিশ্বাস করতে পারে না যে আমি সাইদা, আমি তাদের হারিয়ে যাওয়া বাঘনি, সে বলতে লাগলো যে তুমি কে, তুই কোথা থেকে আসছিস, তোরা তো দেখি নাই, পরে আমার আমার যে আপা সে সব বললো বুঝিয়ে, তখন তারা বিশ্বাস করলো, তখন আমি আর আপা সে রাতে ওখানেই ছিলাম, তারপর আপা তার ডাকার মতো সে রওনা হয়ে গেল, আমি আমার উদ্দেশ্যে আমি নানি বাড়ি ফিরলাম, যে খুব আনন্দ বোধ সকালে না খেয়ে, সে খালার বাসাও না খাওয়া, রাতে খেয়েছিলাম দুটাখানি আনন্দ সহকারে, যে বাড়ি ফিরে পেয়েছি, সকালে না খাওয়াতে নানির বাড়ি আসছি, যা দেখি নানিও নাই বাসায়, আর আর কেউ ওই বাসায় নেই, শুধু আমার নানাটা আর একটা ছোট খালা বাসায় ছিল, সে সময় ওরা আর কি আমি যাওয়া মাত্র সবাই ঘিরা দাঁড়ালো, তখন আর কি আমি ভাবলাম যে অখন মনে আমার একটু দাম হলো, কারণ গ্রামের
মানুষ
ভালোবাসা নতুন নতুন পাবো, কারণ ছয়টা বছর পরে গেছি, ছয় বছর পরে গেছি একটু মনে ভালোবাসা পাবো, সে উদ্দেশ্যে তখন গ্রামের মানুষ সবাই জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় ছিলি, কই গেছিলি, তোরা ধরে অনেক খারাপ মন্তব্য করতে লাগলো, যে একটা মানুষ একটা মেয়ে মানুষ বাইরে থাকলে যেরকম হয় সেরকম মন্তব্য করতে লাগলো। ওই পর আমগুলো ওই নানির বাড়ি যে গ্রাম গালা জানি সেই জায়গায় ফোন নম্বর ছিল, সেই ফোন নম্বর আর কি আমার এই মতিয়া চৌধুরী করে আর কি চেতাত আমার, যে মতিয়া চৌধুরী এবার তোদেরকে চাল ডাল আঠা দিবে, আমি তখন আমার নানি আমার হিকা দিত যে তারা ভাঙ্গা থাল নিয়ে আস, তোদেরকে চাল ডাল আঠা আমার নাতিনে দেবে, পরে ওই সময়টা আমি ওদের সাথে অনেক রাগারাগি ঝগড়া করলাম যে আমার যে জীবনটা চলে গেছে, আমার অন্য প্রসঙ্গ জিজ্ঞাসা যে আমি কোথায় ছিলাম সেটা জিজ্ঞেস করে না,
কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে তুমি খারাপ পথের মধ্যে ছিলা বা এরকম কিছু,
তখন আমার খুব কষ্ট পাইতেছি যে এমনি এত বছর পরে বিচ্ছিন্ন ছিলাম তারপর আবার আসলাম, তারপরে সেই একই প্রসঙ্গ আমার উপরে আসতেছে, তখন যখন শুনতে পারলাম যে আমার বাবা আমাকে না দাবি করে দিছে, তখন তো বেঁচে থাকার কোন অর্থই আসে না, এমনি মানাই, তারপরে যে বাবার আসে যে ফিরে আসলাম, যে বাবা তো আমার নিজেরই আছে, বাবা যতই হোক, তখন বাবা যখন শুনতে পেলাম যে বাবা না দাবি করে দিছে, তখন মনটা আবারও ভেঙে গেল, তারপরে কি ওখানে থাকলাম, ওখান থেকে আবার আমি ঢাকা নিজের মতনই বাসা বাড়ির কাজে খোঁজার মতন, কিন্তু তখন ভাবলাম যে বাসা বাড়ির কাজ আর করবো না, একবার একবার নাক হারাইছি, নাকে ব্যথা পাইছি, তখন আরেকটা চোখ হারাবারি, এর জন্য আর বাসা বাড়ি কামে গেলাম না, তারপরে যে আমাদের ঘর মা কারণ যে ডিএসসি টা আমি এখন থাকি, আমাদের ঘর মা কারণ ডিএসসি, সে জায়গায় আর কি আর ওই একই মাধ্যমে আশা পড়লাম, আশা পড়ে তাদেরকে বললাম, তখন তো সেই বাস্তব ঘটনাগুলো তাকে বলতে পারি না, তাদেরকে বলতে পারিনি, তারা জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে আসলা, কিভাবে আসলা, তুমি অফিসের সন্ধান কোথা থেকে করলে, তখন বললাম যে আমি যেমন বন্ধু পত্র শিশুদের কাছ থেকে ওদের কাছ থেকে পাইছি, সে অফিসের নাম বলছে, ছেলে মেয়ের আয়সা দিয়ে গেছে, পরে ওখানে থাকলাম, আমার আচার ব্যবহার তারা দেখলো যে ওরা বুঝতে পারলো যে, পরে আমি বললাম যে আমি একটা কাজ শিখতে চাই, তখন বললো যে তোমার তো চোখ নষ্ট, তুমি কোন কাজটা শিখবা, আমার ভাগ্যটা এমনই যে জীবনে পড়ালেখাটাও আমি করতে পারিনি, কিন্তু পড়ালেখার খুব ইচ্ছা ছিল, খুবই আগ্রহ ছিল, যে কিন্তু ওই অপরাধের মাধ্যম থেকে একটু নিজের নাম দস্তকতা শিখতে পারছি, এমনি স্কুলে ভর্তি করেছে যে সময় মানুষ ইয়াতে থাকে আগে যে সময়টা আমার পড়ালেখার ইচ্ছে ছিল, চাহিদা ছিল, সে সময়টা আমি পাই নাই। সে সময়টা আমার ভিক্ষা করে বেড়াইতে হয়েছে, সাকলোর সাথে আমার ঘুমাইতে হয়েছে। পরে যখন আমি পড়ালেখার একটু সুযোগ পেলাম, সে সময় যে বাড়ির কথা মনে পড়লো, ওই সময় পড়াটা আমার হয়নি। ওই সময় ওই তুলনায়, আমার বয়সের তুলনায় আমি তখন ক্লাস ওয়ানে পড়ি। তখন মানুষের নানান ধরনের নানান রকমের টিটকারি দিত, এই টিটকারি শুনে আর স্কুলে যাওয়া হয়।
সমাজের বিভিন্ন রকমের রূপ মেঘলা, এই সমাজে যেমন আছে যে একটি পক্ষ, এই সমাজে কিন্তু অলরেডি আমরা অলরেডি যে কথাটি এখন শেষ সর্বশেষ শাহিদার মুখ থেকে শুনলাম, যে এতদিন পর ফিরে আসার পরে শাহিদা কেমন আছে, কি করলে শাহিদা ভালো থাকবে, এই লোকের সংখ্যা কিন্তু একেবারেই নাই, অপ্রতুল, নেই বললেই চলে। বরং এই লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। শাহিদা, তুই তো দেখতে শুনতে এখন মোটামুটি ভালো হয়েছিস রে, বয়স তো 13-14, আমার মনে হয় যে তুই ওখানে এই রকম কোন কাজের মধ্যে ছিলি, বা খারাপ ইঙ্গিত যেভাবে মানুষ দেখতে বা বলতে পছন্দ করে। একটি মেয়ে যখন একটু বাইরে থাকে, তার অভাব অনটন বা তার পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে প্রথমে আঙ্গুলটা কিন্তু ওই জায়গা দিয়ে তোলে। এটা পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতার কারণে কিনা, মানুষ আসলেই যারা পৈশাচিক এ ধরনের মনোবৃত্তি পোষণ করে তারাই কিরকম করে, নাকি মানুষের এ ধরনের মাইন্ডসেট হয়ে যাচ্ছে দিন দিন, সেই কারণে এই কাজটি করে। একটি মেয়ে যে এক বছর বয়সের পর থেকে বাবা মা হারা, ছিন্নমূল মানুষেরও তো একটা ছিরি থাকে, যে কখন কোথায় থেকেছে, কয় বেলা খেয়েছে, হাতে গুনে বলে দেওয়া সম্ভব। এমনও দিন এসেছে যে পরপর দুই দিন তিন দিন না খাওয়া, ট্রেনে ঘুমিয়েছে এক জায়গাতে, পুলিশে হয়তো উঠিয়ে দিয়েছে, আর এক জায়গায় গিয়ে পড়েছে, মানে কোনো কিছুর কোন রকমের কোনো কিছুর সাথে কোনো কানেকশন নাই, কোনো কিছু যেন গোছানো না, সবকিছু যেন অগোছালো এলোমেলো। তারপরও তার সেই সব দিনকে, সেই দিনগুলো সে কষ্টের ভাগিদার না হতে চেয়ে তাকে তার বিরুদ্ধে আঙ্গুল তোলা, তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলার চেষ্টা করা, এ হচ্ছে এক ধরনের মানুষ। এখানে কিন্তু আরেক ধরনের মানুষও আছে মেঘলা, সেই ডাক্তারের কথা আমার মনে হচ্ছে, যে ডাক্তার পরম আদর, পরম মমতা, পরম ভালোবাসায়, পরম স্নেহে তাকে বুকে টেনে নিয়েছিল এবং বলেছিল যে আমার যদি সম্ভব হতো মা, আমি আমার সমস্ত খরচের দায়ভার নিজের উপর নিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু একটি নির্দিষ্ট রেগুলেশনের ভেতর দিয়ে আমাকে যেতে হয়, তাই তোমাকে এত অল্প টাকাতে জিনিসটা করে দেওয়ার ব্যবস্থা করলাম। যে ডাক্তার এসে, সে তার কোনো আত্মীয় সম্পর্ক না থাকার পরেও শাহিদা যখন পরপর দুই দিন অজ্ঞান অবস্থায় ছিল, সে ডাক্তার এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে, তার জন্য খাবার দাবার নিয়ে এসেছে, তাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মা বলে সম্বোধন করেছে, সেই মানুষটিকে আমাদের এখান থেকে অনিয়ারে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক সম্মান জানাচ্ছি। যদি ফরচুনেটলি এই মুহূর্তে অনিয়ারে আপনার কাছে পৌঁছে যায় যে থাকে এই বার্তা, জেনে রাখুন আপনারা আছেন বিধায়, স্রষ্টা হয়তো পৃথিবীটা এখনো ধ্বংস করে দেয়নি। যেদিন আপনি বা আপনার মতো মানুষরা পৃথিবী থেকে চলে যাবে, থাকবে না, তখন এই পৃথিবীর মিনিমাম কোন এক্সিস্টেন্স থাকে না, থাকবে না বলেই আমরা বিশ্বাস করি। আপনারা বেঁচে থাকুন, আপনাদের হাত ধরে পরবর্তী যে বংশধর আসছে পৃথিবীতে, পরবর্তী যে জেনারেশন পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে আসছে, তাদের সংখ্যায় আপনাদের মতো মানুষ বেশি বেশি করে আসুক। আমরা আরো কিছু টেক্সট নেব, টেক্সট নিয়ে গল্প একদম শেষ করে নিয়ে এসেছি শাহিদার, শাহিদার জীবনের আর শেষ কথাগুলো বলবো, এবং সেই সাথে শাহিদার মতো আরো এরকম বঞ্চনার শিকার হওয়া আমাদের স্পেশাল ইন্তেজারের কথা বলতেই হয়, প্রডিউসার ইন্তেজার যারা একদম প্রত্যন্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে তুলে নিয়ে এসেছে, তাদের কিছু কিছু কথা শুনবো। এবং এইভাবে আমরা জানতে চাইবো যে আপনারা আপনাদের জায়গা থেকে কি কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, কিভাবে মানুষগুলো পাশে দাঁড়াতে চাচ্ছেন, যেখানে আমরা বলেই দিয়েছি স্পেসিফিক ভাবে যে আমরা চাচ্ছি আগামী 1 আগস্ট, 2 আগস্ট এবং 3 আগস্ট, এই তিন দিন আমরা এমন একটি অভিযানে নামতে যাচ্ছি যেখানে এই পথশিশুগুলোর পরনে অ্যাটলিস্ট একটি পোশাকের ব্যবস্থা আমরা করে দিতে পারব। এই 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 অভিযান নিয়ে নেমেছি, আপনাদের আপনারা পাশে আছেন, তাই আপনারা কিন্তু আগেও আমি বলেছি, আপনারা যখন আমাদের স্টুডিওতে সরাসরি এসেছিলেন সাভারের ওই ট্র্যাজেডির পর, যখন ব্লাড কালেকশনের জন্য বলেছিলাম, আপনারা হাজারে হাজারে এসেছিলেন, ব্লাড না দিতে পারার জন্য আপনাদের মধ্যে সে আস্ফালন দেখেছি আমি, সে দীর্ঘ নিঃশ্বাস দেখেছি যে আমাদের প্রয়োজনের চাইতে বেশি ব্লাড হয়ে গেছিল কোন একটি নির্দিষ্ট গ্রুপের, তারপর আপনারা দেওয়ার জন্য কি রকমের মরিয়া হয়ে উঠেছেন সেই চেহারা আমরা দেখেছিলাম। তাই সেদিন আপনাদেরকে বলেছিলাম আমি কিন্তু এখন অনেক বেশি ডেসপারেট হয়ে যাব মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আপনারা কিন্তু সাহস দিয়েছেন আমি গুরু হেতে শামামাকে, সেই সাহসে বলিয়ান হয়ে কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি করতে যাই, এই ধরনের অনুষ্ঠান করার আমি সাহস পাই। আমার বিশ্বাস আজকের এই মহত্তম দিনে, আজকের এই মহান রাতে স্রষ্টার দেয়া স্পেশাল এই রাত্রাতে আপনাদের কাছে যে প্রার্থনার বাণী আমি পৌঁছে দিচ্ছি, আপনাদের কাছে যে আহ্বান পৌঁছে দিচ্ছি, অবশ্যই আজকের তারিখেও আমরা কেউই নিরাশ হব না। আপনাদের এই ধরনের কন্ট্রিবিউশন এবং পোশাক পাঠানোর যে কন্ট্রিবিউশন আজকের তারিখ থেকে এখন থেকে আপনারা শুরু করে দিবেন, আপনারা পাঠাতে থাকবেন ঢাকা এফএম এর অফিসে এবং আপনাদের সাথে নিয়ে আমরা এই পথশিশুগুলোর কাছে পৌঁছে দিব সেই পোশাকগুলো। আমরা এই ধরনের কিছু টেক্সট নেই মেঘলা যেখানে কন্ট্রিবিউট করার কথা বন্ধুরা বলেছে।
এক্স্যাক্টলি, এবং আমরা যেটা বলছিলাম যে আমরা শুধু কাপড়ই নিতে চাই, কোন রকমের অর্থ আমরা নিতে চাচ্ছি না। আমরা পথ শিশুদের জন্য শুধু নতুন হোক পুরনো হোক যে কোনো সাইজের হোক আমরা শুধু কাপড়ই কালেক্ট করব। বন্ধু আপনারা টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, আপনাদের এই জিনিসটাকে ছোট করতে চাই না, অনেক রেসপেক্ট এবং অনেক থ্যাংকস, কিন্তু আমরা এই কর্মসূচিতে টাকা আমরা নিচ্ছি না, আমরা শুধুমাত্র কাপড় সংগ্রহ করব। আর এই প্রসঙ্গে অনেক বন্ধু আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন। জামাল আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে গুরু তোমায় সালাম, অনুষ্ঠান করলে এই রকম অনুষ্ঠানই করা দরকার যাতে দশ জনের ভালো করা যায়। এবং আছেন আমাদের সাথে আরেকজন বন্ধু, লিখেছেন আমি আপনাদের সাথে আছি, ১৭ জন বন্ধু আমরা একসাথে এই উদ্যোগের সাথে আছে, এবং উনি সাথে কাপড়ের সাথে সাথে টাকার কথাটা উল্লেখ করেছেন। সো বন্ধু আপনাকে আরো একবার বলতে চাই যে আমরা টাকা নিচ্ছি না, আমরা টাকা এই কর্মসূচিতে নিচ্ছি না, আমরা শুধু
প্রয়োজনে সেই টাকা দিয়ে আপনারা এই দয়া করে উদ্যোগী হয়ে নিজেরা পারচেজ করুন, অথবা আপনাদের পুরাতন কাপড়গুলো আপনারা সংগ্রহ করুন। এবং এই কাজগুলোর মধ্যে, এই ধরনের ভলান্টিয়ার অ্যাক্টিভিটিজের মধ্যে যে কি পরিমাণ প্রাণশক্তি থাকে মেঘলা, পাগল হয়ে যাবি। আগে বন্যার সময় প্রায়শই বা শীতের সময়, লাস্ট শীতেও কিন্তু আমি শেয়ার করেছিলাম এটা, যে উত্তরাঞ্চলে তো প্রচন্ড ঠান্ডা পড়ে, এটা প্রায় চার পাঁচ ছয় এর মধ্যে চলে আসে টেম্পারেচার। এবারও শীতে কিন্তু এইভাবে কম্বল বিতরণ করার কাজ করেছি আমি রাত তিনটা সাড়ে তিনটা নাগাদ। এত এত অদ্ভুত একটা ভালো লাগে, এমন একটা ডিভাইন ফিলিংস সারা জীবন মনটাকে ঘিরে থাকে, মানে বিশ্বাস করতে পারবি না। এবং আমি যখন বলছি বন্ধুরা, কখনোই আমি কিন্তু বিচ্যুত না তোমাদের জায়গা থেকে, এটাও এনশিওর করতে চাই। আমি প্রায়শই অ্যাক্টিভিটিদের মধ্যে থাকার চেষ্টা করি, এটা আমি মহানুভবতা দেখানোর চেষ্টা করছি না, বরং এটি বলছি এই কারণে আমি চিন্তা করি, আমি নিজে করি বিধায় আরেকজনের কাছে এটা এক্সপেক্ট করছি। একটি একটি ফোনে চলে যায়, আলরেডি আরেকটি দেখছি আমি টেক্সট, যেখানে করিম, তাই তো করিম আমাদেরকে ফোন করতে বলছে, দেখি করিম কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম করিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
জি গুরু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম করিম, আজকের এই মহিমান্বিত রাতে, করিম নামটাও তো অদ্ভুত আপনার নাম, এই এই মহিমান্বিত রাতে আপনাকে আমরা সাথে নিয়েছি, আমরা স্রষ্টার দেওয়ায় মহিমান্বিত রাতটাকে আরেকটু মহিমান্বিত করার জন্য তার শ্রেষ্ঠ বা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, সেই সেই মানব সন্তান, মানব সন্তান যারা পথ শিশু বলে আমরা সম্মোহিত করছি, তাদের পাশে কিভাবে থাকা যায়। করিম, আপনি আপনি কিভাবে আপনার বর্তমান অনুভূতিটা আগে আমাদেরকে বলেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে?
জি গুরু, ধন্যবাদ। গুরু, আমার নাম মাহফুজুল করিম। আমি সর্বপ্রথম আমার দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ দুজন ব্যক্তির নাম বলতে চাচ্ছি, আমার দেখা এ পর্যন্ত। সেটা হচ্ছে, একজন হচ্ছে লাভগুরু এহতেশাম ভাইয়া, আরেকজন হচ্ছে ঢাকা এফএম এর যে ভালোবাসার বাংলাদেশের প্রোডিউসার ইমতিয়াজ ভাইয়া। গুরু, আমার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে যে আমি যখন অনেক বড় হব, আল্লাহ যখন আমার অনেক টাকা দিবে, তখন এই যে পথ শিশু যারা আছে তাদেরকে নিয়ে একটা মানে কিছু একটা করা আর কি, আর ওদেরকে নিয়ে একটা অভয়াশ্রম যেখানে থাকবে, ওরা থাকবে সুন্দরভাবে, খেলবে, পড়াশোনা করতে পারবে, এই ধরনের একটা আমার স্বপ্ন আছে। যার পরিপ্রেক্ষিতে আমি একটি সংগঠন তৈরি করি, যেটা হচ্ছে হ্যাভেন্স ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন।
হ্যাভেন্স ওয়ার্ল্ড
অ্যাসোসিয়েশন থেকে আমরা ফ্রেন্ডরা, আমার বেস্ট ফ্রেন্ড যারা আছে, সবাই মিলে উদ্যোগী, মানে সবার উদ্যোগে এটা আমরা প্রতিষ্ঠা করি আর কি। তো এদের মধ্যে হ্যাভেন্সওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের মধ্যে আছে আমার ফ্রেন্ড আরমান আছে, নোমান আছে, সুজন আছেন, তারপর হচ্ছে নজরুল আছেন, রাজু আছেন, ওরা সবাই মিলে আমরা হ্যাভেন্সওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করি। এবং প্রতিবারের মতো আমরা এবারও যারা পথ শিশু আছে, যারা দুস্থ, তাদের মাঝে আমরা ঈদ বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি আর কি। তো এখন আমাদের যে উদ্যোগ সেটা আবার ঢাকা এফএমের উদ্যোগের সাথে প্রায় একই। ওই ক্ষেত্রে আমি ঢাকা এফএম কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার হ্যাভেন্সওয়ার্ল্ডের পক্ষে পাশে থাকার জন্য কথা দিচ্ছি।
জি, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমি জানি করিম যে এরকম ভাবে অনেকে ছোট ছোট পরিসরে বা বৃহৎ পরিসরে অনেক উদ্যোগ নেন এবং এ ধরনের কাজ করেন। সবকিছু সবকিছু এভাবে চলতে থাকুক। আমরা নতুন একটি মাত্রা যোগ করার হয়তো এই জন্য এই কাজটি করলাম। এখানে যদি আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেন তাহলেও ভালো, অথবা নিজ উদ্যোগে যদি দেন সেটাও ভালো। মোট কথা, এই পথ শিশুগুলো ঈদের আগ দিয়ে একটি পোশাক হলেও পরবার যেন সুযোগ পায়। করিম, আপনি এবং আপনার যে প্রতিষ্ঠান হেভেন্স ওয়ার্ল্ড, সবকিছুর জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনি যে প্রশংসা বাণী বা যে বিশেষণ ব্যবহার করেছেন আমার বা প্রডিউসার ইন্তেজারের পক্ষে, বিনয়ের সাথে আমি নাকচ করছি ভাই, কারণ আমি জানি যে মানুষ হিসাবে আমি এত বড় মনের বা এত মহান আমি না, কিন্তু আমি জানি যে আপনার অনুভূতিটা কেন এরকম হয়েছে। ওই যে বললাম যে অন্ধকারের মধ্যে একটা আলোকচ্ছটা দেখলি ওটাকে অনেক বিশাল মনে হয়, সেজন্য হয়তো আপনার মনে হয়েছে এরকম যে এরা মনে হয় বিশাল কিছু করছে। কিন্তু আমি বিশ্বাস করি যে সমস্ত মানুষের মধ্যেই দারুণ এই মানুষ সত্তাটা লুকিয়ে আছে, শুধু প্রয়োজন একটি ওয়ে আউট, একটি গেটওয়ে, একটি প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়ে এই করিমের মতো ভালো লাগা ভালোবাসা মানুষগুলো এক জায়গায় আসতে পারে। সেটি হচ্ছে প্রাণা ভালোবাসা বাংলাদেশের, আমাদের স্টুডিওর একমাত্র লক্ষ্য। অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালো লাগা আপনার জন্য, ভালো থাকবেন আপনি। আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে যেতে চলেছে মেঘলা, টেক্সট আমরা নিতে থাকবো এবং ফোন কল এভাবে মাঝে মাঝে নিতে থাকবো এবং ফাইনালি শেষের দিকে আরো বেশি কিছু ফোন কল নিব। যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছে এরকম কিছু টেক্সট আরেকবার পড়ে নিই।
ওকে, যেমন রাশিদ আছেন আমাদের সাথে, লিখেছেন উনি শেরপুর থেকে, আমি অনেক কাপড় দিতে চাই। ওকে, ওয়েলকাম বন্ধু। এবং যারা এরকম কন্ট্রিবিউট করতে চান তাদেরকে আমাদের অফিসের অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিতে চাই। অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15 ফ্লোর, গুলশান 1, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম 90.4 এর অফিস। সো একদম ইজি লোকেশন, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, আমরা আপনারই অপেক্ষায় আছি বন্ধু। এবং অবশ্যই যেটা বারবার বলছি আমি আর গুরু ইতেশাম, যে আমরা পথ শিশুদের জন্য কাপড় কালেক্ট করছি, কোন রকমের আর্থিক সহযোগিতা আমরা চাচ্ছি না, বরঞ্চ যেই আর্থিক সহযোগিতা দিতে চাচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনি নতুন কাপড় কিনে আমাদের এখানটিতে দিতে পারেন। এবং গোলাপ যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আমি আপনার ওকে উনি আমাদের এই কন্ট্রিবিউশন আমাদের এখানটিতে কন্ট্রিবিউট করতে চাই, আমাদের এই উদ্যোগটা অনেক প্রশংসা করেছেন। এবং রায়হানও আছেন মানিকগঞ্জ থেকে, লিখেছেন গুরু আমি আমার 11 জন বন্ধু নিয়ে আপনাদের উদ্যোগের সাথে থাকতে চাই, এবং শাহিদার দুঃখ শুনে আমি আর চোখের পানি না ফেলে থাকতে পারছি। এবং মাসুমও আছেন কেরানীগঞ্জ থেকে, লিখেছেন আমি যখন রোড দিয়ে হাঁটি তখন সব পথ শিশুদের দিকে তাকিয়ে থাকি কিন্তু কিছুই করতে পারি না, তাই আমি আপনাদের সাথে আছি সব সময়।
কি নামের? স্রষ্টা কেমনে দেখেন পূরণ করে দিয়েছে। আজকে আমি স্টুডিওতে যখন কথা বলি এক লহমায় লাখ লাখ মানুষের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় এবং এই না পাওয়া বঞ্চনার শিকার মানুষগুলোর হয়ে কথা বলতে পারি। তাই মাসুম, এই যে চিন্তা করছেন না আপনি, এই যে মানসিক ভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করতেছেন এইসব মানুষগুলোর জন্য, একদিন এই চাওয়াই এই আকুতি আপনাকে দারুণ একটি জায়গাতে নিয়ে যাবে, তখন অবশ্যই সত্যিকার ভাবে আপনি সুযোগ পাবেন এই মানুষগুলোর জন্য করা, তখন অবশ্যই করবেন।
This track was downloaded from fusionbd.com.
ওকে, এবং আরো অনেক বন্ধু আছেন, আছেন জুবাইর হোসেন মহাখালী থেকে, লিখেছেন যে ডিয়ার গুরু আপনার কাছে আমি কৃতজ্ঞ, এই রকম একটা অনুষ্ঠান করবার জন্য আমি আপনাদের পাশে থেকে সাহায্য করে যেতে চাই সব সময়।
এবং জুবাইর, আর একটু কারেকশন বলি, সেটি হচ্ছে যে এটি কল কখনোই আমার বা মেঘলার বা প্রডিউসার ইন্তেজার বা ঢাকা এফএম এর না, এই কলটি আপনাদের আমাদের সবার। আমি হয়তো এখান থেকে উদ্যোগ নিচ্ছি বা বলছি, বাট যখনই আপনি যে মুহূর্তে এটির সাথে সম্মতি দিচ্ছেন বা সম্পৃক্ত হচ্ছেন সেই মুহূর্তে কাজটি আর আমার বা মেঘলার বা ইন্তজারে থাকছে না, এই কাজটি সামগ্রিক হয়ে যাচ্ছে, সে কাজটি আমাদের হয়ে যাচ্ছে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির একটি উদ্যোগ।
এক্স্যাক্টলি। এবং শ্যামলও যুক্ত হয়েছেন মিরপুর থেকে, লিখেছেন গুরু আমি আপনাদের উদ্যোগকে খুব মন থেকে রেসপেক্ট করছি, আমি আপনাদের সহযোগিতা ওকে আমি আমার সহযোগিতাটা পৌঁছে দিতে চাই আপনাদের অফিসে।
আর আমি বারংবার বলছি যে কোন রকমের ইকোনমিক কন্ট্রিবিউশন আমরা এখানে চাচ্ছি না এবং কোন রকমের আর্থিক লেনদেনের কোন সুযোগই না এখানে। আপনারা নিজেদের উদ্যোগেই পুরাতন অথবা নতুন কাপড় নিয়ে আসবেন, আমাদের এই ঢাকা এফএম এর স্টুডিওতে এসে সরাসরি দিয়ে যাবেন এবং আপনাদের কমেন্ট আপনারা উল্লেখ করে দিয়ে যাবেন, আপনাদের নাম্বার দিয়ে যাবেন, প্রয়োজন আপনাদের সাথে আমরা কমিউনিকেট করব এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে আমরা আপডেট করব। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটি ডেডিকেটেড প্রোগ্রাম হবে এবং তার মাধ্যমে আমরা জানিয়ে দিব যে কি ধরনের কন্ট্রিবিউশন এসেছে এবং সেটি আপনারা কিভাবে সেই পথ শিশুদের কাছে পৌঁছে দিয়েছি। অনেক কথার মধ্যে শাহিদা ঘুরে ফিরে এসেছিল এক বছরে বয়সে ছেড়ে চলে যাওয়া সে মায়ের কথা এবং বাবার কথা। এবং আমরা খুব ভালো করে জানি যে আমাদের দেশে না সমগ্র বিশ্ব জুড়ে এই পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এই 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 সব বন্ধনগুলো দিন দিন আলগা হয়ে পড়ছে এবং আমরা চেষ্টা করেও এই বন্ধনটাকে কেন জানি না ঠিক আগের ওই জায়গাতে ধরে রাখতে পারছি না। এটি সত্যি খুব বেশি দুঃখের। এটি নিয়ে কিন্তু আমি প্রচন্ডভাবে যুদ্ধ করে আসছি কয়েক বছর ধরে। যারা চিন্তা করে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক কিছুই দিচ্ছে, আমি আমি বিশ্বাস করি যে অবশ্যই অনেক কিছু দিচ্ছে, দরজা জানলা খোলা রাখি, তাদের ভালো জিনিসগুলো নিয়ে যায়, নিয়ে নি, কিন্তু আমাদের খুবই মূল্যবান এই জিনিস, আমাদের এই বন্ধন, এটি যেন কোনোভাবেই কখনোই আলগা না হয়ে পড়ে। এবং এটি সবচেয়ে বড় একটি খারাপ দিক হচ্ছে বাবা মা সম্পর্কটির ব্যাপারে, বাবা মা এই শব্দটির ব্যাপারে মানুষের মধ্যে কেন জানি দিনকে দিন, কিছু মানুষের জন্য দিনকে দিন শ্রদ্ধাবোধ একেবারে শূন্যের কোঠায় এসে নামছে, যেটি সত্যি খুব দুঃখের, খুবই কষ্টের। আমি বলি কি যে এখন তো টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড, রিপুর তাড়না যদি চরিতার্থ করতেই হয়, মাস্তি যদি করতেই হয়, শরীরের ক্ষুধা যদি মেটাতেই হয়, বহু রকমের মাধ্যম আছে, সে মাধ্যমের মাধ্যমে তুমি তোমার শরীরের ক্ষুধা মেটায় বন্ধু, কিন্তু এমন কোনো ভুল তুমি করো না, এমন কোন অসাবধানতার ভেতর তুমি যেও না যাতে করে তোমার হাত ধরে, সেই সেই ভুলের হাত ধরে একটি ফুলের জন্ম হয় পৃথিবীতে এবং সেই ফুলটি এত বেশি কষ্টের সামনে পড়ে, এত বেশিভাবে তার কলিজার উপরে ছুরি চলে যাতে করে সে ক্ষতবিক্ষত হয়ে যায়, যাতে করে তার সমস্ত শরীর রক্তশূন্য হয়ে যায়, যাতে করে তার শরীর থেকে, তার মুখের ভেতর থেকে, তার চোখ থেকে, চোখের কোটর থেকে সে মনুটা ঠিকরে বের হয়ে আসে, তাও দেখবার কেউ না থাকে। এইরকম পরিস্থিতির সামনে কোন মানুষকে ফেলো না বন্ধু, এটি হচ্ছে আমার আহ্বান। এবং বারবার যখন কথা বলছিলাম, শাহিদা বলছিল তার মায়ের কথা, বাবার কথা, যদিও জানে যে সে মা বাবা কখনোই তাকে ফিরিয়ে নেবে না, কখনোই সে আদর আর ভালোবাসার সে মহব্বতে তাকে কখনোই বুকে জাপটে ধরবে না, কখনো আদর করে বলবে না যে মা রে তোকে আমি অন্যায় করেছি, ভুল করেছি, এভাবে তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিস, কষ্ট করেছিস, মা রে আজ থেকে, এখন থেকে তুই আমার নয়নের মণি, আমার কলিজার ধন, আমার কলিজার মধ্যেই থাক, এইভাবে আর কখনোই হয়তো বলবে না, আর কখনো হয়তো বাবার কাছে সেই সেই আবদার করা হবে না যে বাবার সামনে কিন্তু ঈদ, আমাদের বান্ধবী শেফালি দীপালি ওরা কিন্তু এই নিয়েছে, বাবা আমারও তো মন চাই আমাকে তুমি একটা দারুণ একটা জামা কিনে দাও না, এখন কিন্তু ফ্রক খুব হাল ফ্যাশন বাবা, তুমি আমাকে একটা ফ্রকের জামা কিনে দিও, লম্বা ফ্রক গুলো খুব ভালো চলছে এখন, বাবা আমার কিন্তু নেভি ব্লু কালার খুব পছন্দ, তুমি নেভি ব্লু কালারের একটা ফ্রক কিনে দিও, এভাবে আবদার হয়তো কখনো সে বাপের সামনে করা হবে না, কখনো হয়তো বাপটাকে বলা হবে না যে বাবা মেলা চলছে সামনে, চলো না মেলা থেকে একটু ঘুরে আসি, বাবা আজকে কিন্তু রথের মেলা দেখলাম, রথের মেলাতে কত দারুণ দারুণ জিনিস, খুব কম দাম বাবা কিন্তু খুব খুব বিভিন্ন রকমের জিনিস, চলো না বাবা একটু কিনে দাও ওখান থেকে, কোনো কালেই হয়তো বলা হবে না বাপকে উদ্দেশ্য করে, মাকে উদ্দেশ্য করে হয়তো কখনই বলা হবে না, মা আমি তোমার কাছে তেমন কিছু চাই না, তোমার হাতে রান্না খুব ভালো, মা স্পেশালি তোমার হাতের মা ওই যে ভেন্ডি ভাজি রান্নাটা করো না, আর ওই যে করলা আর আলু দিয়ে একটু ভাজি ভাজি করো, মা ওটা আজকে রাঁধো তো, বাবা তুমি অবশ্যই মনে করে কালকে ঈদ, তুমি মনে করে কিন্তু কালকের জন্য কিছু পারো না পারো, যদি তোমার সামর্থ্য নাও কোলায় কোনো সমস্যা নাই, তুমি শুধু যদি সম্ভব হয় একটা মুরগি কিনে নিয়ে এসো তো বাবা, বাজারে তো দেশি মুরগির অনেক দাম, অ্যাটলিস্ট তুমি ই করো ফার্মের ব্রয়লার মুরগি একটা কিনে নিয়ে এসো, ওইটাই আমরা ভালো করে সবাই মিলে রান্না করে একসাথে খাবো, বাবা নামাজ পড়ে এসে কিন্তু পরবি দিতে ভুল করো না, বাবা গতবার কিন্তু পরবি পায়নি, কারণ গতবার আমার জায়গা ছিল ঈদের সময় কমলাপুর বাস রেল স্টেশনে, যেখানে ছিন্নমূল মানুষের সাথে আমি শুয়েছিলাম এক জায়গাতে, কাতারে দাঁড়িয়ে এক প্লেট ভাত খেতে হয়েছে বাবা, বাবা সমস্ত গত চোদ্দ বছরের না পাওয়া, চোদ্দ বছরের দীর্ঘ নিঃশ্বাস, চোদ্দ বছরের কষ্ট, আজ আমি উসুল করব বাবা, তুমি কিন্তু ফিরে এসে নামাজ পড়ে ফিরে এসে দেন, নামাজ থেকে ফিরে এসে আমাকে অবশ্যই তুমি পরবি দিবে, তোমার আমার প্রথম কাজই হবে তোমাকে কদম বুঝি করা, মা তুমি আমাকে কিন্তু পরবি দিবে, এইভাবে কোনোদিন আবদার করা হবে না, আজও বেগ দুনিয়া কত কিছু পেয়ে এসেছি জীবনে বাবা মার কাছ থেকে। আমি যদি আমার বাবার কথাই বলি মেঘলা, মাঝে মাঝে বলি তাই যে কোনোদিন আমি এই মানুষটিকে দেখিনি যে কোনো বিলাসিতার ভিতর দিয়ে গেছে, কোনোদিন বাইরে দেখিনি যে আমার বাবাকে ভালো কিছু কিনে খেতে দেখেছি, ওয়ারাজ আল্লাহ এত বেশি ক্ষমতা দিয়েছিলেন ওনাকে, এখনো ওই লেভেলের ক্ষমতা আছে, উনি চাইলে ডায়মন্ড দিয়ে হয়তো তার চশমার ফ্রেমটাকে বাঁধাতে পারতেন, তাও দেখতাম যে তার দিয়ে পেছিয়ে কোনোভাবে চালিয়ে নিচ্ছে। আজ যখন সে বাবার কবরের সামনে দাঁড়ায় শাহিদা, তখন কিন্তু চোখের উপরে ছাপ দেওয়া লাগে না, দাঁড়ানোর সাথে সাথেই দুই চোখ ফেটে পানি বের হয়ে আসে। স্রষ্টার কাছে বলি যে বাবা, যেরকম ভালোবাসা, যেরকম মমতায়, যেরকম স্নেহে আমাকে জড়িয়ে রেখেছিল বছরের পর বছর, স্রষ্টা গো তেমন তোমার কাছেই তো সে আছে, তেমনই যত্নে, তেমনই ভালোবাসায়, তেমনই মমতায় তুমি তাকে আগলে রেখো। যে বাবাকে দেখেছি কখনোই মনে করেনি যে তার নামের মাধ্যমে সে সুপরিচিত হবে, বরং সবসময় ভেবেছে যে তার সন্তানদের মাধ্যমে সে পরিচিত হবে। সেই স্রষ্টা, সে এখন তোমার কাছে, তাকে তুমি শান্তিতে রাখো। এত পাওয়ার কারণেই যখন না পাওয়ার কোনো গল্প শুনি, যেমন তোমার গল্প এখন শুনছি, তখন সেটা শেল হয়ে বিধে। যে আমি তো এমন পুণ্যের কিছু করিনি পূর্বজন্মে যে এই 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 জীবনে এসে এরকম এরকম পুণ্যবান বাবা এবং মাকে পেয়েছি। তাহলে আমার এই বন্ধুটি যে বসে আছে আজকের হট সিটে, শাহিদা, সে এমন কি দোষ করেছে, এমন কি অন্যায় করেছে যে কারণে তাকে আজকের পৃথিবীতে এই জীবন বেছে নিতে হয়েছে? স্রষ্টা তুমি সর্বজ্ঞ, তুমি 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 সবকিছু জানো, তোমার কাছে সর্বজন বিদিত, তুমি তুমি সবকিছুর খবর রাখো, তুমি ভালো জানো, তুমি সবচেয়ে বড় জাজ, তুমি জানো যে তোমার কোন বান্দাকে দিয়ে কোন পারপাস তুমি সার্ভ করবে। হয়তো তুমি এর মধ্যেই ভালো কিছু লিখে রেখেছো, কিন্তু আমরা চাই যে আমরা আমাদের জায়গা থেকে এ মানুষগুলোর পাশে দাঁড়াতে। আজও তো মন, আজও তো চোখ ভিজে ওঠে শাহিদা, বাবা এবং মায়ের কথা ভাবতে গিয়ে, তাই তো?
আমার আজ একটু কথা বলার আছে যে আমার বাবা সম্বন্ধে। সেটা হলো যে মানুষ বলে যে মা সৎ মা হলে বাবা খারাপ হয়ে যা, কিন্তু আমার হয়েছে উল্টাটা। আমার মা সৎ ঠিকই, কিন্তু সৎ মা কখনো আমার বুঝতে দিত না যে আমি তার সৎ মেয়ে। কিন্তু আমার বাবারে দেখে মনে হয়েছে যে আমার বাবাটাই মনে পর, আমার বাবাটাই পর। এই কারণে মনে হয়েছে যে মানুষ মানুষের জন্য কত কিছু আনে। আমার বাবা এই যে আমি যে পাঁচটা বছর যে আমি দেশে ছিলাম, আটা না দিয়া একটা চকলেট মনে আমাকে এনে দিয়া বলে নাই যে শাহিদা এই চকলেটটা তোকে আমি দিলাম। সে সময় আমার কখনো বলে নাই যে শাহিদা তোকে আমি চকলেটটা দিলাম।
বন্ধুরা, কারিশমা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, স্টুডিওতে অলরেডি শাহিদা, এই যে দেখো ভালোবাসা।
আজ পর্যন্ত আমার বাবা আমাকে একটা এক গজ কাপড় দিয়ে আমার হাত প্যান্ট বানিয়ে দেয়
দেয়নি তো শাহিদা, তোমার বাবার এই ভালোবাসা।
আমার বাবা, আমার দাদি আমার গলা কেটে ফেলেছিল, মেরে ফেলতে চেয়েছিল কানা। আমার গাড়ি আজও সেই কাটা ডাকতে আছে। সেই কষ্টটা আমি কখনো মানুষকে বুঝাতে পারিনি।
শাহিদা কান্না থামাও, তোমার বাবা যে এক গজ কাপড় কিনে দিতে পারেনি, দেখো তোমাকে যারা চেনে না জানে না, তোমার সাথে কোন রকমের কোন রকমের সম্পর্ক নাই, শুধুমাত্র তোমার কথা শুনে। আল্লাহ বলেছিলাম যে আল্লাহ স্রষ্টা ভগবান ঈশ্বর যাই বলি, তিনি অবশ্যই অবিবেচক না, তিনি অবশ্যই পক্ষপাতদুষ্ট না, তুমি আসলে অবুঝ না। তিনি কিন্তু তোমার বাবার ওই ভালোবাসা বিভিন্ন মানুষের মনের মধ্যে ঠুকে দিয়েছে শাহিদা। এই দেখো, এই রাত বিরাতে, রাত বাজে প্রায় একটার কাছাকাছি, এই রোজার পরিবেশ, সারাদিন রোজা ছিল, তারপরও মানুষ ছুটে এসেছে স্টুডিওতে তোমাকে সরাসরি কিছু দেওয়ার জন্য। অলরেডি আমাদের স্টুডিওতে কয়েকজন এসেছে বন্ধু, কারিশমা জন, ন্যাচারালি বরাবরের মতোই যা হয়, ন্যাচারালি যা হয় তাই হচ্ছে। কারিশমা অলরেডি অন বন্ধু, যা হয় তাই হচ্ছে। আমাদের 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 স্টুডিওতে আমাদের স্টুডিওতে পৌঁছে গেছে বেশ কয়েকজন বন্ধু, যারা থামতে পারেনি, চলে এসেছে স্টুডিওতে সরাসরি শাহিদার পাশে দাঁড় হবার জন্য। শাহিদা, আক্ষেপ করে বলছিলে, তুমি আক্ষেপ করে বলছিলে যে আমাকে এক গজ কাপড় দেওয়ার সুযোগ হয়নি আমার বাবার কখনো। সেই সেই জায়গাতেই দেখো যে আমি বলছিলাম যে স্রষ্টা পক্ষপাত দুষ্ট না। আজকের তারিখে তোমার এই কণ্ঠ পৌঁছে যাওয়ার পর তোমাকে কি এরা চেনে জানে, যাদেরকে তুমি দেখছো, কখনো দেখেছো এই মুখগুলো?
না।
কিন্তু দেখো তোমার সেই সেই বাবার না পাওয়া ভালো লাগা, না পাওয়া সেই ভালোবাসা স্রষ্টা ফুঁকে দিয়েছে মানুষগুলোর মধ্যে। অনেক দূর দূরান্ত থেকে চলে এসেছে এরা তোমার খাতে কিছু দেওয়ার জন্য। যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আসবার জন্য, আমাদের সামনে একজন বসে আছেন, আপনার নাম?
আমার নাম মোহাম্মদ হানিফ, আবু হানিফ।
আবু হানিফ, আবু হানিফ আপনি টাকা দিচ্ছেন, বাট আমি চাচ্ছি না যে কোন রকমের টাকা আমরা সংগ্রহ করতে। আপনি শুধু আমাদেরকে, আপনি কিসের জন্য, কোথায় থেকে আসছেন এখন?
আমি মুক্তাপাড়া থেকে আসছি, আমি একজন ব্যবসা করি, সাধারণ ছোট এই ব্যবসাটা।
এবং আমি খুব ভালো লাগছে আপনাকে দেখে, আপনি অনেক ধর্মপ্রাণ মনে হয়।
শাহিদার কথা শুনে আমার হুক চোখের পানি আসলো, তাই আমি ছুটে আসলাম ইঞ্জিনিয়ার। আমার বড় ভাই আসছে সাথে, নিচে রয়েছে।
বড় ভাইকে আমরা এখান থেকে সালাম জানাচ্ছি। এবং আপনি, আপনার মাথায় টুপি, সুস্থমণ্ডিত, সব মিলিয়ে মনে হচ্ছে যে অনেক ধর্মীয় একটা বোধ আপনার মধ্যে মনে হয় খুব সক্রিয় ভাবে কাজ করে।
আমার পরিপাশক তো, তাই আমি ওনার কথাটা শুনি না আর আমার কষ্ট রাখতে পারি নাই, তাই চলে আসলাম এখানে।
তো বন্ধু, আমরা তো ঠিক কাজ করছি, তাই তো? আজকে রমজানের মধ্যে সেহেরি এবং ইফতারের তারাবির মাঝে যে সময়টুকু আমরা চেয়েছি যে দানের একটি ব্যবস্থা করতে, কারণ স্রষ্টা কমিট করেছেন যে যত বেশি দান করবে তার প্রতিত্তরে, তার প্রতিদানে আমি তার চাইতে বহুগুণ বহুগুণ, আমার মনে হয় যে নর্মাল সময় চাইতে 70 গুণ বেশি স্বভাব আমরা অর্জন করতে পারি এই সময় যদি দান করি, সেই দানের ব্যবস্থা হচ্ছে। এবং আমি সবচেয়ে খুশি হয়েছি এই কারণে, সর্বশেষ যে কথা শাহিদার, এক গজ কাপড় পাওয়ার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি বাবার কাছ থেকে, সেই ভালোবাসা আজ হাজারো না লাখো না বহুগুণে সাধারণ মানুষের মধ্য দিয়ে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। শাহিদা,
শাহিদার জন্য আমি কোনো কিছু আনতে পারি নাই, তাই 1500 টাকা দিলাম।
এই টাকাটা আমি যদিও বলেছিলাম যে সরাসরি কোনো টাকা নিব না, যদিও শাহিদা এখানে আছে সেই কারণে শাহিদা হয়তো সরাসরি টাকাটা গ্রহণ করতে পারে।
আমি তো কোনো মার্কেট খোলা পাইনি।
হ্যাঁ, সেটা ঠিক আছে, তাই সেই সীমাবদ্ধতা জেনেই, আর শাহিদা যেহেতু উপস্থিত আছে সেই কারণে আমি টাকাটা সরাসরি শাহিদার হাতে তুলে দিতে দিচ্ছি। এবং আমি বলছি বাকি বন্ধুদেরকে যে আপনারা কেউ ইকোনমি কন্ট্রিবিউট করবেন না, টাকা দিবেন না, বরং সে টাকা দিয়ে নতুন কোনো কাপড় চোপড় পারলে কিনবেন, অথবা বাড়িতে অব্যবহৃত থাকা পুরাতন কাপড় চোপড় সম্ভব হলে সেটি নিয়ে ঢাকা এফএম এর অফিস শেষে দিয়ে যাবেন। শাহিদা,
ইনশাল্লাহ,
কেমন লাগছে?
জি, আমার কোনো বড় ভাই নেই, মনে হলো আজ আমার পৃথিবীতে আমার সাথে আছে, সেই দিয়ে আমার ভাইদেরকে পাশে পেয়ে মনে হচ্ছে আমার, সে আমার বাবা মা না থাকলে গিয়েছে, আল্লাহ আমার এই ভাই বোন গুলো যেন, আমার ভাই গুলো যে আমার জন্য রেখে দিয়েছিল।
মানুষ আসলে মানুষের পাশেই থাকতে চায়। আমরা মানুষ খারাপ যারা বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলেছি, যারা সামনে থেকে নেতৃত্ব দিই,
কিন্তু নেতৃত্ব
জি জি। এবং আরো কয়েকজন বন্ধু আছে আমার সাথে, একটু এক একে পরিচয় হয়ে, আরেকজন বন্ধু যে একটু কথা বলুন। এবং সেই সাথে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন আনফরচুনেট, যে অনেক কষ্টে কিছু দেখতে হয় অনেক ভালো লাগা দেখতে পায়, সেক্ষেত্রে আমি ফরচুনেট। এখন শাহিদার কাছে সে টাকাটি পৌঁছে দিচ্ছে। জি, আপনি পৌঁছান শাহিদার কাছে, পৌঁছে দিচ্ছে আমার সে বন্ধুটি। শাহিদা এটা গ্রহণ করলো,
আমার ভাইয়া 1500 টাকা দিয়ে ভাইয়ের জন্য আরো দ্বিগুণ দিতে পারে, আমি সে টাকাটা চাইনি, আমার ভাগ্যে আমি কল্পনা করতে পারিনি সে ভাই আজ আমার এত উন্নত টাকা দিল।
এবং আরেকজন বন্ধু অলরেডি এসেছে, তার হাতে একটি নতুন পোশাক, ইট ইজ অন হিয়ার। এই কান্না যেন হাসি সুখের কান্না হয়, ইট ইজ অন নতুন পোশাক অলরেডি একজনের হাতে আমি দেখছি, এই এই পোশাকটি এখন মনে হয় পৌঁছে যাচ্ছে শাহিদার কাছে। বন্ধুটার নামটা আগে শুনে নি।
জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব বলছিলাম। আমি শাহিদাপুর কথা শুনে, আমি বাসায় মাত্র আমি আমার কাজ শেষ করে আসছি, আমি পোশাকের সাথে জড়িত, আমি শোনার পর থেকে আমার খুব খারাপ লাগতেছে, আমি কিভাবে আসবো ওই পাচ্ছি না, এত দূর থেকে আমি মোহাম্মদ, আমার বাসা হলো নবোদয়,
অনেক দূর, তো
ওইখান থেকে আমি একটা রিজার্ভ সিএনজি করছি, যদিও আমার এটা বিলাসবহুল, আমার আসলে এটা ঠিক হয়নি, আমার সত্যিকার পরবর্তী দায়সা দেওয়া, এটা আমি শাহিদাপুর কাছে ক্ষমা চাইতেছি যে আমি আসলে একটু বিলাসবহুল ভাবে আসছি, সিএনজি রিজার্ভ করে আসছি। আমি আবার তাকে বলছি যে মামা একটু ওয়েট করো, আমি আবার তোমার সাথে যাবো, আর পথে আমার একটু সমস্যা হয়েছিল, গুলশান নাকি আসার পথে আমাকে ওই বিডিআররা ধরছে, আমি তাদের কাছে অনেক ক্ষমা প্রার্থনা করি, যে মামা আমাকে চেক করেন আমি পাবো না, আপনাদের গেট অফিসে অনেক অনুরোধ করা হইলো, পুলিশের কাছে অনেক তথ্য নেওয়ার পর তারা বললো ঠিক আছে আপনি পিসির গেট থেকে ট্রাই করেন, ওইখান থেকে আপনি যেতে পারবেন।
এটা একটি বিষয়, এবং আমি জানি, আমি এই কথার প্রেসরে একটু বলে রাখি সেটি হচ্ছে যে আমরা জানি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, পুলিশ, র্যাব বা বিডিও, বিজিবি যারাই আছেন, আমি জানি যে সবাই, এবং স্পেশালি আর্মি যারা আছেন, অনেকেই কিন্তু আমাদের অনুষ্ঠান অনেক অনেক শোনেন, এবং তারা আপনাদের পরিপূর্ণ সহানুভূতি এবং সহযোগিতাও থাকে আমাদের সাথে। আমাদের এই ভক্তদেরকে আমরা হয়তো অনুরোধ করছি ঠিকই, কিন্তু কোনোভাবেই চাই না যে এই মাঝরাতে কেউ কোনোভাবে এই সমস্যার মধ্যে পড়ে, তাই আমি সেটিকে আসলে এখন ওই অর্থে প্রমোট করতে চাচ্ছি না যে আপনারা আসতে গিয়ে বিপদে পড়েন, কিন্তু ভালোবাসা দেখার এত বেশি কষ্ট পেয়েছে মেয়েটি, তাই একে সামনে রেখে একটু ভালোবাসা দেখার, ভালোবাসাকে একটু ছুঁয়ে দেখার লোভ আমি সামলাতে পারিনি, তাই বন্ধু এভাবে আহ্বান জানিয়েছিলাম। এটা আমার ছেলে মানুষই বলতে পারেন, যে ছেলে মানুষটা করেছি, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা সহযোগিতা করেছেন আমার এই বন্ধুদেরকে ফিরিয়ে দিয়ে বা সেই রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার জন্য। অবশ্যই শাহিদাকে মিষ্টি কারা শাহিদা, আমরা একটু ফ্যাশন আইকন মেঘলা, মেঘলা দেখ কত চমৎকার একটা সালোয়ার কামিজ তো, তাই তো?
এবং
থ্রি পিস, থ্রি পিস শাহিদা
জি, আমার মায়ের নামটা মিষ্টি, তাই আমি মিষ্টি কালারটা একটু বেশি চয়েস করি।
এটি পছন্দের কালার নাকি? আলহামদুলিল্লাহ দারুণ ভাবে মিলে যাচ্ছে শাহিদা। এটা আপনি হাতে নিয়ে আপনি একটু ওর হাতে একটু পৌঁছে দেন শাহিদা, একটু কাপড়টা এইভাবে ধরে একটা ছবি নিয়ে আমরা সম্ভব হলে এখন ফেসবুকে দিই। দারুণ, কিন্তু দারুণ পছন্দ আপনার, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে আমরা এখন একটা শপিং মলে একটি সালোয়ার কামিজের শোরুমের মধ্যে আছি বন্ধু, এবং সেখানে চুজ চলছে যে কোনটা আমরা বেছে নেব। ফাইনালি বেছে নিয়েছি মিষ্টি কালারের একটি সালোয়ার এবং কামিজ, সাথে ওড়না থ্রি পিস, এবং সেটি হ্যান্ড ওভার করে দিচ্ছে আমাদের সেই বন্ধু যে অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে মানুষটির কাছে নিয়ে এসেছে এই জিনিসটি পৌঁছে দেওয়ার জন্য। যে মানুষটি বলছিল যে এই জন্মে এ পর্যন্ত বাবার কাছ থেকে একটি ই পাওয়ার সুযোগ হয়নি, এক গজ কাপড় পাওয়ার, সেখানে অপরিচিত এই মানুষগুলো এক হয়ে গেছে তার কাছে এই ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য, এবং এখন সেটি হ্যান্ড ওভার হচ্ছে। আমরা এই ছবিটা একটু তুলে রাখি এবং সাথে সাথে আমরা চাইব যে ছবিটা আপলোড করা হোক ফেসবুকে, সবাই দেখে রাখুক দারুণ এই ক্যারিশমেটিক মুহূর্তটি। অনেক ধন্যবাদ, কি অ্যাটলিস্ট একটা হাসি দাও, হ্যাঁ ঈদের মতো হচ্ছে, কি মনে হচ্ছে কিরকম? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। দেখুন আমি অনেক ছোট্ট একটা মানুষ, অনেক ক্ষুদ্র একটি মানুষ, কিন্তু আমি আমি আমাকে যে এভাবে সম্মানিত করার সুযোগ আপনারা করে দেন এরকম পরিস্থিতির ভেতর দিয়ে, আমার আপনাদেরকে সম্মান জানানোর ভাষা নাই। এটি 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 আজকের পৃথিবীতে, যখন পৃথিবীতে একদম কয়েক হাজার কিলোমিটার বেগে সামনের দিকে চলছে, এখন আপনাদের মতো মানুষরা আছে বলেই পৃথিবীটার এক্সিস্টেন্স এখনো আছে, পৃথিবীটা টিকে আছে, স্রষ্টা না হলে এক ফুৎকারে পৃথিবীটা ধ্বংস করে দিতেন। অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ এই মহান রাতে এই এই দারুণ এই দান সেটি যেন চতুর্গুণে হাজার গুণে মানুষগুলোর কাছে ফিরে আসে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে। এদেরকে বাঁচিয়ে রাখো, এদেরকে বড় করো, যাদের হাত ধরে শাহিদারা ভালো থাকবে পৃথিবীতে, ভালো থাকবেন। অনেক কৃতজ্ঞতা আপনাকে জি, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক সম্মান, অনেক ভালোবাসা। এবং আরেকজন বন্ধু ছিল, তার নামটা আমি একটু শুনে নিই।
আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি বড় ভাইয়ের সাথে আসছি শাহিদাপুর, কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে। ঠিক আছে আপু, আপনি বড় হন, আমি দোয়া করি আল্লাহ অবশ্যই দোয়া করবে। থ্যাংক ইউ আপনার।
এবং মনির হোসেন যে কথাটি বললেন যে কেউ কন্ট্রিবিউট করছে, কেউ দোয়া করছে, সবকিছুই একসাথে একটা এফোর্ট হয়ে এই শাহিদার পাশে থাকবে। শাহিদা কেমন লাগছে এখন সব মিলিয়ে?
জি ভালো।
ঈদের ভাবা এসেছে? হ্যাঁ, এটাই তো চাচ্ছিলাম যে সবার কাছে ঈদ সত্যিকার অর্থে ঈদের শান্তি এবং আনন্দ নিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে
শাহিদা, অনেক ধন্যবাদ। মন খুলে হাসবে তাই না?
জি জি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা 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 অনুষ্ঠান শেষ প্রান্তে চলে যাচ্ছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। জি, ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানে দারুণ একটি টুইস্ট, দারুণ একটি ভালো লাগে। আমি জানি যে এরকম, এবং বাইরে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করতেছে, সবাই এভাবে কন্ট্রিবিউট করতে চায়, রাস্তায় যেন কোনো সমস্যা না হয়, এটা আসলে ভেবে দেখা উচিত ছিল ভাই, রাস্তায় যেন কোনো প্রবলেম না হয়। আমি যদিও বললাম যে একটু লোভাতুরের মতোই, একটু লোভীর মতোই ভালোবাসাকে একটু ছুঁয়ে দেখার জন্য বলে বসেছিলাম, কিন্তু আমি কোনোভাবেই চাই না যে আপনারা কোনো ক্ষতির মধ্যে পড়ুন। এবং আমরা বিশ্বাস করি যে ল এনফোর্স এজেন্সি যারা আছেন তারা অবশ্যই, যদি আমার এই কোনো বন্ধু এরকম ভালো লাগার কাজ নিয়ে আসে, তাকে হয়তো সেই সমস্যার মধ্যে ফেলবে না। এবং আমি চাইব যে কালকের দিন থেকে তো সময় শুরু হলো, আপনারা সবাই বেশি বেশি করে কন্ট্রিবিউট করে এই পথ শিশুগুলোকে ঈদের আনন্দটা সত্যিকার আনন্দে পরিণত করার চেষ্টা করবেন। মা এবং বাবা নিয়ে কথা বলছিলে, এখন মাত্রাটা কি, তোমার মনের অবস্থাটা কি শাহিদা?
জি, এই মুহূর্ত থেকে মনে হলো তার আগে একটু বলে নিয়ে যে আমার যে দুই দুইবার অপারেশন হওয়ার পরে যখন আমার যে ডান চোখটা সেটাতে এখন পাথর বসানো আছে আমার ডান চোখটায়, আর এখন থেকে মনে হলো যে সারা পৃথিবী আমার সাথে আছে কিন্তু আমার বাবা মা নেই।
নাই, কিন্তু সেই সত্তার ভালো লাগা কয়েক গুণে বেড়ে কিন্তু বহু মানুষের ভেতর দিয়ে এসেছে।
কিন্তু
এখন ভালো তো?
জি, এখন আরো ভালো। যে আমার ভাইয়ারা, অনেকগুলো ভাই আমার সাথে আসছিল আমাকে দেখার জন্য, আমার ভাইয়েরা আমার টাকা দিয়ে গেছে, ড্রেস দিয়ে গেছে। আমার বড় ভাই নেই, এরাই আমার সবচেয়ে বড় ভাই ছিল। যে
সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় খুকু
এখন কিন্তু পুরো ফৌজ এখানে, দা ফুল কমান্ডো ইজ হিয়ার। এই কমান্ডোর মধ্যে আছে বিল্লাল। বিল্লাল আছিস?
জি
জি।
বাহ।
এবং সেই কমান্ডোর মধ্যে আরেকজন মেম্বার, ওর নাম হচ্ছে
সাগর।
সাগর
আছে,
তুই আছিস শান্ত।
জি।
এবং সেই সাথে আছে শাহাদাত। শাহাদাত, শান্ত, সাগর আর কমান্ডো বিল্লাল। বিল্লাল, এখন এখন কোথায় থাকা হচ্ছে, কোন জায়গাতে আছো তুমি, কোন জায়গায়?
আমি আছি ঢাকা।
ঢাকা কোন জায়গায়? না, গোটা ঢাকাটাই তোমার?
না, আমার কোন ঢাকা থাকি, যে কমলাপুর থাকি।
কমলাপুর স্টেশন?
জি।
আর এই শাহাদাত?
আমিও থাকি কমলাপুর স্টেশন।
কমলাপুর স্টেশন। কমলাপুর স্টেশনে শাহাদাত যখন বসে থাকো বা শুয়ে থাকো, তখন মনে হয় না যে গোটা ঢাকাটাই আমার? মনে হয় না? মাথা নাড়ালে কেউ বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে রেডিও টেলিভিশন না। তো হ্যাঁ কি না, কি মনে হয় যে গোটা ঢাকায় আমার?
হ্যাঁ,
কিন্তু শান্ত বা মিচকি মিচকি হাসছে পেছনে, আর পেছনে তোমার নাম হচ্ছে সাদাত। সাদাত সামনে আসো। সাদাত, যখন গান বাজছিল আমি কয়েকবার খেয়াল করছিলাম স্টুডিও থেকে, তুমি নাচতেছিলে গানের মধ্যে, মানে কোন মিউজিক কোন বাজনা কানে আসলে তোমাকে থামিয়ে রাখার কোন সুযোগ নাই, তাই তো? হ্যাঁ, নাচতে খুব ভালো লাগে। কে সবচেয়ে পছন্দের, শাকিব খান না সালমান? হ্যাঁ, কাকে কাকে বেশি ভালো লাগে নাচের জন্য, কাকে বেশি ভালো লাগে, শাহরুখ খান, শাকিব, শাকিব খান নাকি সালমান খান? কার নাচ? শাকিব খান। আচ্ছা, শাকিব খান হচ্ছে সবচেয়ে প্রিয় নায়ক, তাই তো? আচ্ছা, আর সাদাত, সাদাত গান নাচ খুব বেশি, ও বিলাল গান নাচ খুব বেশি পছন্দ? বন্ধুরা দেখতে পাক না পাক, আমার টোটাল ফৌজ এখন এখানে, যারা অস্থির করে রাখে কমলাপুর রেল স্টেশনকে, যেখানে আছে শান্ত, শাহাদত, বিল্লাল এবং আরেকজন হচ্ছে শাহাদত, এবং সবাই এখন আছে অলরেডি, মিউজিক অন, নাচ শুরু। শাহাদত কিন্তু ভালো নাচতে পারে, শাহাদতের কানেই হেডফোনটা দিয়ে। শাহাদত, আমার বন্ধুদেরকে আমি নাচটা দেখাতে পারছি না, নাচ অলরেডি has begun.
কি নাচতে ইচ্ছে করছে?
এবং নাচ অলরেডি শুরু হয়ে গেছে এখানে, আমরা এখন নাচ দেখছি বন্ধু আমাদের শাহাদতের। শাহাদত অন, শাহাদত নাচ শুরু করে দিয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমরা দেখছি, আমরা শেয়ার করছি। মজার ব্যাপার, শাহাদত যে নাচটা নাচতেছে বন্ধু, আমরা বলি না যে লকিং পপিং, বা আমরা বলি যে ওই যে জ্যাজ বা স্পেশাল সালসা এবং বলিউড, টিপিক্যাল বলিউড, সেসব মুদ্রাগুলো কেন জানে সে করতে পারছে, এবং খুব দারুণ প্রাণোচ্ছল একটি ঈদ ঈদ ভাব এখন সব মিলিয়ে। এই ফাঁকে আমি মেঘলাকে বলবো, মেঘলা নিজের কাজ করো, কিছু টেক্সট নিয়ে নাও, আর শাহাদত তুই নাচতে থাক, নাচি জল, কিছু টেক্সট আমি এই ফাঁকে মেঘলার কাছ থেকে নিতে থাকি।
অনেক বন্ধু যুক্ত হয়েছে,
শাহাদত নাচ কিন্তু চলতে থাকবে, নাচ চালিয়ে যা। হ্যাঁ,
এবং খুব চমৎকার ড্যান্স হচ্ছে এখানে। এবং আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন পরশ ভাই, উনি আকিজে জব করেন এবং উনি আমাদের প্রোগ্রাম শুনছেন।
হে পরশ,
ইয়েস,
উই আর রিয়েলি অনার্ড, উপরতলা থেকে নিচতলা সব লেভেলের মানুষ দেখি স্পর্শ হয়েছে, সত্যি ইটস এ রিয়েল প্রিভিলেজ উইথ প্রেজেন্স অফ পরশ। উনি আকিজের সাথে আছেন, ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি, অদূর ভবিষ্যতে অনেক বড় বড় কাজ করবো বলে আমি বিশ্বাস রাখি
ইনশাআল্লাহ।
এবং উনি নাইস হিউম্যান বিইং,
আমাদের সাধুবাদ জানিয়েছেন এই প্রোগ্রামটি শুনছেন উনি, এবং থ্যাংকস টু পরশ ভাই। অ্যান্ড রাফিও আছেন চিটাগং থেকে, লিখেছেন
বাই দ্য ওয়ে শাহাদতের নাচ কিন্তু চলছে,
এক্স্যাক্টলি। এবং রাফিও আছেন চিটাগং থেকে, সালাম জানিয়েছেন গুরুকে এবং বলেছেন যে আপনাদের প্রতি পূর্ণ একাত্মতা জানাচ্ছি গুরু, আমরা কি পারি না সব শিশুদের মাঝে সবসময়?
আমরা সবকিছু পারি, আমরা সবকিছু পারি। আমরা এখন যেমন ডেমো দিচ্ছি 5 মিনিট বা 10 মিনিটের, শাহাদত বিলাল শান্ত এদেরকে সাথে নিয়ে, এটি লঙ্গার হতে পারে বন্ধু। আমরা একটা ডামি দিচ্ছি এখানে, সবাই হাসছি, মজা করছি, নাচ করছি, এটি 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 পার্মানেন্ট হতে পারে যদি আপনাদের কন্ট্রিবিউশন সবসময় এদের প্রতি থাকে, তাহলে জীবনটা সত্যিকার অর্থে সব সময়ের জন্য এরকম এরকমই হয়ে থাকবে, যেমন এখন এই মুহূর্তে হয়ে আছে। কিরে বিলাল, একটা মাস্তি, একটা মজা মজা একটা ভাব তৈরি হয়েছে কিনা? তো নাচতে বলিনি দেখে কি নাচ শুরু করা যায়নি নাকি? নাচবে নাকি? আচ্ছা, নাচ পরে নাচিস। শাহাদত একদম কোন রকমের রেস্ট না নিয়ে নাচ চালিয়ে যাচ্ছে। শাহাদত তুই চালিয়ে যা, ক্ষুধা লাগা রাখ দিয়ে বলিস। হ্যাঁ, আরো 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 কয়েকটা টেক্সট।
এনার্জি পল্লবী মোহাম্মদপুর থেকে লিখেছেন যে আমি সত্যি ভাগ্যবান যে উনি উনার মা বাবার আদরটা পেয়েছেন। ওকে, জামান আছেন গুলশান থেকে, লিখেছেন থ্যাংক ইউ ফর দিস প্রোগ্রাম, এবং আমরা উনি এই আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান এবং এই আমাদের উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
প্লিজ প্লিজ ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম।
ওকে,
ভালোবাসার বন্যায় ভাসিয়ে দেন ভালোবাসার বাংলাদেশ এবং ঢাকা এফএম কে, অপেক্ষায় আছি ডুবতে, প্লিজ আমাদেরকে ভাসিয়ে দিন আপনারা আপনাদের ভালোবাসায়।
এন্ড শামিম আছেন রমনা থেকে, উনি শাহিদা আপুর প্রতি কিছু কথা লিখেছেন যে উনার সাথে সবাই আছেন। এবং রাসেল আছেন আমাদের সাথে রামপুরা থেকে, লিখেছেন গুরুকে আমার সালাম, এবং গুরু আমি ওকে উনিও এইটার সাথে আমাদের।
ওয়ালাইকুম আসসালাম, মাস্তি ওয়ান, গান জোরে দে। এবং শাহাদত এদিকে ফড়ায় ফেলতেছে, শাহাদত এ এখন যে নাচটা দিলে এটা কি ব্রেক এর মতো, অনেকটা ব্রেক ডান্সের মতো, তাই তো? হ্যাঁ, চলে যা, থামিস না। আচ্ছা পুরুষ পুরুষ তুই হেডফোনটা কোনো ভাবে কানে দিয়ে নাচ চালিয়ে যা শাহজাদ। বন্ধুরা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে কি ছেলে মানুষই শুরু হলো গুরুয়েতে শ্যাম এই ভালোবাসার বাংলাদেশে। ছেলে মানুষ না বন্ধু, একটা ডেমো চলছে, ঈদের আগে একটা ডেমো চলছে। ও যদিও রাতটাতে আমরা আসলে এত বেশি মাস্তিও করতে পারি না, তো মাস্তিটা আমরা বন্ধ করবো বন্ধু। ডেমোটা এই কারণে যে মানুষগুলোকে সত্যি ভালো লাগা দেওয়ার জন্য সমুদ্র সেজতে হবে না, ভালো লাগা দেওয়ার জন্য আকাশকে পাতালে নামিয়ে নিয়ে আসতে হবে না, খুব ছোট ছোট কিছু ইনিশিয়েটিভ এদের মধ্যে ভালো লাগা তৈরি করতে সক্ষম, তারই একটি ডেমো এখানে চলছে বন্ধু। আপনাদেরকে সাথে নিয়ে সেটা দেখার চেষ্টা করছি। মিউজিক অফ, শাহাদত সামনে আয়। শাহাদত, এই যে স্টুডিওতে আসছিস, নাচছিস, গাচ্ছিস আমাদের সাথে, একসাথে খাওয়া দাওয়া হলো, কেমন লাগতেছে বলতো?
ভালো লাগছে।
কেমন ভালো লাগতেছে?
অনেক ভালো লাগছে, ঢাকা শহরে আমি খেতে পারি না।
এই যে নাচছিস, এই যে আমাদের সাথে আছিস, এই 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 সময়গুলো কেমন কাটতেছে তো?
ভালো।
সাধারণত প্রত্যেকটা দিন যদি এমন হতো, প্রতিদিনই সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যদি এইরকম ভালো লাগা দিয়ে পার করতে পারতি, তাহলে কি চাইতে ভালো কিছু হতো?
ভালো হতো।
বিলাল, কেমন গেল পুরো দিনটা?
ভালো গেল।
আজ তো প্রায় দুপুরের পর থেকে একসাথে আছিস।
জি।
এই যেভাবে খাওয়া দাওয়া, যেভাবে রেস্ট নেওয়া, এই যে এখন স্টুডিওতে, জানিস কত লাখ মানুষ শুনতেছে এখন তোদেরকে?
অনেক লাখ।
বাংলাদেশে শুধু না, জানিস দেশের না, শুধু বিশ্বের বিভিন্ন জায়গাতে বাঙালি যারা আছে সবাই এই মুহূর্তে শুনছে।
জি।
তো অনেক দিন পর কি মনে হলো যে অন্যরকম একটা দিন বা অন্যরকম একটা রাত পার হলো তোদের জীবনে? মনে হচ্ছে এরকম?
জি।
কেমন ভালো লাগতেছে?
অনেক ভালো লাগতেছে, বলতে পারতেছি না কি ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, লাগে যেন নতুন দুনিয়ায় ফিরে এসেছি।
স্বপ্নের মতো মনে হচ্ছে। এরকম স্বপ্ন কোনোদিন দেখিসনি বেলাল, যে রাতে ঘুমিয়েছিস হয়তো এক ঘুমের মধ্যে তুই রাজা হয়ে গেছিস, এরকম স্বপ্ন দেখেছিস? যা বলছিস খাবার সব তোর সামনে চলে আসছে, যা পোশাক পরতে যাচ্ছিস সব তোর সামনে চলে আসছে, এরকম ভাবে কি বাঁচতে মন চায় না বেলাল? যে প্রতিদিন ওই পুলিশের দৌড়ানি না, প্রতিদিন মানুষের ওই রকমের কারো ধাপ্পাবাজি না, প্রতিদিন মানুষের এরকম ঘেন্না অপমান না, প্রতিদিন মানুষের লাঠি ঘুষি না, প্রতিদিন নেশা করা না। তোরা কিন্তু নেশা করিস প্রচুর বেলাল, এটাও কিন্তু সত্যি কথা। শাহাদাত, নেশা করিস না? সিগারেট শুধু খাস না শাহাদাত, আমি যতটুকু তোকে দেখে বুঝেছি শাহাদাত, তুই কাছে আয়, মাইক্রোফোনের সামনে আয়, তুই ওই ইসের মধ্যে, পলিথিনের মধ্যে ওই স্মেল নিস যেটাতে নেশা হয়ে যায়, এবং শান্ত নাই, শান্ত সামনে যা, সামনে আয়। ওই যে পলিথিনের মধ্যে, মোজার মধ্যে যে গন্ধ নেয়, দিয়ে যে নেশা নেশা লাগে, সেটা তুই কবে থেকে করছিস? কবে থেকে করছিস এই নেশা? কেন করিস শান্ত? দেখ, একটা মানুষের জীবনে খারাপ হওয়ার বহু কারণ থাকতে পারে, ভালো হওয়ার একটা কারণই যথেষ্ট যে আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম, আজ থেকে আমি এসব কাজ করব না। তোর বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তাই জরুরি যে নিজেকে খারাপ করে দিবি? সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, ওই যে ওই যে মোজার ভিতরে যে গন্ধটা নিয়ে, সেটা তো আমি দেখেই বুঝতে পারছি, কারণ আমি ট্রেনে যাতায়াত করি, জানিস আমি কাছ থেকে খেয়াল করি সব, যারা এসব করে ওদের সাথে বসে বসে দেখি যে কি করলে এই জিনিসটা হয়। শান্ত, আজকের পর থেকে আর করিস না, ছেড়ে দিবি? জোরে বল, মেলা লোক শুনতেছে, দেখো সবাইকে
ছেড়ে দেবো।
কোনদিন যদি তোকে দেখা যায়, তোর ছবি কিন্তু আমরা সব জায়গাতে পাঠিয়ে দিয়েছি, তোদের সবার ছবি কোনদিন যদি দেখা যায় তাহলে কিন্তু সরাসরি ধরে নিয়ে গিয়ে পুলিশে দেবো। ঠিক আছে?
জি।
শাহাদাত, কথা দে, যা নেশা করবি না।
আল্লাহ
করবো না। তুই কথা দে, নেশা করবি না? নেশা করতাম না, তোরা তো হেড মনে হচ্ছে, তোর নাম কি? ও তুই তো হেড না, তো চোখ দেখে মনে হচ্ছে তিয়াদের নেতা নেই সবার।
আরে না, আমি নেতা না,
ওদের 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 লিডার তুই। হ্যাঁ,
আমার নাম ভাইরাস।
ভাইরাস কে রাখছে নাম?
এই নাম কমলাপুর গোলাপানি লাগছে আমার নাম।
তোর নাম কি অ্যাকচুয়ালি?
আকাশ হলো সাগর,
এখনো সাগর। কোনদিন ভাইরাস নাম কাউকে বলতে দিবি না, ভাইরাস নাম শুনতে চাইবে না। তোর নাম কি?
সাগর।
সাগর মানে কি জানিস? অনেক বিশাল, অনেক বিশাল। একটা মানুষ যদি সাগরের মতো হয় তাহলে গোটা পৃথিবী তার কাছে ঠুনকো হয়ে যায়। এটাও ঠিক। আজ থেকে তুই হচ্ছিস সাগর, সাগরের মতো বিশাল, বড়, ব্যাপক, অনেক বেশি। কাকে আজ থেকে ভাইরাস নাম বলতে দিবি না।
আচ্ছা,
বললেই তারপর আবার ঝাঁপিয়ে পড়িস না, রিকোয়েস্ট করবি, অনুরোধ করবি যে ভাই আমাকে তুমি ভাইরাস নামে ডাকো না। আর শান্ত, তুই কথা দিলি যে মোজার ওই গন্ধ শুনবি না, নেশা আর করবি না।
জি।
বিলাল,
আমি তো নেশা করি না, খালি একটা জিনিস খাই।
বল জিনিসটার নাম কি?
গাঁজা।
বলিস কি রে বেটা, তুই তো পচায় ফেললি সব।
কিছু বলার নেই।
তুই তো স্টুডিওটা ধ্বংস করে ফেললি বেটা।
এগুলো ছেড়ে দেব, আজ থেকে খাবো না, সব ছেড়ে দেব।
খাস না বেলাল, খাস না ভাই। অনুরোধ রাখবি?
জি। জি।
তোর হাত ধরে অনুরোধ করবো?
না।
কেউ কোনদিন অনুরোধ করেনি এগুলো ছাড়ার জন্য?
বলছে।
কে বলছে?
বল যে আমাদের লগের সদর গাড়ির অনেকজনেরই ডাকা ছিলাম।
বেলাল তোর চেহারা কিরে বেটা, মাশাআল্লাহ, লম্বা তো পায়ে আমার সমান হয়ে গেছিস। চেহারার মধ্যে একটা নায়ক নায়ক ভাব আছে বেটা। গাঞ্জুক গাঞ্জুকটা গাঞ্জা খাইতে যে চেহারা চাপা চোপা বসায় দিছিস। আর নেশা করিস না, কথা দে আমাকে।
কথা দিয়েছি আর কোনো সময় গাঁজা সিগারেট খাবো না।
খাস না বেলাল, তোকে আমি সেই রকম অধিকার নিয়ে বলতে পারছি না, এই কারণে যে ছোটবেলা থেকে বাফারাইছিস। কত কোন বয়সে?
ছোটবেলায় যেগুলা কোলে ছিলাম মার কোলে, তখন বাবাকে
বাবাকে হারাইছিস। মাকে?
মা মারা গেছে আজকে এক মাস।
মায়ের কথা মনে হয় বেলাল?
জি, অনেক কষ্ট হয় আমার মার কথা।
কি মনে হয়?
মায়ের লাগে যে আমার বুকে আছে মায়, অনেক শান্তিতে আছে মা আমার।
বুকের কোন জায়গাটা আছে? জামাটা খুলে দেখা দেই।
এই জায়গা।
বোতাম খুলে দেখা কোন জায়গাটায়। বুকের কোন জায়গাটা আছে?
এই জায়গাটা।
ওই জায়গাতে তোর মা আছে?
জি।
কতদিন আগে মারা গেছেন উনি?
এক মাস আগে।
আর ওই জায়গাতে ঝাঁঝাই করে দিচ্ছিস গাঁজাকে যাতে তোর মা না থাকতে পারে?
না।
মায়ের কথা কি মনে হয়?
অনেক মনে মায়ের মনে করে যায় দেখি মায়ের।
মায়ের কোন কোন জিনিসগুলো মনে পড়ে বেলাল?
মা আমাকে ছোট থেকে বড় করছে, এগুলো মনে পড়ে অনেক। যখন ছোট ছিলাম মায়ের কোলে ছিলাম, মায়ের তখন মায়ের কোলে পেশাব করতাম, বাথরুম করতাম, মা এগুলো সাফ করতো, অনেক কষ্ট হয়েছে।
বড় হয়ে কোন কথাটা বেশি মনে পড়ে মায়ের?
মায়ের এই যেগুলো কষ্ট করছে মায়ের, তার এগুলোই কষ্ট করে বেশি।
বড় সুখ মনে হয় বেলাল, কোনো মানুষকে মা বলে ডাকাটাই তো বড় সুখ, তাই না? চিৎকার করে মাকে ডাকতো, আবার মনে হয় তোর মা যেখানে আছে সেখান থেকে তোর ডাক হয়তো শুনতে পাবে। আরো দূরে ডাক, এত দূরে ডাক যেন বুকের এই কষ্ট ওই পাথরটা একদম নেমে যায় আজকে। অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি বন্ধু, আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আর কয়েকটি ফোন কল নেব, ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। কিন্তু আপনারা জানেন দ্য ওয়ার্ড হ্যাজ বিগান, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের এই পথশিশুগুলোর পাশে দাঁড়ানোর। স্পেশালি আমরা প্ল্যান যেটা করেছি যে আজকের তারিখের পর থেকে পথশিশুগুলোর পাশে অ্যাটলিস্ট একটা পোশাক পৌঁছে দেয়া, সেটি নতুন হোক অথবা পুরাতন হোক, যাতে করে ঈদের দিনে সেই পোশাকটি পরে ওরা আসতে পারে। এটি হচ্ছে একটি সিম্বলিক শট আপনারা বলতে পারেন। এইভাবে সবাই যদি আমরা এদের পাশে থাকতে পারি, তাহলে যে মুহূর্তটা কিছুক্ষণ আগে ছিল এই জায়গাতে শাহাদত শান্ত এদেরকে সাথে নিয়ে, সেই মুহূর্তগুলো আমরা হয়তো আবার এই জিনিসগুলো পার্মানেন্টলি এদের জীবনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। বিলাল, বিলালের সাথে কথা বলছিলাম। বিলাল, তোকে কিন্তু আমার খুব প্রমিসিং, মানে খুব মনে হচ্ছে তোর অনেক সম্ভাবনা আছে বিলাল, যে তোকে দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব।
অনেকজন ভাবে আমার নিয়ে অনেক কিছু করতে চায়।
কিন্তু বিলাল, আমি বলি যে নিজেকে শেষ করা হয়তো মেলা কারণ থাকতে পারে, কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা কারণই যথেষ্ট, সেটি হচ্ছে যে তোর মনের ইচ্ছা যে না আমি আজ থেকে খারাপ কিছু করবো না, ভালোর কিছু সাথেই থাকবো। একটা সময় হয়তো অবশ্যই টার্নিং কোন সেরকম একটা সুযোগ হয়তো চলে আসবে, তখন হয়তো ভালো কিছু করতে পারবি। বিলাল, আজকের পর থেকে কোনো নেশা না, কথা দিচ্ছিস বিলাল? কিন্তু নাহলে বলেছিস তুই আমাকে, খুলে দেখিয়েছিস তোর জামার বোতামটা, খুললে তোর হাড় যেটা বের হয়ে আছে অলরেডি, হাড়ের বাম পাশে যেখানে তোর মা থাকে সেই বুকটাই কিন্তু ঝাঁঝরা হয়ে যাবে, মাকে কিন্তু আর দেখতেও পাবি না।
আমি দেখবই,
তাই যদি হয় আজকের পর থেকে কোন রকমের নেশার মধ্যে যাস নে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যে ইনস্টিটিউশন থেকে, যে অর্গানাইজেশন থেকে এসেছে আমাদের আজকের অতিথি বন্ধু শাহিদা, সেই 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 অর্গানাইজেশনের রিপ্রেজেন্ট একজন, যিনি ওখানকার টিচার, তিনি আমাদের এখানে এসেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
ধন্যবাদ আপনাকেও।
এবং এটির যতটুকু আমরা দেখছি, পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার, এটা এরা হচ্ছে বাস্তবায়ন এবং সহযোগিতায় আছে প্ল্যান বাংলাদেশ। এবং এটি একটি দারুণ একটি প্রতিষ্ঠান, যেটি বারবার এটির এক্সিকিউটিভ ডিরেক্টর মিলন বিকাশ পাল, ওর নামটা আপনি হয়তো ঠিক করে দিতে পারেন, এক্সিকিউটিভ ডিরেক্টরের নাম দেওয়া আছে। জরুরি হচ্ছে এখানে যে এরা 2005 থেকে 2013 পর্যন্ত কার্যক্রম চলে আসছে। এদের সেন্টার আছে প্রায় অলমোস্ট কতটা আপনাদের সেন্টার এখন? এবং এই কথা বলতে বলতে আরেকজন এখানে উপস্থিত হয়েছেন, একজন ভদ্র মহিলা। আমি আসলে উনাকে দেখার পরই আমার আসলে মানে শরীরের রোম খাড়া হয়ে গেছে, প্রচন্ড ভালো লাগা এবং ভালোবাসায়। কারণ অনেক অনেকেই স্টুডিওর বাইরে এবং অনেকে আমাদের সেন্টারের বাইরে অপেক্ষা করছেন এই ভালোবাসায় সঙ্গী হওয়ার জন্য। আর আমি আমি সবচেয়ে অবাক হয়েছি, এখন যিনি আছেন তিনি হচ্ছেন একজন ভদ্র মহিলা, যিনি এই এত রাত্রে উনি উনার মতো করে না নিজেকে থামাতে পারে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন একটি শাহিদার জন্য একটি ঈদের একটি জামা নিয়ে। অনেক অনেক কৃতজ্ঞতা। জি প্লিজ, আপনি আসুন। এবং উনি একটু অন্তর্মুখী ধরনের মানুষ, এসবের ভিতরে আসতে চান না, শুধুই চেয়েছেন মন থেকে ভালোবাসা নিয়ে সেই জিনিসটি পৌঁছে দেওয়ার জন্য। প্লিজ আপনি আপনার এই ঈদের এই গিফটটি শাহিদের হাতে সরাসরি পৌঁছে দিন। জি প্লিজ, আপনার মাইক্রোফোন এখানে, সরাসরি আপনি কথা বলতে পারেন। হেডফোনটা ওনাকে একটু দেওয়া হোক, প্লিজ আপনি একটু বসুন। আমি আসলে অনেক সারপ্রাইজ এবং কি যে আমি আনন্দ পেয়েছি আপনার আসাতে, কি যে সম্মানিত বোধ করছি।
আসলে গুরু, আমি অনুষ্ঠানটা চেষ্টা করি শোনার জন্য, কিন্তু অনেক সময় শুনতে পারি না, তা আমার খুব কষ্ট হয় কথাগুলো, বা আমিও এই লেভেল থেকেই বড় হয়েছে, তাই ওদের জন্য কিছু করতে পারলে আমার খুব আনন্দিত হয়, বা শুনি যে তাও কষ্ট হয়, তারপরও খুব মনের ভিতরে একটা খুব জাগে। কারণ আমাদের দেশে যে ধরনের বড় লোক আছে, যে কোটিপতি আছে, তারা যে ধরনের একটা অত্যাচার অন্যায় করে, ওদের প্রতি যে একটা অবিচার করে, সেটার জন্য ভাষায় প্রকাশ করার কিছু নাই।
আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি বলছিলেন যে অর্থনীতির কথা, সুইস ব্যাংকে ঝড় উঠেছে বাংলাদেশে ব্ল্যাক মানিতে, সেই দেশেই শাহিদাদের মতো মানুষদেরকে এত কষ্ট পেতে হয়। আপনাকে দেখে যে আমার মনটা কত বড় হয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি হয়তো সুযোগ থাকলে আপনার পাশে সালাম করতাম। আমার আমার যে কত বড় হয়েছে মনটা এই রাতে এত কষ্ট করে আপনি চলে এসেছেন স্টুডিওতে।
না, আমার খুব দুঃখ লাগছে, আমার ছোট একটা ভাই আছে, বোন নাই, কারণ আমিও খুব, আমারও সৎ মা ছিল, বাবা এরকম ছিল, কিন্তু আমার দিন কেটে গেছে, ওর জন্য আমার অনেক কষ্ট হয়েছে।
সবাই তো হয়তো আপনার মতো সেই যোদ্ধা না, যারা জীবনে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে। শাহিদার মতো অনেক মেয়ে আছে যারা এভাবে ঝরে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে।
তবে গুরু, আমি আরেকটা বলতে চাচ্ছি, শাহিদার যদি সে যদি মনে করে যে আমি কারো কাছে থাকতে চাই, ভালো একজন ব্যক্তির কাছে, বা এরকম ও যদি কোথাও জায়গা না পা, সে ইচ্ছা করলে আমার দরজায় আসতে পারবে।
আলহামদুলিল্লাহ, তোমার কাছে লাখো লাখ শুকরিয়া, হাজারো শুকরিয়া। লাখ লাখ মানুষকে সামনে রেখে কি চমৎকার একটি কন্ট্রিবিউশনের কথা উনি বললেন। শাহিদা, আমার কাছে আসো, মনটাকে অনেক বড় মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে পৃথিবী শেষ হয়ে গেছিল এরকম মনে হচ্ছিল, এখন কি মনে হচ্ছে না?
কাছে পাইনি, কিন্তু আজ উনি দেখে মনে হচ্ছে যে আমি আমার মার সবচেয়ে কাছে ছিলাম।
এভাবেই কিন্তু জীবন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে শাহিদা। কারণ আমি বলছিলাম যে বাংলাদেশ বাঙালি যে নামে ডাকি না কেন, এই জাতিটাকে এর এই এই মানুষগুলো
সবসময় মুখে আছে। গুরু আপনি আরেকটু ভালোভাবে আরো খুব ভালো একটা অনুষ্ঠান আরো ভালোভাবে ইয়ে করাটা উচিত। আমাদের দেশে যারা নাকি কোটিপতি আছে বা পর্যাপ্ত পরিমাণ, তারা সৎ পথে কোনো পয়সা খরচ করতে চায় না, অসৎ ভাবে তাদের জন্য কিছু করা বা তাদেরকে বুঝানো যে সে এই লেভেলের একটা মানুষ, তার প্রতি এরকম অন্যায় অত্যাচার বা এই ধরনের, এবং যারা নাকি বাসা বাড়িতে কাজ করে তারা যে কি ধরনের টর্চারিং বা কি ধরনের কষ্ট থাকে সেটা বলার মতো না।
বাস্তব। এবং পোপ বলছিলেন যে কৃতদাসের জীবনযাপন করে গার্মেন্টস শ্রমিকরা, এবং আমরা জানি যে কৃতদাসের চাইতেও জঘন্য জীবনযাপন করে যারা বাসা বাড়িতে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিক কাজে ল এনফোর্সেস এজেন্সিতে যারা আছেন, অনেক বিনয়ের সাথে অনুরোধ জানায়, প্লিজ আজকের পর থেকে একটা অ্যাবিউজ যেন না ঘটতে পারে এইসব এইসব মানুষগুলোর সাথে। আপনারা আরো বেশি সক্রিয় হবেন এই ব্যাপারে। আপনাকে অনেক অনেক সম্মান, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালো লাগা জানাচ্ছি। আপনি বিশ্বাসও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না, আজকে আমার বার্থডে করার কথা ছিল আমার এক বছরের বেবির, প্রথম এক বছর আমার আপনার ভাবি আর কি খুব কষ্ট পাচ্ছিল আমি চলে যাওয়ার সময়, কিন্তু আমি আপনাদের নেশাতে চলে আসা এবং আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ এরকম দিন দেখাবেন বিধায় হয়তো আমি চলে এসেছি, সার্থক আমার আশা। আপনার কারণে আরো মহিমান্বিত মনে করছি।
না আমি ভাবিকে বলবো যে
আপনার কথা শুনতে পাচ্ছে, প্লিজ বলে দেন আমার,
বলবো যে আপনার এই চলে আসার জন্য যে কষ্টটা সেটা যেন খুব সাফল্যভাবে দেখে।
আনফরচুনেটলি আবার প্রথম রোজাও আজকে, ধর আবার বেবির জন্মদিন, দুটো একসাথে পড়ছে, কিন্তু ফাইনালি আমি ভালো করেছি, ঠিক করেছি, তোদের নেশায় তোদের কাছে এসে যে ভালো লাগার মুহূর্তগুলো আমি চোখে দেখার সুযোগ আমার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কৃতজ্ঞতা। এখন গিফটটা পৌঁছে দেওয়া হচ্ছে শাহিদার কাছে, স্ন্যাপটা একটু নিয়ে
উপহার তোমাকে দিলাম।
সালাম করে নেই আমার উনিকে দেখে আমার মার কোথায় আগ্রহ জাগলো, যদি অনুমতি দেয় তার পাশে।
না না পাউচি মুসলমানের পাউচি সালাম করতে হয় না।
এটাও কিন্তু অনেক পছন্দের, অনেক দারুণ একটি সি গ্রিন কালারের একটি সালোয়ার
কামিজ,
সি গ্রিন কালার চমৎকার একটি সালোয়ার কামিজ।
জি আমার মনে হয় প্রথম আমার বাবার চেয়েও আমার মা চেয়েও মনে হয় আমি এক গোছের জায়গায় মনে হয় আমি প্রায় সবাই বলবো
এই ভালোবাসা, এই ভালোবাসা একদম বর্ষণের মতো চলতে থাকবে শাহিদা। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। জি স্যার আপনার সাথে ছোট্ট একটু কথা বলবো, স্যার আপনার চোখের কোণে পানি, আমার মনে হয় এটা আনন্দশ্রু, এটি অবশ্যই ভালো লাগা থেকে আসছে আপনার কাছে। যে শাহিদাদেরকে আপনি কাছ থেকে দেখে দেখেন প্রতিদিন, যাদেরকে তৈরি করতে আপনি পরিশ্রম দেন, সে শাহিদাদেরকে ভালোবাসতে দেখছেন আজকের বিভিন্ন জেনারেশনের, একদম ছোট বয়স থেকে শুরু করে মধ্য বয়সী সবাইকে, ছেলে মেয়ে মহিলা সবাইকে দেখছেন এভাবে ভালোবাসা নিয়ে এসে পড়ছে। আপনাকে অনেক ধন্যবাদ, সালাম, ভালো থাকবেন আপনি। এবং আমার মনে হয় যে চোখের কোণের পানি এটি আপনার আনন্দে আসছে, কিছু শুনি আপনার মুখ থেকে।
জি গুরু আপনার এই মহতি উদ্যোগকে মানে শ্রদ্ধাবনত চিত্তে আমি গ্রহণ করছি, আর আপনার এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজের বিত্তবানদের জানাবো যে রেশমা যেমন 17 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে যখন রেশমা নতুন জীবন পেল, তখন সমাজের অনেক বিত্তবান ব্যক্তি রেশমাকে চাকরি দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন এবং রেশমা এখন একটা ভালো প্রতিষ্ঠানে চাকরিও করেন। এরকম যদি আমাদের শাহিদাদের মতো অনেক অবহেলিত, লাঞ্ছিত, সুবিধা বঞ্চিত এরকম শিশুদের, মেয়ে শিশু এবং ছেলে শিশুদের সমাজের বিত্তবানরা একটু ভালো চাকরি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে হয়তো এই শাহিদারা আর শাহিদাদের এই দুঃখের কথা কাউকে বলতে হতো না। তাদের এই না বলা দুঃখের কথা, এই না বলা দুঃখের সাথে যুদ্ধ করতে করতে বেড়ে ওঠা, রাস্তায় ঘুমিয়ে থাকা, শুয়ে থাকা, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তাদের রাস্তায় শুয়ে থাকা লাগত না। আমাদের সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার PSTC তাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে সাপোর্ট দেয়, বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, স্কিল ট্রেনিং, যেন এই জীবনটা, সমাজে অনেক লোক আছে যারা মানুষরূপী দানব, তাদের হাতে লাঞ্ছিত না হয় সেই সমস্ত শিক্ষাগুলো আমরা তাদের দিয়ে থাকি। যে নিজেকেই যুদ্ধ করে বাঁচতে হবে, নিজেকেই সবকিছু অর্জন করতে হবে, যেন আমরা কোথাও অসম্মানিত না হই, সেভাবে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়াই।
এবং জীবন যুদ্ধের এই যোদ্ধা বানানোর কারিগর যারা আপনি, আপনাকে আমার ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। স্পেশাল ট্রিবিউট টু ইউ এন্ড অফ কোর্স স্পেশাল ট্রিবিউট টু ইউর অর্গানাইজেশন, যারা এই মানুষগুলোকে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষ করার সময় এসেছে, বড়িজ কিছু ইয়াং গ্রুপ এখানে, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। তাদবিরাতে কিসের টানে চলে আসা হঠাৎ এখানে? কি এখানে কি কোন রকমের মানে কি কারণে এই যে রাত বিরাতে হঠাৎ চলে আসা?
রাতে আজকে সারাদিন রোজা রাখছি।
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
তারপরও মানে এই মানে জিনিসটা শুই না আর থাকতে পাই নাই,
ছুটতে ছুটতে চলে আসছো, রাস্তাঘাটে তো প্রবলেম হতে পারে রে ভাই। সেই রকম সব, এবং এরা এরা অনেক বেশি সম্ভাবনাময়। এরা রোজাও করে, এরা যেমন মজাও করে মস্তি করে, এরা রোজাও করে এবং সেই সাথে মানুষের টানে মানুষের আহ্বানে রাত বিরাতে পাগলের মতো ছুটে আসে। হ্যাঁ
জি, আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, মিরপুর এক নম্বর থেকে আসছি। আমি একটা ফ্রিজে কাজ করি। মেঘলা আপু আবার গুরুকে আমার সালাম।
আমি
এই শাহিদা আপুর কথা শুনে আসলে কানতে কানতে এক সময় স্টপ হয়ে গেছে, আমার এখন আর কান্না আসে না। তো আমি এক নম্বর থেকে ওভার ব্রিজে নিচ থেকে একটা সিএনজি নিয়ে সুইটা চলে আসছি। যখন ও ভিক্ষার কথা বলছিল যে ভিক্ষা যে এক সময় একটা নাম মনে ছিল যে ওই গ্রামের নামটা, তখন মানে আমার
নালিদাবাড়ির ওখানে
জি ওই সময় আমি রওনা দিছি। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে ওখানে ইয়েতে যাম, তো এখন আর কান্না আসে না, আমি আপুর কথা শুনি না।
অনেক ভালো লাগা এদের কথাগুলো আরো এই কারণে শোনাচ্ছি বন্ধু, যাতে করে আপনারা বিশ্বাস করেন, ভরসা পান যে বাংলাদেশ এমন একটি জেনারেশনের হাতে পড়তে যাচ্ছে যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ আছে, যাদের মধ্যে মমত্ববোধ আছে, যাদের মধ্যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মতো পটেনশিয়াল আছে, যাদের মধ্যে সবচেয়ে বড় গুণ।
যখন এদেরকে রাস্তাঘাটে ছোট ভাই বোনদেরকে দেখে আমার খুব কষ্ট হয়, আসলে আমার এত ইয়ে নেই যে আমি ওদের জন্য কিছু করবো।
এদের জন্য প্রার্থনা করেন, স্রষ্টা যখন সময় দিবে অবশ্যই সাথে থাকবেন।
ভাই নেই, আমি তো আপুর ভাই হইতে চাই
অবশ্যই। আরেকজন,
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম
গুরু, আমি বাড্ডা থেকে এসেছি, আমার নাম পলাশ। আমি শুধু আমি গুরু গুরু ও 90.4 FM এর কাছে কৃতজ্ঞ। আমি মানুষ হিসেবে এবং আমি বাঙালি হিসেবে আমি আজ গর্বিত যে গুরু এরকম একটা প্রোগ্রাম করেছে, এবং প্রোগ্রামে গুরু আমাদেরকে আমাদের সমাজের যে এই অবস্থা এবং এই এই ব্যাপারটাকে যে গুরু আমাদেরকে একটা
অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এই ধরনের রিপ্রেজেন্টকে একটু প্লেস করতে চাই, এটা বোঝানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সব লেভেল, সমস্ত সেগমেন্ট থেকে, সমস্ত ক্লাস্টার থেকে সবাই এগিয়ে আসছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অনুষ্ঠান শেষ করব বন্ধু,
আমি রাজীব বলতেছি চাঁদপুর থেকে। তো আমি চাইতেছি যে সবাই আমাদের সাথে হাত মিলিয়ে চলুন,
এক সবার আমরা ভালো কাজের সাথে আছি,
অসহায়দের পাশে গিয়ে
অবশ্যই মানুষ হিসাবে মানুষের পাশে আমরা থাকবো। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, যদিও কথা দিয়েছিলাম ফোন কল নিব, দুইটি ফোন কল, তারপরে অনুষ্ঠান শেষ করব। তার আগে দু একটি টেক্সটে ফাঁকে পড়ে ফেলতে পারিস মেঘলা।
এক্স্যাক্টলি, এমন একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এখানে এত দুঃখ আর এবং কষ্টের পরে যে আমি নিজে স্পিচলেস এবং
তোর কি জামাগুলো নিতে মন চাচ্ছে?
না, এটা শাহিদা, আমার খুবই ভালো লাগছে। প্রত্যেক
জামাগুলো কিন্তু অনেক সুন্দর দেখছো, এটা সি গ্রিন মিষ্টি কালার, শাহিদা জামা কিন্তু সেই রকম সুন্দর।
জি অনেক পছন্দ হয়েছে,
একবারে মনের মতো কিন্তু, তাই না?
জি, আর মিষ্টি কালারটা আরো বেশি পছন্দ হয়েছে যে আমার মার নামই
মিষ্টি ছিল, তোমার মায়ের নাম মিষ্টি আর কি।
ওকে, আমরা একটা ফোন কল,
একটা ফোন কল নিয়েছি। হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো
জি, আসসালামু আলাইকুম।
আসসালাম
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
মাহবুব বলছিলাম, ঢাকা থেকে।
জি প্লিজ, আজকের অনুষ্ঠান নিয়ে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
হ্যালো
জি, আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। জি
গুরু, আমি আগে আপনার প্রতি কৃতজ্ঞ এবং হ্যালো গুরু,
জি 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 জি, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনে, প্লিজ বলুন।
জি জি, আমি আপনার অনুষ্ঠান, আপনি যখন রেডিও আমারে ছিলেন
জি,
তখন থেকে আপনার পিছনে আমি লাগাব এবং মাঝখানে কিছুদিন আমারে পান নাই, পাই নাই আর কি, তখন আমি আবার খোঁজা শুরু করি যে আপনি কোথায়, এবং সেই সাথে মেঘলাকেও, তারপরে এই ঢাকা FM এ আমি মানে চেষ্টা করে যাচ্ছি, মানে আমি অনুষ্ঠান রেগুলারই শুনি
জি,
এবং আপনাকে ফলো করি এবং মেঘলাপাকে ফলো করি
জি।
তো আজকের যে বিষয়টা আমার কাছে খুব ইয়ে লেগেছে, যে আপনার যে আজকে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই
জি,
এবং আমি সরাসরি আপনার সাথে থেকে এই কাজে অংশ নিতে চাই
জি জি, অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ভালো।
আমি আপনাকে একটু জানিয়ে রাখি
জি,
আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী
জি জি জি, প্লিজ বলুন,
এবং আমি বাংলাদেশ টেলিভিশনে একজন উপস্থাপক হিসেবে কাজ করি রেগুলার।
আপনার টোন কিন্তু ইট সাউন্ডস রিয়েলি গুড, মানে শুনে খুব ভালো লাগলো, আমার মনে হচ্ছিল যে
বসে যাচ্ছে আর কি,
এরকম কিছু হবে, ইট সাউন্ডস রিয়েলি গুড জি, বলুন।
আমি বাংলাদেশে আমি প্রথম গুরু সবচেয়ে খুশি হবেন যে আমি বাংলাদেশে প্রতিবন্ধীদের মধ্যে প্রথম এই একটা মানে যে গণমাধ্যম যেটা
জি জি জি,
এবং যেটা এখানে কাজ করছি এবং রেডিও আপনার চ্যানেল আইতে গেস্ট প্রেজেন্টার হিসেবে কাজ করছি
জি জি, উই আর রিয়েলি প্রাউড উইথ ইওর প্রেজেন্স, অনেক ভালো লাগছে শুনে।
আপনাদের ওখানে আমার শনিবার একটা শুটিং আছে মানিকগঞ্জ
জি জি,
তো আমি সম্ভবত সোমবার বা মঙ্গলবারে আপনাদের অফিসে আসবো, যে এক্সপেক্ট করেছেন
জি প্লিজ জি প্লিজ জি, অনেক অনেক ভাল লাগলো, অনেক ভাল লাগলো, এবং আপনি জীবনের সত্যিকারের একজন যোদ্ধা, যে জীবন কোনোভাবে জি, আমি চেষ্টা করবো, বাট আমার একটা লিমিটেশন আছে যে আমি একটু অন্য একটি বহুজাতিক একটা কোম্পানিতে আছি, যেটা আপনি নিজেও জানেন যে 7 ঘন্টা জার্নি করে করে আসতে হয়, আই নিড টু রিটার্ন ব্যাক টুমরো, আমি চেষ্টা করব এর মধ্যে ফিরে আসার, যদি না আসতে পারি মন খারাপ করবেন না, তবে আমার বিশ্বাস আপনার সাথে আমার দেখা হবেই, দেখা হবে জি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আরেকটি ফোন কল
জি জি, যোগাযোগ করার একটা উপায় আমি খুঁজে নেব আর কি ওই জায়গা থেকে,
এবং আপনি পারবেন আমার আবার বিশ্বাস, আমি খুব খুশি হব আপনার সাথে দেখা হবে, অনেক কৃতজ্ঞতা আপনাকে, মন ভালো করে দেয়, কিছু মানুষ মন ভালো করে দেয়,
একদম মনটা ভালো হয়ে গেল,
একদম সেই রকম, দৃষ্টি প্রতিবন্ধী জীবন কিন্তু তাকে থামাতে পারেনি, সে বাংলাদেশের মূলধারার নাম করা মিডিয়াগুলোতে সে প্রোগ্রাম করে, এবং দিস ইজ ভেরি মানে হি ইজ ভেরি ফার্স্ট অ্যাঙ্কার যে দৃষ্টিবন্ধী প্রতিবন্ধী হওয়ার পরেও অনুষ্ঠান করছেন খুব ভালোভাবে, দারুণ দারুণ। আমরা সর্বশেষ ফোনটা নিতে যাচ্ছি, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি বন্ধু, সর্বশেষ ফোন কল নেব, এই সুযোগে দু একটি টেক্সট তুমি পড়ে ফেলতে পারো মেঘলা।
অনেক বন্ধুই যুক্ত হয়েছেন এবং SMS কোনটা রেখে কোনটা পড়বো, সব বন্ধুরাই একাত্মতা জানিয়েছেন আমাদের এই উদ্যোগটি সাথে।
আমি সর্বশেষ বলেই দিই তাহলে এক লহমায়, সেটি হচ্ছে যে আমাদের আজকে এখন থেকে অলরেডি দেখছেন আমরা নতুন অথবা পুরাতন যে কোনো কাপড় সংগ্রহ করতে শুরু করেছি, যেটি পৌঁছে যাবে 1-2-3 আগস্টের, এই তিন দিন আমরা ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে সবার কাছে পৌঁছে দেবো এই কাপড়গুলো, এবং আপনাদেরকে আপডেট করব আমরা আমাদের ডেডিকেটেড প্রোগ্রামের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে, এবং আপনারা এসে আপনাদের কমেন্টস দিয়ে যাবেন এই গিফট পৌঁছে দেওয়ার পর ঢাকা FM এর অথরিটিজ এর কাছে, এবং সেই সাথে আপনাদের নাম্বার দিয়ে যাবেন যাতে করে আপনাদের সাথে আমরা কথা বলে এই প্রাপ্তিটা স্বীকার করতে পারি, এবং কোন রকমের অর্থনৈতিক ট্রানজেকশন করবেন না, সরাসরি কাপড় দিবেন যাতে করে এই কাপড়টা আমরা পথ শিশুদের কাছে পৌঁছে দিই, কারণ ক্যাম্পেইনের স্লোগানই আমাদের একটা, সেটি হচ্ছে যে আজকের তারিখে এই ঈদে একটি শিশুও পথ শিশুও যেন নতুন বা পুরাতন যাই হোক কোনো কাপড় ছাড়া ঈদ পালন করতে তাদের না হয়,
রাইট, এবং আমরা সেই ব্রতটি সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি বন্ধু আপনাদের সাথে নিয়ে, এবং অনেক 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 টেক্সট আসছে, এবং যেসব বন্ধুরা প্ল্যাটফর্মে সরাসরি এসেছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করে মানে ছোট করতে চাই না অ্যাকচুয়ালি, এন্ড কিছু এসএমএস অবশ্যই পড়তে চাই। যেমন আছেন সুমনা আমাদের সাথে চাঁদপুর থেকে, উনি গুরুকে সালাম জানিয়েছেন এবং উনি আমাদের অনুষ্ঠানটি শোনেন, এবং উনি খুব লিখেছেন যে বিল্লাল যখন মা বলে ডেকেছে এবং কলিজাটা তখন নড়ে গেছে, এইরকম
মা এবং সন্তান এই সম্পর্কটা তো আসলেই তাই, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে যেটি আমাদেরকে কষ্ট দেয়। সর্বশেষ ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
ভালো আছেন?
জি ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি
আলহামদুলিল্লাহ ভালো আছি।
জি, আজকের এই অনুষ্ঠানটি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। জি প্লিজ বলুন।
হ্যালো।
জি আপনার কথা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন আজকে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনার পক্ষ থেকে কোনো মতামত থাকলে। জি আপনাকে শুনছি আমরা, আপনার পক্ষ থেকে কোনো মতামত থাকলে প্লিজ বলুন।
জি মতামত বলতে গুরু আপনাকে এবং ডাকা এফএম কে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কিছু নেই। আমি
জি অনেক কৃতজ্ঞতা। জি এবং আমাদের জন্য দোয়া করবেন, যে উদ্যোগ আমরা নিচ্ছি অনুষ্ঠান থেকে একের পর এক উদ্যোগ গেল যেন অতীতের মতো, এবং অলরেডি আমরা দেখছি যে উদ্যোগগুলো সার্থক হতে চলেছে, এভাবেই যেন চলতে থাকে, মানুষের পাশে আমরা এভাবেই দাঁড়াতে থাকি, মানুষকে আমরা এভাবেই ভালোবাসতে থাকি, এবং মানুষের ভালোবাসায় একবারে বাঁধ ভাঙা জোয়ারের মতো এভাবে ভাসতে থাকি। আমরা অনুষ্ঠান শেষ করছি বন্ধু, কিন্তু সমস্যা হচ্ছে যে বিভিন্নভাবে ফোন করা হচ্ছে, আর দুই মিনিট, আর তিন মিনিট, এই আমি আসছি, আমি গিফট করতে চাই। আমরা জানি আপনাদের আগ্রহের কথা, আমরা জানি আপনাদের আকাঙ্ক্ষার কথা, আমরা জানি আপনাদের ভালো লাগার কথা, এবং আমরা জানি যে আপনারা শুধু অপেক্ষায় থাকেন এমন কেউ আসুক, এমন কোন জায়গা দাঁড় হোক, এমন কোন প্রতিষ্ঠান তৈরি হোক যার মাধ্যমে ভালোবাসাগুলো একীভূত হয়ে এই মানুষগুলোর পাশে গিয়ে পৌঁছাবে। আমাদের ব্যর্থতা যে আমরা এই ধরনের প্ল্যাটফর্ম আপনাদেরকে দিতে পারি না, কিন্তু আমরা জানি যে ওভারঅল বাংলাদেশের মানুষ কত ভালো, তারা সবসময় চায় ভালো কাজের সাথে থাকতে। মেঘলা কিছু টেক্সট নিয়ে অনুষ্ঠান শেষ করে দিচ্ছি।
আছেন হুমায়ুন কবির, উনি লিখেছেন খিলগাঁও থেকে, লিখেছেন গুরু আপনাকে সালাম, আমরা আপনাদের এই প্রোগ্রামের, আমাদের এই প্রোগ্রামের জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন। ফরহাদও আছেন আমাদের সাথে, লিখেছেন যে আমার একটি ক্লাব আছে, আমরা কিছু করতে চাই আপনাদের মাধ্যমে। অবশ্যই
ভালো ফরহাদ, এই যে বিভিন্ন ভাবে অর্গানাইজ হয়ে যে বিভিন্ন কাজ করতে চাচ্ছে, এটা কিন্তু অনেক বিশাল কাজ হয়,
রাইট?
এটা এটা খুব ভালো কিছু হয়, এবং এদের সবার সাথে যেন আমি, যারা তাদের এই কন্ট্রিবিউশন দিচ্ছে তাদের সাথে সবার সাথে যেন আমরা নেক্সট ফলো আপ প্রোগ্রামে যোগাযোগ করতে পারি, সে ব্যবস্থা যেন থাকে। তোর দায়িত্ব এবং সে সাথে প্রডিউসার ইন্তেজারকে সাথে নিয়ে এই ব্যাপারটা পারফেক্ট ভাবে ফলো আপ করা, সবাইকে যেন আমি ফোনে নিতে পারি এবং তাদের প্রাপ্তি স্বীকার করতে পারি, এবং লাখো মানুষের কাছে তাদের কন্ট্রিবিউশনের খবর যেন পৌঁছে দিতে পারি। এবং আমি তো বলছিলাম একদিন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের আগে প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি সবার কাছ থেকে কন্ট্রিবিউশন নিচ্ছেন, এমন এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন এক মুষ্টি চাল বা গম এই রকম কিছু, এবং অনেকে চিন্তা করলো যে এটি মনে হয় সবচাইতে কম যত সামান্য কন্ট্রিবিউশন, কারণ হযরত উসমান বা বাকি যারা ছিলেন তারা অনেক ধনাঢ্য ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞেস করলেন যে আবু বকর তোমার ঘরে কি রেখে আসলে, তো আবু বকর বলেছিলেন যে আল্লাহর কসম আমার ঘরে আল্লাহর রাসূল আর কোরআন ছাড়া আর কিছু নাই, বাকি সব নিয়ে চলে এসেছি। মানে ওই মানুষটির দানটা কত বেশি মহান যে মানুষটি তার সর্বস্ব দিয়ে দেয়। এবং এই দানের ক্ষেত্রে, এই কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি কম্পিটিশন চলে, এখানে দোষের কিছু নাই যে না আমি, এটাও যেমন ঠিক যে আমি কাউকে দেওয়ার সময় যেন এক হাত দিলে আর এক হাত না টের পায়, আবার পাশাপাশি এটাও ঠিক দেওয়ার জন্য যদি আমার কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ তৈরি হয়, আমি আরো দিব, আমি আরো, ও দিল ঠিক আছে আমি আরো দিব, ভালো কাজের জন্য এরকম প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে। তাই বলে গরু কুরবানির হাটে সবচেয়ে বড় গরু দেওয়ার জন্য কম্পিটিশনটা আমাদের কাছে কাম্য না, কাম্য হচ্ছে ভালো কাজের সাথে, ভালো কাজের সাথে থাকবার জন্য। তাই সবাই সবার মতো করে কন্ট্রিবিউট করছে, কেউ কান্নাকাটি করে, কেউ দোয়া করে কন্ট্রিবিউশন করছে, সেটিও বিশাল, কারণ হয়তো তার কাছে এখন পুঁজিটা অতটুকুই, সেটাই সে ডেডিকেট করে দিচ্ছে আমাদের সেই বন্ধুদের জন্য, সেটিও অনেক মহান একটি কন্ট্রিবিউশন। বন্ধুরা আর সময় নিতে পারছি না, যদি আমাদের বারবার ফোন আসছে আর তিন মিনিট আমি পৌঁছে যাচ্ছি আর পাঁচ মিনিট পৌঁছে যাচ্ছি, কোনো সমস্যা নাই, আপনারা কালকে সকালে এসে পৌঁছান, আমি মাঝে মাঝেই থাকার চেষ্টা করব, সবসময় হয়তো দেখার সুযোগ হয়ে উঠবে না, মন খারাপ করবেন না, অন্য সময় হয়তো ওই অন্য সময় হয়তো আমরা 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 আপনাদেরকে কন্ট্রিবিউট করতে পারবো। তো এইভাবে অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আজকে একদম শেষ মুহূর্তে, বাট আমাদের
কারোর জন্য কি ওয়েট করছি আমরা,
সমানে ফোন আসছে যে আর দুই মিনিট আর তিন মিনিট কেউ হয়তো গিফট নিয়ে আসছে, যেহেতু কথা হচ্ছে এবং বলা হচ্ছে, একজন অলরেডি আসছে, মানে বারবার ফোন হচ্ছে, আমরা অনুষ্ঠানটি শেষ করে নিয়ে আসছি, তুই দিয়ে আর একটি টেক্সট পড়, আমরা অনুষ্ঠান শেষ করছি। জি এরকম অপেক্ষা চলছে যে আপনার অপেক্ষাও চলছিল, প্লিজ আসুন।
নিকেতনে এত জ্যাম রাতে দুটার সময়।
জি, আপনার ধারাবাহিক বিবরণ আমরা সরাসরি স্টুডিওতে শুনি। আমরা তখন শুনছিলাম সেই যিনি এসেছেন তার কথা, বনানীতে প্রচন্ড জ্যাম অপেক্ষা করে ফাইনালি সে মানুষটি আমাদের কাছে এসেছে।
এই ধরনের কথা তো শোনা অনেকই রিয়েলি হার্ড, যার আমি এই রাতের বেলা ওর জন্য কিছুই করতে পারলাম না। এটা হচ্ছে আমার মা আমাকে গিফট করছিল, এটা আমি ওকে দিয়ে
দিলাম। থ্যাংক ইউ।
আমি জিসান, নর্থ সাউথ ইউনিভার্সিটি বিবিএ করতেছি।
জিসান, একটু আপনি হেডফোনটা আপনার কানে রাখুন,
চোখ
একটু আপনি হেডফোনটা কানে রাখুন। এবং আরেকজন বন্ধু, আমি তো আজকে আর অনুষ্ঠান বন্ধ করার কোন সুযোগ নাই। যে জিসান, আপনাকে শুধু একটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে এখন আপনার সাথে হয়তো আমার বয়সের পার্থক্য দেখলে, যদিও আমি ছেলে মানুষের একটা বেশ ধরে রাখি, প্রায় 15-18 বছরের হতে পারে, আই এম রানিং উইথ 40 এট লিস্ট। এখন তো সবাই অনেকে বলে যে এখনকার জেনারেশন ইটস এ ইয়ং জেনারেশন, ওদের কাছে কোনো জিনিস হয়তো সেভাবে টাচ করে না, কিন্তু আমি খুব আশাবাদী এখনকার জেনারেশন নিয়ে। আমি যেমন ভাবে দেখি যে ওরা এত বেশি ডেডিকেটেড, এত বেশি প্যাশনেট এই দেশটাকে এবং তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, ঠিক ততখানি এরা মানুষের প্রতি সেই ভালোবাসা, সেই টান, সেই মহব্বত একইভাবে তাদের ভেতরে কাজ করে। এবং যারা এই ধরনের কথা বলেন তারা আজকে সাক্ষী হয়ে থাকুন, দেখুন, একেবারে একেবারে উৎকর্ণ হয়ে শুনুন যে জিসানের কথা বললেন। জিসান কিন্তু একটু অন্তর্মুখী ধরনের মানুষ বলে আমার কাছে মনে হচ্ছে, সে বাকি কথাগুলো আসলে বলতেও চাচ্ছে না, বাট সে যে জিনিসটি করেছে সেটি আপনি শুনুন। নর্থ সাউথ মানে অবশ্যই বাংলাদেশের লিডিং একটি ইনস্টিটিউশন, যেখানে সেই রকম পরিবারের ছেলেমেয়েরাই পড়ে যাদের সেই রকমের সামর্থ্য থাকে, কিন্তু কোনোভাবেই এই জিসানকে মানুষের প্রতি, মানবতার প্রতি যে ভালোবাসা, সেখান থেকে পিছিয়ে রাখতে পারেনি। জিসানের হাতে আমি যে অলরেডি দেখছি তিনটে সেলফোন, যেটির একটা মনে হয় আইফোন অলরেডি, বাকি একটি হচ্ছে সেটিও আইফোন, এবং আইফোনের যে এখন 4S 5 তিনটি মনে হয় আছে, তাই তো জিসান? আইফোন। এবং এটি বলার উদ্দেশ্য হচ্ছে জিসান এই ধরনের ফ্যামিলি বা এই ধরনের লাইফ স্টাইল বিলংস করে, কিন্তু জিসানের মধ্যে মানবতা বা মনুষ্যত্ব দারুণ ভাবে, অতি প্রাকৃত ভাবে কাজ করে। এটি হচ্ছে এখনকার জেনারেশন, যারা আঙ্গুল তোলেন, যারা এদেরকে নিয়ে একলহমায় বড় রকম একটি কথা বলার চেষ্টা করেন, তাদের জন্য এটি প্রতিউত্তর ছিল। জিসান, অনেক সম্মানিত বোধ করছি আপনার উপস্থিতিতে আজকের এই ভালোবাসার বাংলাদেশ।
আর একটা কথা, এখনকার জেনারেশন যে মানুষ বলে নষ্ট হয়ে যাচ্ছে বা মানুষের প্রতি মনুষ্যত্ব নাই, ইটস নট লাইক দ্যাট। যে স্টিল আমি সকাল থেকে এখন পর্যন্ত কাজ করে ইভেন তারাবির নামাজ ফুল বিশ্বে রাখাত পড়ছি,
আলহামদুলিল্লাহ।
তারপর আমি আমার বাসায় তোমার মতো একটা ছেলে, একটা মেয়ে, ইভেন 60 ইয়ার্স এর একটা বয়স্ক নানু নিয়ে আসছে, ওনার মেয়ে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, বাট ওনার বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে চাইছিল, ওখান থেকে আমার মা নিয়ে আসছে ওনাকে, বাট ওনাকে আজ পর্যন্ত মানে উনি আসছে 7 দিন, যে আমরা জীবনে কাজের মেয়ে বলি না, আমরা নানু বলে ডাকি,
আলহামদুলিল্লাহ।
ইভেন ওনার পরশুদিন নাকি আলসারের কি প্রবলেম হচ্ছে, ওনার জন্য 1700 নাকি 1800 টাকার ওষুধ কিনে আনাইছে, আমার ডাক্তার দেখায়, এখনো ভালো মানুষ আছে, বুঝছো, লাইফে সবাই একরকম।
দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ দিস জেনারেশন। এর জন্য আমরা অনেক বেশি আশাবাদী, যারা যেমন পটেনশিয়াল তেমন এদের মানসিক যোগাযোগ, তেমনই ধর্মীয় অনুভূতি, যেভাবেই চিন্তা করুন না কেন, আমরা আশাবাদী বাংলাদেশ খুব শীঘ্রই।
ইভেন আমি যে এখন এখানে আসছি, স্টিল আমার বাসায় কেউ জানে না, জানো, আমি বাসার তালা মেরে জাস্ট গাড়িটা কোনো মতে টান দিয়ে উত্তরার থেকে মানে বাসায় কারোর নক করি নাই, পুরো বাসায় রক করে দিয়ে আমি চলে আসছি। ইভেন আমার মা যদি এখন দেখে যে রাতে 2:30 সময় আমি বাসায় নাই, তার কি অবস্থা হবে, এটাও আমি চিন্তা করি।
প্লিজ ইউ জাস্ট রিটার্ন ব্যাক ইন ইউর হোম, এবং পৌঁছে অবশ্যই আমাদেরকে ভাই কনফার্ম করো যে তুমি ঠিক ভাবে পৌঁছেছো। হ্যাঁ, কারণ আমি আবার বিভিন্ন বর্ণনা দিলাম, এই বর্ণনাগুলো দেওয়ার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ছিল জিসান কি ধরনের স্ট্যাটাস বিলংস করে সেটি বলার জন্য। তার মানে সব লেভেল, সব ক্লাস্টার, সব সেগমেন্টে আমাদের আহ্বান পৌঁছেছে, এর জন্য আমরা গর্বিত, আমরা আশান্বিত বোধ করছি। আর আমরা আশান্বিত বোধ করছি এই কারণে যে এরকম পটেনশিয়াল জেনারেশনের হাতেই বাংলাদেশ যেতে চলেছে, তারপর বাংলাদেশকে দুঃখের বাংলাদেশ বলে বিশ্বের কোনো কোণাতে কেউ আর পরিচয় করানোর ধৃষ্টতা দেখাতে পারবে না। জিসান, আপনাদের হাত ধরে দারুণ একটি ভালোবাসার বাংলাদেশের স্বপ্নে থাকলাম, আজ বিদায় নিচ্ছি বন্ধু, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। এবং শেষ মুহূর্তে আরেকজন আপনাকে একটু স্বাগত জানাচ্ছি, যে আপনার নাম এবং পরিচয় কোথেকে এসেছেন একটু কাইন্ডলি বলুন, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি।
স্টেশনারি ব্যবসা করি।
জি, আপনাকে অনেক কৃতজ্ঞতা এত রাতে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
আমি
অ্যাকচুয়ালি যখন উনি বলল যে ওদের গ্রাম যখন গেল যে ওখানে বিক্রি করার ইগেতার কথাটা বলল, তখন আমি নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারিনি। পরে কন্ট্রোল করার নাগরানে আমি রুমমেটে আবার আমার এক ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে আপনার কথা নিয়ে, ওই আপনারটা শুনতে যাচ্ছে না, অন্য এফএম শুনতে যাচ্ছে। আমি কিছু লাভ করি, আমি সবচেয়ে সম্মান বোধ করি, আমি ওখানে খুব সম্মান করি, আমি ওখানে যাবো। পরে ওই কয়েকদিন যাইছে তাতে তো সমস্যা হবে, আমি কিছু না সমস্যা হোক আর যাই হোক আমি যাবোই, আমি ওনার সাথে সে কথা বলবো এবং ওই মেয়েটাকে একটু দেখে আসবো। যখন উনি ভিক্ষার কথা বললো না, তখন আমি আর নিজেকে নিজে ধরে রাখতে পারি।
অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের ক্ষেত্রে শুধু একটি কথা বলার, যেটাই ভালো লাগুক সেটি শুনুন, আর কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটি কথা বলার, যেখানে ভালো কাজ থাকবে সেখানে ঝাঁপিয়ে পড়ুন। শেষ করি বন্ধু, এবং জিশানের কথা,
একটা কথা,
জি জি,
টাকা দিতে চাচ্ছি কিন্তু বাইরে থেকে বলল যে টাকা নেই না, আমি আগামীকালকে
কালকে গিফট নিয়ে এসে আপনি অফিসে পৌঁছে দেন, আমরা পথ শিশুদের হাতে পৌঁছে দিব। এবং শাহিদা, যেহেতু একটা ছেলের জামা আছে, আমি চাচ্ছি যে ওদের যে চারজন আসছিল তাদের মধ্যে একজনকে হয়তো বিলাল বা কাউকে আমরা এটা হাতে তুলে দিই। আপনার মেয়েদের জামা যেহেতু আসছিল সেটা আপনার জন্য থাকবে। জিসান, আপনার অনুমতি নিয়ে, ওই যেহেতু আরো চার পাঁচজন নিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, একজনকে আমি এটা দিয়ে দিতে চাচ্ছি। আর আপনার উপস্থিতিতে জিসান, আপনি একটু বিলাল যে ছিল তার হাতে আপনি তাহলে জামাটা একটু পৌঁছে দিয়েন। আর আমি অনুষ্ঠান শেষ করি বন্ধু, আজ এই পর্যন্তই। আমি যদি দেখি যে সেহেরি কারো মিস হলো আমার এই অনুষ্ঠান লঙ্গার কারো করার কারণে, এটা আমি অনেক বড় পাপের মধ্যে পড়ে যাব। তা আমাকে পাপ থেকে অবশ্যই আপনারা মুক্তি দিবেন, যেহেতু আপনারা ভালোবাসেন আমাকে। আর আমি ওই আশাবাদ আবারও দেখে অনুষ্ঠান শেষ করছি। জিসান যেখানে আছে, এবং জিসান এবং সেই সাথে আরেকজন আমার বন্ধু যিনি আছেন সজীব, এদের মতো মানুষের হাতেই পড়তে যাচ্ছে বাংলাদেশ, বা অলরেডি পড়া শুরু হয়ে গেছে, সেখানে অবশ্যই আমরা ভালোবাসার বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আর কোনো কান্না না, কোনো কষ্ট না, কোনো দুঃখ না, শুধু ভালো কিছু হবে, শুধুই ভালোবাসা থাকবে। বিদায় বন্ধু, সামনের সপ্তাহে আবার কথা।
আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি, শুধু এইটুকুই জানি, এটুকুই বলতে চাই যে নিজেকে এত সৌভাগ্যবান মনে হচ্ছে আমার। এরকম আমার কখনোই আর এই অনুভূতিটা আমার কখনোই হয়নি, এবং আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া জানাই যে আমি এরকম একটা প্ল্যাটফর্মের অংশীদার হতে পেরেছি। এন্ড বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে, একদম মনের ভেতরের অন্তঃস্থল থেকে এত ভালোবাসেন আপনারা, কিভাবে সম্ভব। আর বন্ধু, যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি, যে এইবার ঈদে সব পথ শিশুদের আমরা চেষ্টা করব, যতজনকে পারি ততজনকে আমরা তাদের কাপড় পৌঁছে দিতে পথ শিশুদের হাতে। সো আপনি আসবেন, কন্ট্রিবিউট করবেন আমাদের অফিসে এসে, এবং আমাদের অফিসের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, 45 নাভানা টাওয়ার, 15th floor, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলাই হচ্ছে ঢাকা FM 90.4 এর অফিস। একদম ইজি একটা লোকেশন। অ্যান্ড আবারও বলি যে কোন রকম আর্থিক সহযোগিতা আমরা নিচ্ছি না, শুধু জামা কাপড়ই নিচ্ছি, সেটা নতুন হোক বা পুরনো হোক, এবং সাইজ কোনো ম্যাটার না, আপনি যে কোনো সাইজেরই আনতে পারেন। এবং স্টুডিওতে আমি থাকি, গুরু এতেশাম থাকেন, এবং আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের টিমের যেসব মানুষ থাকেন, মেম্বাররা থাকেন, তারাই শুধু দেখতে পারি যে কি সমস্ত সিন হচ্ছে, কি সুন্দর সুন্দর মানে মানুষ এসে কন্ট্রিবিউট করছেন, কেমন করে তারা সাড়া দেন আমাদের আহ্বানে, সত্যি গর্ববোধ করি, অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর বন্ধু, আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজে ফেসবুকে যখন তখন আপনি সংযুক্ত হতে পারেন। আপনার জন্য আমি অ্যাড্রেসটা আরো একবার জানাচ্ছি, www.facebook.com/dhakafm90.4। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখলেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ঢাকা এফএম এর পেজটি ওপেন হয়ে যাবে, এবং সেইখান থেকে আপনি লাইক দিয়ে সংযুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে 24/7। আর একটু পরেই সেহরির টাইম, সেহরি খাবেন এবং নামাজ পড়ে অবশ্যই রোজা রাখবেন, এবং অবশ্যই এখন চলে যেতে হবে, ঘড়িতে সময় এখন 2:06, কিন্তু একটু ক্লান্তি বোধ হচ্ছে না আমার, একদমই ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে, কারণ বিদায় ঘন্টা বেজে গেছে। তো আমার চলে যাওয়া উচিত, চলে যেতে চাই, চলে যেতে হবে।
আর চলে যাবই ফিরে আসার জন্য। আগামী বৃহস্পতিবার তো আবারও কথা হবে, সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। This track was downloaded from FusionBD.com.